This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতের অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিবতে। 11:20 হচ্ছে সময়, আর জি কিবরিয়া চলে এসছে এবং চলে এসছে আর জি কিবরিয়ার টিম, সাউন্ড এডিটর মঞ্জু এবং আর জি সুমন। বুঝতেই পারছেন যাহা বলিব সত্য বলিব মানেই হচ্ছে কনফেস, যাহা বলিব সত্য বলিব মানেই হচ্ছে অপরাধ, ভুল কিংবা নিজের জীবনের গূঢ় সত্য, সেই সত্যগুলোকে হাজার এবং কোটি মানুষের সামনে তুলে ধরা। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বলে থাকি, অনুষ্ঠানের শুরুতেই আমরা থিম মিউজিকে বলেছি যে ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, এবং এই মানুষটি যখন ভুল করছেন কি কারণে তিনি ভুল করছেন, কি ভুল তিনি করেছেন এবং ভুল করার পরের পরিণতি তার কি, সেই বিষয়গুলো আমরা অনুষ্ঠানে তুলে ধরি। সচেতনতামূলক এই অনুষ্ঠানটি যারা শোনেন তাদের বিবেকের জায়গাটা থেকে তারা নিশ্চয়ই এই ভুলগুলো থেকে অনেক কিছু শেখেন। আমরা প্রচার করে বলতে চাই যে ভুলগুলো যে কারণে হয় সে কারণটি আপনার সামনে থাকলেও আপনি ভুলের দিকে যাবেন না। ভুল যদি আপনি করে ফেলে থাকেন তাহলে বা করার মাঝখানে থাকেন তাহলে এখনই থেমে যান, কারণ পরিণতি কিন্তু ভয়াবহ। আজকে এরকম একটি ভয়াবহ ঘটনার বর্ণনা দেবেন এবং ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি করাবেন লাখো শ্রোতাকে, এরকম একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই আমরা জেনে নেব কে রয়েছেন আমাদের সঙ্গে, কি তার পরিচয়। আর যে সুমন আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে আছেন আজকের যাহা বলিব সত্য বলিবতে।
জহির চৌধুরী ও রেহানা চৌধুরী তিন সন্তান, এক ছেলে দুই মেয়ে। এই দম্পতির একমাত্র ছেলেটিই হচ্ছে সত্যের আসনে বসা আজকের সাহসী ব্যক্তি জনি। একমাত্র ছেলে হওয়াতে ছেলেবেলা থেকেই বাবা মা আর বোনদের খুব বেশি আদর পেয়েছেন জনি। ছোট বোনের সাথে জনির সম্পর্কটা ছিল একটু অন্যরকম, কখনো ঝগড়া কখনো মারামারি লেগেই থাকত। অবশ্য ছোট বোনকে ভালোবাসতেন অনেক। ছোটবেলা থেকেই জনি এত দুষ্ট ছিল যে দুষ্টুমি করতে গিয়ে দুবার হাত ভেঙে গেছে। হাত ভাঙলেও একসময় ভালো ক্রিকেট খেলতেন জনি। দুর্দান্ত বাঁহাতি বোলার ছিলেন, খেলে পুরস্কারও পেয়েছেন বেশ কয়েকবার। খেলাধুলায় ভালো থাকলেও লেখাপড়ার কথা বললেই শরীরে জ্বর চলে আসত জনির। জোর করেও তাকে লেখাপড়ায় মনোযোগী করা যায়নি। জনির প্রিয় ব্যক্তিত্ব তার মা। শপিং করতে খুবই পছন্দ করে জনি। পোশাকের বেলায় ছোটবেলায় যা পছন্দ করতেন এখন তা পুরোটাই উল্টো। এখন পছন্দ শুধুই পাঞ্জাবি। শুধু কি পোশাকের বেলায় পরিবর্তন ঘটেছে, নাকি পরিবর্তন ঘটেছে জনির জীবনেও, সেই কথাগুলো জানাতেই আজ জনি হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
জনি রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব। জনি সম্পর্কে আমরা জানলাম এবং জনি কেন এখানে এসছে সেটাও আমরা জানবো। তবে তার আগে বলে নিই প্রিয় শ্রোতা, আপনি যদি আমাদের অনুষ্ঠানে আসতে চান, আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো হাজার এবং লাখো মানুষের সামনে উন্মোচিত করতে চান নিজের বিবেকের বোধ থেকে, তারণা বোধ থেকে, তাহলে আপনি আসতে পারেন। আসার জন্য নিয়ম হচ্ছে আপনি প্রথমে লিখবেন আমাদের স্টেশনের নাম ABC, প্রথমে লিখবেন ABC স্পেস আমাদের অনুষ্ঠানের শর্ট কোড JBSB, যাহা বলিব সত্য বলিব শর্টকোড JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। 8920 নম্বরটি এখন কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এখন শুধুমাত্র 2221। আমি আবারও বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এবং প্রিয় শ্রোতা, প্রথমেই বলে নিই, আজকে এক্সপার্ট প্যানেল থেকে, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব, এই যে ঘটনাটি আজকে আবিষ্কার হচ্ছে, এই যে ঘটনাটি আজকে লাখো মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, জনির জন্য আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। প্রথমেই আমরা একটু তাকে ফোনে ওয়েলকাম করছি। অনুরাগ চাকমা, আমাকে শুনতে পাচ্ছেন? আজকের পুরো অনুষ্ঠানে আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং জনি যে জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করতে এসছে, আপনি সেটা মনোযোগ দিয়ে শুনবেন আমরা আশা করছি। আপনার জায়গায় কিরকম রয়েছে, তো ইয়েস নো লিখে যারা আমাদেরকে SMS করবেন তারা অবশ্যই 8920 নাম্বারটি নয় 2221, 8920 নাম্বারের জায়গায় সবাইকে বলছি যাহা বলিব সত্য বলিব এবং ABC রেডিওর শ্রোতাদেরকে, 8920 নাম্বারটি এখন ইনঅ্যাক্টিভ, এই নাম্বারটি এখন আর কার্যকর নয়, এখন শুধুমাত্র 2221 নাম্বারে আপনি টেক্সট করলেই আমরা পাবো, অর্থাৎ SMS পোলের রেজাল্ট আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব 2221 নাম্বারে। চলুন আমরা আমাদের অতিথিকে স্বাগত জানাই এবং অতিথির কাছ থেকে জানতে চাই তিনি কেন এরকম একটি অনুষ্ঠানে আসার সাহস করলেন। আমরা যাব, তবে তার আগে আরো একটি বিষয় আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই। এই মুহূর্ত থেকে একেবারে রাতের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আপনাকে রিকোয়েস্ট করব আমাদের ফেসবুকে কানেক্টেড থাকবার জন্য। আমাদের ফেসবুকে আজকের অতিথি যিনি রয়েছেন তার ছবি সহ যাবতীয় তথ্যাবলী ওখানে পাবলিশ করা হবে, আপনি যদি তাকে দেখতে চান, আপনি যদি অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আপনার মতামত জানাতে চান, তাহলে আপনি এখানে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব এবং একই সাথে ABC রেডিওর সকল অনুষ্ঠানের আপনি মেম্বার হয়ে যাবেন। আমরা এই পর্যায়ে জনিকে বলতে চাই, জনি আপনি যে অনুষ্ঠানে এসছেন সে অনুষ্ঠানে আসার জন্য একটি অদম্য সাহসের প্রয়োজন হয় এবং আপনি জানেন যে এই ধরনের অনুষ্ঠানে নিজেকে কনফেস করা আপনার জন্য সামাজিক বিপর্যয়ের কারণ হতে পারে এবং আপনার জন্য অনেক ধরনের নেগেটিভ কনসিকোয়েন্সেস আপনার চারপাশে জমা হয়ে যেতে পারে, এটা জানার পরেও আপনি অনুষ্ঠানে কেন আসলেন?
আমার আসার উদ্দেশ্য এটাই যে আমি একটা চরম খারাপ অবস্থার মধ্যে যাই, ওইখান থেকে আমার অনেক ক্ষতি হয়, আর কি বলে যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, আর কেন বাঁচা রয়েছি আর কি কারণে বা মৃত্যুর পর্যন্ত চলে গেছিলাম, ওগুলোই শ্রোতাদেরকে শোনাতে চাচ্ছি আর কি।
ওকে, প্রিয় শ্রোতা, ওর জীবনের চরম মুহূর্তগুলো আজকে লাখো শ্রোতার সামনে স্বীকার করবে। আপনাদের সবাইকে আমি বলবো যে যেখানে আছেন যেভাবে আছেন খুব মনোযোগ দিয়ে এই অনুষ্ঠানটির সাথে থাকবার জন্য, এবং এই অনুষ্ঠানে কিন্তু তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কেন ভুল করেছি, কি ভুল করেছি এবং পরিণতি কি, এই তিনটা জিনিস সবসময় আপনি মাথায় রাখবেন। এই তিনটা স্টেজের যে কোনো স্টেজে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনি এখনই নিজেকে নিবারণ করবেন, আপনি আর সামনের দিকে যাবেন না যদি তার মতো এরকম কোনো ভুল করে থাকেন। এক, যারা তার মতো ভুল করেননি কিন্তু এরকম ভুল করতে পারতেন তাদেরকে আমরা বলবো আজকের পর থেকে নিজেদেরকে এই জায়গাটিতে আরো বেশি সতর্ক রাখবেন যেন জনির মতো করে আপনার জীবনে কোনো ভুলের জায়গা না তৈরি হয়। জনি আপনি প্রস্তুত?
জি।
ওকে, আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি শুরু করতে চাই 2000 থেকে।
2000 সাল থেকে?
জি।
অর্থাৎ আজ থেকে 13 বছর আগে থেকে?
জি।
শুরু করুন।
2000 সনে আমি ক্লাস 8 এ পড়ি, তো বার্ষিক পরীক্ষা দেওয়ার পর আমি আর ক্লাস 9 এ ভর্তি হই না, লেখাপড়া ছেড়ে দেই, ভালো লাগে না এজন্য ছেড়ে দেই।
পরিবার থেকে কিছু বলেনি আপনাকে?
না, আমি স্কুলে যেতাম না মাঝে মধ্যে, এমন হয়তো।
পরিবার কি আপনাকে ব্যাপারে কিছু বলতো না?
বলতো মার তো এরকম হয়েছে, কিন্তু আমি যেতে চাই না।
কারণ কি ছিল?
কারণ আমার স্কুল লাইফটা ভালো লাগতে ছিল না কেন জানি।
ওকে, তারপর?
তো আমার বাসা থেকে বলে যে এইভাবে তো নষ্ট হয়ে যাবা, তো আমাকে ওনারা একটা কাপড়ের দোকানে সেলসম্যান হিসাবে ব্যবসা শিখার জন্য দেয়, 10 টাকা পাইতাম দৈনিক।
প্রতিদিন আপনি 10 টাকা মজুরি পেতেন?
জি। ওখান থেকে ওনার একটা দোকানে যাই, ওখানে আমাকে বেতন দেওয়া হয় মাসে 400 টাকা। এরকম ভাবে কয়েকটা দোকান চেঞ্জ হয় এবং আস্তে আস্তে আমার বেতন বাড়তে থাকে। তো যাই হোক, এর মধ্যে আমাদের এলাকার একটা মেয়েকে অনেক ভালো লাগে
ওই সময়।
হ্যাঁ, মেয়েটার নাম হয়েছে আপনার মুন্নি। তো ওরে নিজে ইচ্ছায় কখনো কোনো কিছু বলতে পারি নাই। একদিন হঠাৎ করে মেয়েটা আমারে বলে যে তোমার সাথে আমার কথা আছে, কালকে তুমি আমার সাথে দেখা করবা। দেখা করি, দেখা করলে ও আমার বলে যে আমার ভালো লাগে, আমার ও লাভ করে।
ওই প্রথমে আপনাকে বলে?
হ্যাঁ, ওই বলে।
আমি একটু জানতে চাই মেয়েটার সম্পর্কে, যে ছোটবেলা থেকে কি একই সাথে বড় হয়ে ওঠা, মানে সম্পর্ক ছিল তার সাথে?
না না না, এরকম না।
তাহলে একটা অচেনা অজানা একটা মেয়ে হঠাৎ করে এরকম,
মানে ওই এলাকার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতাম তো, সময় টময় দিতাম তো, বাসা থেকে বেরিয়ে দেখতাম ওই ওখান থেকে ভালো লাগে আর কি।
ওকে, তারপর?
তো ওরা ও আমারে মোটামুটি এরকম ভাবে বলে দেয় যে তুমি আমি ছাড়া আর ওর একটা বান্ধবী সাথে থাকে, আর কেউ জানবে না এই ব্যাপারটা, যদি হয় তাহলে ঠিক আছে। আমি বলছি যে ঠিক আছে, কেউ জানবে না। তো এই মেয়ের সাথে আমার মোটামুটি 3 মাস রিলেশন থাকে, ভালো যোগাযোগ অবস্থা হয়েছে আপনার। ও আমাদের বাসায় আসতো ছোট বোনের সাথে, আর আমিও এলাকায় যাইলে ও গেটের সামনে দাঁড়ায় থাকতো।
ছোট বোনের সাথে কি আপনার এই মেয়েটির পরিচয় ছিল? ছোট বোনের এক ধরনের বান্ধবী ছিল। এটা কি আপনাকে কেন্দ্র করে নাকি আগে থেকে ছিল?
আমাকে কেন্দ্র করে একটু জড়তাটা বেশি বাড়ছিল, কিন্তু আগে থেকে মোটামুটি
অল্প স্বল্প আগে থেকে একটা ধরনের পরিচয় ছিল। ওকে,
3 মাস হয়, এর মধ্যে দেখা টাকা করি, ওর আপন খালাতো ভাই ওরে এই বিয়ে করবে ব্যাপারটা আমি জানতাম, যে পছন্দ করে। ফ্রেন্ডরাই বলতো যে ওরে ওর এই খালাতো ভাই বিয়ে করবে,
পারিবারিক ভাবেই এরকম একটা সম্পর্ক হয়েছিল আগে থেকে। জি।
তো খালাতো ভাইয়ের নাম রাজীব, আমাদের বড় ভাই। তো উনি একটু আন্দাজ করতে পারে যে আমার সাথে মনে হয় মুন্নির কোন রকম যোগাযোগ দেখা সাক্ষাৎ বা রিলেশন টাইপ এরকম কিছু হয়েছে। তো উনি আমারে বলে যে জনি এরকম এরকম শুনতেছি, তুমি কিন্তু এর মধ্যে আইসো না, আইলে সমস্যা হইল। আমি বলছি যে ভাই যদি এটা রিয়েল হয়, সত্য হয়, তাহলে আপনি আমার আমার হাত পা ভেঙে ফেলেন, আমি মুন্নির সাথে আমার কোনো যোগাযোগ নেই, মিথ্যা কথা বলি আর কি। তো পহেলা বৈশাখের আগের দিন ওর সাথে আমার স্কুলের এখানে দেখা হয়, যোগাযোগ করে দেখা করি। তো দুপুর বেলা ঘুমাইতেছিলাম, এমন সময় রাজীব ভাই ওনার এক ফ্রেন্ড পাঠায় আমার বাসায়, আমার পরিচিত, আইসা বললে যে ধনী বাসায় আসো? আমি বলি যে হ্যাঁ আসি তো বাসায়। কেন? কয় যে রাজীব তোমার ডাকে। তো একটু আন্তাজ করতে পারি যে আজকের এই ব্যাপারটা হয়তো জানছে যে আসলেই আমার সাথে রিলেশন আছে। তো এই রাজীব ভাই যে উনি আসলে তখনকার অবস্থায় মোটামুটি কি বলে যে মামলা টামলা খাওয়া আসামি বা সন্ত্রাস টাইপের এইরকম আর কি,
যার সাথে মুন্নির বিয়ে হওয়ার কথা।
হ্যাঁ, উনি ওনার কাছে যাই, যায় উনি আমাকে ওনার বাসায় নিয়ে যায়, রুমের মধ্যে নিয়ে যায়, ওখানে মুন্নির ফ্যামিলি পরিবার থাকে। হ্যাঁ, রাজীব যে ওনার ফ্যামিলি পরিবার থাকে, মুন্নি সেখানে থাকেন। উনি আমায় হঠাৎ করে একটা থাপ্পড় দিয়ে গেলে, থাপ্পড় দিলে আমি মাথা এরকম নিচু করে বসে থাকি। তো রাজীবের আম্মা আমার বুঝে এসে যায় পাঠাই দেয় ওখান থেকে, না হয় আর মারতে পারে বাইরে নিয়ে যায়। তাহলে আমি চলে আসি। তো আমাদের যখন দেখা হয়েছিল ওই দিন কথা ছিল যে ফজরের নামাজের পর ওর সাথে আমি ওর গেটের এখানে দেখা করব। তো ঠিকই আমি নামাজ পড়তে যাই, কিন্তু ও আর থাকে না। যাক, খুব খারাপ লাগে আমার কাছে বিষয়টা, যে আমার মারলো ও দেখাও করলো না। এর কিছুদিন পর, মোটামুটি 20-25 দিন পর, আমার কাছে ও একটা চিঠি পাঠায়। চিঠিতে লেখা যে তুমি আমার সাথে দেখা করো।
কে নিয়ে আসলো এই চিঠি?
চিঠি নিয়ে আসছে একটা মেয়ে, মুন্নি যে স্কুলে পড়ে ওই স্কুলে লেখাপড়া করতো, ওই মেয়ের কাছে গিয়ে দিতে আর
কি।
পরে চিঠির উত্তর আমি ওই মেয়েরে বলে দিই যে তুমি যা বলবা জনি মরে গেছে, আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ যেন না করে।
এটা আপনি কেন বলেছিলেন? ওই মারটা খাওয়ার পরে উপলব্ধি?
না, মারটা খাওয়ার পরে। এর মধ্যে আরেকটা কথা শুনছি ওর ব্যাপারে, ওর মুন্নির এক বান্ধবী আমাদের বাসায় আমার ছোট বোনের কাছে এসে বলে যায় যে আমি নাকি মুন্নিকে তাবিজ করে প্রেম করছি। শুনে অনেক খারাপ লাগে যে এটা কি সম্ভব নাকি, তাবিজ টাবিজ করে কি কেউ প্রেম করতে পারে? নিজে নিজে মানে খুব খারাপ লাগে যে আম্মাও ব্যাপারটা জানছে মুন্নির সাথে, যে মোটামুটি ওরা আমি পছন্দ করি, আমাদের ফ্যামিলি সবাই জানতো আব্বা ছাড়া আব্বা ছাড়া। তো এই ব্যাপারটা হিট নিয়ে আমি বলে দিই যে মরে গেছে জনি, যাক এর মধ্যে আর যোগাযোগ নাই, আমি আমার মতো দোকানদারি করি। প্রায় 1 বছর পর ও আমাকে ফোন দেয়, তখন আমি আবার ফোন ইউজ করি। ফোন দিয়া বলে যে জনি আমি মুন্নি, আমার সাথে একটু দেখা করতে পারবা? আমি বলি যে হ্যাঁ বাবু। আমি যাই সকাল 8:30 দিকে, যাই ওর সাথে দেখা করি। ও আমারে বলে যে আমাকে এতদিন অনেক মিস করছে, না দেখলে ভালো লাগে না, এটা সেটা যাবতীয় পাম্পুটি বলে আর কিছু দেখা কথা। তো বলে যে আমাকে একটা ফোন দিবা, মোবাইল ফোন? কেন? যে তোমার তো ফোন আছে, আমার তো ফোন নাই, তোমার সাথে কথা টথা বলার জন্য এলাকায় তো কথাও বলতে পারি না বা দেখা সাক্ষাৎ নাই, কিছু নাই, আমাকে একটা ফোন দাও না প্লিজ। আমি বলি ঠিক আছে, তুমি কালকে আমার সাথে দেখা করো, আমি তোমাকে একটা ফোন এনে দেবো। সিম আছে? বলে যে হ্যাঁ আছে। ওদিন রাতে যখন ওদের এলাকার আমার ওই ফ্রেন্ডদের সাথে ছোট সময় থেকে বেড়ে ওঠা, ওর মধ্যে এক ফ্রেন্ড আমার বলতেছে যে মুন্নি আমাদের আরেকটা ফ্রেন্ড, ওকে ও বিয়ে করতে চায়, এই জন্য মোবাইল নাম্বার চাইছে আমার ওই ফ্রেন্ডের কাছে বলে, আর এই ফ্রেন্ডটা আমাকে বলে দেয় যে এরকম এরকম। তো আমি চিন্তা করে দেখলাম যে আসলে মোবাইলটা নেওয়ার কারণ এটাই যে ও ওই ছেলের সাথে যোগাযোগ করা বা একটা রিলেশন করা, একটু বড় লোক আর কি ছেলেটা।
তার মানে যেটা পেলাম একটা গল্পের ট্রায়াঙ্গল যেটাকে বলে, আপনি জানতেন যে রাজীবের সাথে তার বিয়ে হচ্ছে, সে কারণে আপনি এক ধরনের পারিবারিক ভাবে এক ধরনের নির্যাতনের শিকার হলেন, এক। দুই নাম্বার যেটা সেটা হচ্ছে যে মুন্নির সাথে আপনার এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে কিছু কথাকে কেন্দ্র করে। অনেকদিন পরে দেখা করতে গিয়ে মুন্নি আপনার কাছ থেকে ফোন ছিল এবং সেটার পেছনে আপনি কারণ হিসেবে খুঁজে পেলেন, আপনি নিশ্চিত নন এখন পর্যন্ত আসলে সত্য কিনা, কিন্তু আপনি যেটা গেস করছেন সবার কথা শুনে যে অন্য একটা ছেলের প্রতি সে অনেক বেশি দুর্বল হয়ে গেছে এবং সেই ছেলের সাথে কথা বলার জন্য আলটিমেটলি আপনার কাছ থেকে ফোন চেয়েছে এবং সে ফোনটা ব্যবহার করে সেই ছেলের সাথে সে কথা বলে। ব্যাপারটা এখন এই জায়গাটা দাঁড়িয়ে আছে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 90.2 এ যাহা বলিব সত্য বলিব আসনে আজকে বসেছে জনি, তার জীবনের চরম অপ্রিয় ভুল এবং সত্য কথাগুলো নিয়ে যেগুলো লাখো মানুষকে আজকে সচেতন করবে। এবং প্রিয় শ্রোতা, আপনাকে বলতে চাই এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ওখানে জনির ছবি দেওয়া থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী এই অনুষ্ঠান চলাকালীন সময় আপডেট করা হবে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio fm 89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradio fm 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার এবং একই সাথে এবিসি রেডিওর যাবতীয় তথ্যাবলী এবং যাবতীয় অনুষ্ঠানের ফ্যান কিংবা মেম্বার হয়ে যাবেন। ওখানে গিয়ে দ্রুত লাইক দিন এবং আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন, কমেন্টস করুন। ওকে জনি, তারপরে কি হলো?
এটা শোনার পরে আমার মনটা ভেঙা যায় যে আসলে কেমনি সম্ভব এটা। তো এরপর দিন দোকান থেকে বাসায় খাইতে আসছিলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার দোকানের দিকে যেতেছিলাম। তা আমাদের এলাকায় একটা এই 2 টাকা মিনিট কথা বলা আছে একটা মোবাইলের দোকান আমার ফ্রেন্ডের। তো ওই দোকানে আমি যাই, যা দেখি যে মুন্নি ওই ফোনের দোকান থেকে ফোন নিয়ে ফোনে কথা বলতে আসছে। তা আমি ওরে দেখা আমি চলে আসতে যাচ্ছিলাম, তো আমাকে হাত দেওয়া এই বাধা দেয় যে থাকো। পর ফোন কাইটা বলে যে আরে আমার মামির মোবাইলে একটা ছেলে ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করে ওরে বোকা টোকা দিয়েছে আর কি এসে। তো আমি ওরে ওখানে অনেক অপমান করি, হ্যাঁ আসলে এরকম এরকম তুমি এতদিন যোগাযোগ করছো কিন্তু আমার সাথে রিলেশন করার জন্য না, মহিলাদের সাথে করার জন্য, অনেক কিছু বলি, বইলা চলে আসি। হঠাৎ করে একদিন দোকানে বসে আছি, এমন সময় এক ফ্রেন্ড আমার ফোন দিয়া বলে যে মুন্নির তার বিয়ে। কার সাথে বিয়ে? কয় যে খালাতো ভাই। কোন খালাতো ভাই? বলে যে এই কামরুল নাম, যে ওই কামরুলের সাথে বিয়ে।
আচ্ছা,
রাজীব না, আরেকটা খালাতো ভাই আর কি, বড় খালার ছেলে।
বলতো যে ছেলেটার সাথে তার ফোনে কথা বলো?
না না, এটা তার আপন খালাতো ভাই, ফোনে কথা বলছে অন্য কারোর সাথে আর কি।
ওকে,
ওরে খুব খারাপ লাগে আমার কাছে এই বিষয়টা, যে এটা কেমনে সম্ভব, হয়তো যোগাযোগ করি না কিন্তু তো আমার একবার জানিতে পারতো, আমি মনে করতাম যে আমারে ভালোবাসে কিন্তু আসলে ভালোবাসতো না। পরে আমি আমার এক ফ্রেন্ডের ফোন দিই, দেয়া বলি যে ফেন্সিডিল আছে? বলে হ্যাঁ আছে। কত টাকা? কয় 400 টাকা। আমি ঠিক আছে, আমার একটা ফেন্সিডিল লাগবো, বন্ধু তুমি রাহো না এটা।
ওকে, আমি একটু থামাচ্ছি আপনাকে। আপনি প্রথম কষ্ট পেলেন জীবনে, একটা বড় ধরনের কষ্ট আমরা স্বীকার করে নিলাম, এবং সেই কষ্টের পেছনে কে দায়ী কারা দায়ী আমরা সেই সেই উত্তরটা খোঁজার চেষ্টা করব আমরা অনুষ্ঠানের ফাঁকে। কিন্তু আমাকে এটা বলেন যে এই যে প্রথম আপনি জানলেন যে মুন্নির বিয়ে হয়ে গিয়েছে এবং মুন্নির বিয়ে হয়ে গেলে আপনাকে এই ধরনের জাগের দিকে যেতে হবে, ফেন্সিলি খেতে হবে বা অন্য কিছু খেতে হবে, এই অনুভূতিটা বা এই এই মেসেজটা আপনার মধ্যে কে দিয়েছিল বা আপনি নিজে থেকে উপলব্ধি করেছিলেন? আমি একটু জানতে চাই আপনার কেন মনে হলো যে ফেন্সিলি খেলে আপনি ভালো থাকবেন।
ছোট করে একটা ঘটনা বলা লাগে এই জন্য, আমার এক ফ্রেন্ড নাম না বলাই ভালো, ও বিয়ে করে একটা মেয়েকে, বিয়ে করার 2 দিন পর ওই ফ্রেন্ডের আর ওই যে যার বিয়ে করছে এবং আমাকে সহ একটা হোটেল থেকে মেয়ের গার্জিয়ানরা এই আমাদেরকে বইলে নিয়ে আসে যে যাই করছো করছো ঠিক আছে, আমরা এলাকায় যাই মীমাংসা করে দেবো। এই কথা বইলা আইনা এই মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। তো যে ফ্রেন্ডটা ও খুব ভালো ছিল, সিগারেট পাকাইতো না, তো ও দেখতাম তখন যে নেশায় ইয়ে হয়ে গেছে, এক্স হয়ে গেছে, ফেনসিডিল, গাঁজা, সিগারেট সব ধরনের নেশা করতো। তো আমি তখন তো এগুলার ইয়ে করি না, কিন্তু যখন নাকি মনে বিয়ে হয় তখন মনে করি যে এর মধ্যে মনে সুখ আছে, যেহেতু আমার ফ্রেন্ড বিয়ে করছে, কইরা একটা মেয়ে পায় নাই, ও ওইগুলা খাইতেছে, তো এটার মধ্যে সুখ আছে। হ্যাঁ, ওরে ভুলতে পারবো আমি আর কি।
ওকে, তাহলে আপনি আপনার এই ফ্রেন্ডদের কাছ থেকে শিখেছেন। দেখুন প্রিয় শ্রোতা, যে কোনো একটা ভুলের পেছনে কোনো কজ থাকে। আমরা বারবারই বলেছি যে যাহা বলিব সত্য বলিব যে স্ট্রাকচার, সেখানে আমরা দেখানোর চেষ্টা করি ভুল কি, ভুলের পেছনের কারণ কি এবং ভুলের পরিণতি কি। এই তিনটা জিনিস আমরা দেখালাম এখানে, ভুল কি, ভুলের পেছনের কারণটা আসলে কি ছিল, কেন মনে করলো যে এরকম ঘটনা ঘটলে জীবনে অ্যাডিক্ট হতে হয়, মাদকের কাছে যেতে হয়। একটা সময় ছিল যখন দেখবেন যে বাংলা ছবিতে যে নায়িকার সাথে কোনো একটা বিরহের জায়গাতে যাওয়ার মানে হচ্ছে নায়ক বারে গিয়ে মদ মদ খেয়ে একেবারে টাল অবস্থা, একেবারে ভয়াবহ রকমের অবস্থা। কি মেসেজ এতে পেত সোসাইটি আমরা ঠিক জানি না। এবং একইভাবে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর কথা লেখা থাকে বিভিন্ন পোস্টার গুলোতে, হ্যাঁ, হাতে পেন্সিল আঁকা স্কেচ, এবং সেখানে দেখা যাচ্ছে একজন নায়িকা একজন নায়ক নায়কের পা ধরে জড়িয়ে ধরে আছে, আর নায়ক মানে একদিকে চলে যাচ্ছে, হাতে হচ্ছে মদের বোতল। এই যে অদ্ভুত ব্যাপারগুলো, এগুলো কিন্তু সোসাইটিকে কিছু না কিছু শেখায়, কিছু না কিছু মেসেজ দেয়, এবং এই মেসেজগুলো জীবনে কোনো না কোনো ভাবে ভয়াবহ পরিস্থিতির শিকার করতে পারে কোনো মানুষকে, সেটা আমরা আজকে এখানে চাক্ষুষ প্রমাণ হিসেবে হাজির করেছি। এ পর্যায়ে আমরা একটা এসএমএস পোলে যেতে চাই, যে ঘটনাটুকু আবিষ্কার করলো এখানে জনি, যে তার বন্ধুর দ্বারা সে কোনো না কোনো ভাবে শিখেছে যে প্রেমে প্রতারিত হয়ে কিংবা নিজের প্রিয় মানুষটিকে হারিয়ে ড্রাগ অ্যাডিক্ট হলে হয়তো এক ধরনের সুখ পাওয়া যায়, সেটাই তার নিজের জীবনে সে প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করতে যাচ্ছে। আপনি কি এটাকে বিলিভ করেন যে মানুষ আসলে চারপাশের এনভায়রনমেন্ট থেকেই এই ভুল কিংবা শুদ্ধ ঘটনাগুলো শেখে? আপনি যদি এটা বিলিভ করেন তাহলে আপনি লিখবেন ইয়েস, এবং আপনি যদি বিলিভ না করেন তাহলে আপনি লিখবেন নো। এসএমএস পোল যেভাবে পাঠাতে হবে এসএমএস, সেটা হচ্ছে প্রথমে আপনি লিখবেন এ বি সি, যেটা আমাদের স্টেশনের নাম, প্রথমে লিখবেন এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, 8920 নম্বরে নয় কিন্তু 2221 নম্বরে। একটু পরেই আমরা এসএমএস পোলের রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেবো। আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু এসএমএস পোল নিয়ে কাজ করছে এবং সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে, একটু পরে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এসএমএস পোলের রেজাল্ট, কত পার্সেন্ট মানুষ এখন পর্যন্ত জনিকে বিশ্বাস করেছে এবং কত পার্সেন্ট বিশ্বাস করতে পারেনি। জনি, তারপর কি হলো?
তারপর ফেন্সিডিলটা আমার নেশায় পরিণত হলো।
আপনাকে দিল ফেন্সিডিল?
হ্যাঁ, খাইলাম। খেয়ে ওই দিন আর বাসায় যাই নাই, ফ্রেন্ডের এক দোকানে রাতে ঘুমাই, এক প্যাকেট সিগারেট নিয়ে সারা রাত্র খাই, কান্নাকাটি করি, পিছনের স্মৃতি টিকি মনে করে আই সেই। পরে মোটামুটি চলতে থাকে আমার, টাকা পয়সা হলেই দোকানের বেতন পাই বা কেউ খরচ দেয় যাই দেয়, আমি এই ফেন্সিডিল খাইতে থাকি। অন্যদের কাছে আবার শুনি মুনি খুব সুখে আছে, ভালো আছে এই সে। এরপর বিয়ের মোটামুটি আপনার কি বলে এক দেড় দুই মাস পর সম্ভবত আমার এক ফ্রেন্ডের বিয়ের দাওয়াতে যাই, যাইলে ওইখানে আমি একটা মেয়েকে দেখে ভালো লাগে আর কি, কিন্তু কোনো কথাও বলি না বা ও আমার সঙ্গে কোনো কথা বলে নাই, বিয়েতে এমনি এই মেয়েটা ভালো লাগছে আর কি, সবার থেকে আলাদা। তো ওইখানে যে কোনো অবস্থায় মেয়ের সাথে আমার একটা কথা কাটাকাটি হয়, এটা হচ্ছে আমরা কনে কে দেখতে চাচ্ছি, আমরা অনুষ্ঠানী থেকে আসছি এখন চলে যাব, কনে কে দেখা চলে যাই। তো ওই যে মেয়েটাকে আমার বলতেছি যে ভালো লাগে, ওর সাথে সামনাসামনি যখন কথা বলি একটা পিচ্ছে আমাকে পিছন দেখতে মানে ধাক্কা দেয় যেন ঘরে ঢুকতে পারি আর কি। তো এক পর্যায়ে মেয়েটার নাম মৌসুমি, কিন্তু আমি ওর উপরে একটু পড়ে যাই আর কি, এরকম
ধাক্কা দেবার কারণে।
হ্যাঁ হ্যাঁ, আমি সরি টরি বলি ঠিক আছে। তো দেখ আর মেয়ে দেখতে পারি না, আমি চলে আসি বিয়ে থেকে আমার ফ্রেন্ডকে নিয়ে। তো দোকানের মাল কেনার জন্য আমি দোকানে যখন ছিলাম, আমি দোকানের বেশিরভাগ মার্কেটিং অর্থাৎ ঢাকা থেকে হোলসেল যে মালগুলো পল অয়েল উদ্দুরুট, হ্যাঁ, ওইখান থেকে হোলসেল মালগুলো আমি কিনা, এই নিজে চয়েস মতো কিনা দোকানে আনতাম, এবং আমার চয়েস রিয়েলি খুব ভালো আর কি। তো আমি ঢাকা থেকে আসতেছি, এর মধ্যে কাশপুর ব্রিজে উঠছি, তখন আমার মোবাইলে ফোন আসে, সে বলে যে হ্যালো কে, আমি বলি তো বলা যে মৌসুমি, কোন মৌসুমি কার মৌসুমি, বলে যে ওই যে আপনার ফ্রেন্ডের বিয়েতে আসছিলেন এই সেই। হ্যাঁ, ওরে কথা হয় ওর সাথে, দেখা হয় নুষ্ঠিতে আসে, ওর বোন সহ বড় বোন সহ। তো এর এক পর্যায়ে ওর সাথে আমার পুরা সম্পর্ক হয়ে যায় এবং মুন্নির পুরাটা ব্যাপার ওরে আমি জানাই, আর এর সাথে সম্পর্ক কারণ এটাই যে মুন্নি থেকে আসলেই মেয়েটা মৌসুমির মতোই ছিল আর কি। হ্যাঁ, খুব সুন্দর। পরে এক পর্যায়ে ওরা অনুষ্ঠানটি কয়েকবার কয়েকটা ধাপে আমার সাথে দেখা করে, ও ওর বড় বোন তারপরে বড় বোনের হাজবেন্ড অর্থাৎ মৌসুমীর দুলাভাই আমাদের সাথে দেখা করে আর কি, আমার সাথে নরসিংদীতে এসে।
ওকে,
ঈদের মধ্যে আমিও ওখানে বেড়াতে যাই, ভালো একটা রিলেশন যে হয়ে গেছে। কিন্তু এর মধ্যে মৌসুমী আমাকে একদিন বলে যে আমার কিন্তু সৌদির এক প্রবাসী তার সাথে এঙ্গেজ, হ্যাঁ ফোনে এঙ্গেজ হয়েছে, আন্টি আন্টি পড়াইছে এরকম। তো আমি বলি যে তো ঠিক আছে, তো তো তোমার বিয়ে হয়ে গেছে, তা আমার ভালোবাসা লাগেন। ও বলে যে না আমি ওই লোকের কাছে যাবো না, এই সেই আমি তোমার এইটাই। তো কুরবানি দেয় কিছুদিন আগে হঠাৎ একদিন আমার ফোন দিয়া মৌসুমী বলে যে আমি নরসিংদীতে আসতেছি, তোমার সাথে আজকে দেখা করব, কথা আছে জরুরি। মৌসুমী আসে পিঙ্কি আপু অর্থাৎ মৌসুমীর বড় বোন, তারপর পিঙ্কি আপুর হাজবেন্ড ইসলাম ভাই দুলাভাই বলতাম উনি, আর মৌসুমীর একটা ছোট বোন ক্লাস ফোরে পড়ে আর কি, আর মৌসুমী সেভেনে পড়ে এরকম। আপনার নরসিংদীতে আসলে আমি দুপুরবেলা ওদেরকে নিয়ে প্রেসিডেন্টে দুপুরে লাঞ্চ করাই। তো পিঙ্কি আপু বলে ধোনি আসলে তুমি ব্যাপারটা সিরিয়াস ভাবে ভাবো, তোমার ইচ্ছা থাকে আজকে কিছু করতে হইব, কি করতে হইব আজকে তোমার বিয়ে করতে হইব। পরে আমি আমার এক ফ্রেন্ডের ফোন দিয়ে আচ্ছা দেখি চিন্তা ভাবনা করিয়া এক জায়গায় যায় বসি। তো বৈশা আমি অনেক কথা হয়, তো আমি রেজাল্ট দিই এই সময় আবার।
ওকে, রেজাল্ট আপনি কি দিবেন সেটা আমরা জানবো একটু পরে, তবে তার আগে এসএমএস পোলের রেজাল্ট আমরা একটু জেনে নিতে চাই যে কিছুক্ষণ আগে আপনি যে ঘটনাটুকু বলেছেন সেই ঘটনাটুকু কতটুকু আমাদের লিসনার যারা রয়েছেন এই মুহূর্তে যাহা বলিব সত্য বলিব তারা কতটুকু বিলিভ করেছেন। প্রিয় শ্রোতা, আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নিচ্ছি এসএমএস পোলের রেজাল্ট।
No comments. 7%.
Computer বলছে যে 88% লোক বলেছে yes, 5% লোক বলেছে no, এবং 7% লোক বলছে no comments. অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এভাবে পার্টিসিপেট করবার জন্য। আর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলি এখন থেকে টেক্সট পাঠাবেন 8920 নম্বরে, 9221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। ঠিক আছে জনি, আমরা আবারও ফিরে যাচ্ছি আপনার অপ্রিয় সত্যের কাছে। আপনি যেটা বলছিলেন যে রেজাল্ট আপনি একটা দিলেন, তো সেই মুহূর্তের ঘটনা আপনি বর্ণনা করছিলেন। হ্যাঁ, তারপর
আমার রেজাল্ট হলো যে আমার ছোট বোনের হাজবেন্ড সৌদিতে থাকে সেই সময়, উনি আমার জন্য ভিসা পাঠাইছে আর কি, আমার জন্য আমার খালার জন্য একটা ফ্রি ভিসা পাঠাইছে সৌদি জীবনকার সময়। তো বিদেশের মোটামুটি ওকে আমি চলে যাব, পাসপোর্ট আসলে ভিসা লাগবে আর চলে যাব, এমন অবস্থায় বলতেছে যে বিয়ে করার জন্য। তো আমি বলি যে ঠিক আছে আমি বিয়ে করব, কিন্তু মৌসুমী মৌসুমী বাড়িতেই থাকবে, আমি বাইরে চলে যাব। আর যদি ওই ছেলে এসে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে বা কোন রকম সমস্যা মৌসুমীর হয়, আমি আমার ফ্যামিলি জানাইলে ওরা যায় ঠিক মৌসুমী নিয়ে আসবে, এতটুকু কনফিডেন্স আমার ফ্যামিলির প্রতি ছিল। পরে আপনার ওরা মেনে নেয়, পিঙ্কি আপুর হাজবেন্ড মেনে নেয় যে ঠিক আছে। তো ওই দিন আমরা ঢাকায় চলে আসি, ঢাকায় এসে মৌসুমীকে আমি বিয়ে করি তুপখানা রোড আল হাবিব রেস্টুরেন্টের পাশে, একটা কাজী অফিস, কাজী অফিসের একটা ডকুমেন্ট আছে আমার কাছে এখনো। তো ওখানে বিয়ে করি, করে ঢাকায় আমার পরিচিত এক আপুর বাসায় থাকি রাতে, যে আপুর বাসায় থাকলাম উনি বলতেছে যে তোমরা ছেলেরা এই পাশের রুমে থাকো, আমরা সব মেয়েরা এই পাশের রুমেই থাকবো। তো আমি পিঙ্কি আপুর বলি যে পিঙ্কি আপু সপ্তাহ খানিক অথবা 15 দিনের মধ্যে আমি চলে যাবো বাইরে, তো কখনো আর মৌসুমীর সাথে তোমরাই বলছো যে এর মধ্যে আর দেখা করা সম্ভব না। তো পাশের একটা রুম দেখলাম খালি, আমাকে ওইখানে মানে শুধু কথা বলার মতো একটা প্লেস তৈরি করে দাও, আমি ওইখানে বসে শুধু একটু কথাই বলি। তো পিঙ্কি আপু বলে যে ঠিক আছে আমি ম্যানেজ করতেছি, উনি এটা বইলা ম্যানেজ করে। পরে উনি আর মাথায় আমার হাত দেওয়া রাইখা বলে যে তুমি আমার কাছে ওয়াদা করো যে শুধু কথাই, অন্য আর কোনো কিছু না। তো আমি বলছি ঠিক আছে পিঙ্কি আপু, শুধু কথাই আমি বলবো।
এই পিঙ্কি আপুটা কি ছিল?
মৌসুমীর বড় বোন।
বড় বোন ছিল, ওকে।
পরে সারা রাত্র কথাই বলি আমরা, শুধু অন্য কোনো কিছুই আর হয় না কথা, লাস্টে শেষের দিকে দুজনই ঘুমাই যাই সম্ভবত। যাই হোক, এরপরে বিয়ের 2 দিন পর আমি জানতে পারি যে মৌসুমীর বাড়িতে ব্যাপারটা জানাজানি হয়ে গেছে।
ওকে,
জানাজানিটা হয়েছে এরকম ভাবে যে উর্দুলা ভাই ও উনি আমার বিশ্বাস করতে পারে নাই সম্ভবত যে আমি বিদেশ চলে যাবো, বিয়ে করছি, মেয়েটার ভবিষ্যৎ জানি কি হয়। উনি বইলা দেয়, বইলা দিলে ওদের বাড়িতে অনেক ঝামেলা হয়, এক পর্যায়ে আমার ফ্যামিলি থেকে যাওয়ার জন্য চাপ দেয়, আমার ফ্যামিলি থেকে লোকজন যাইলে ওরা এটা মাইনে নিবে এবং আমাকে ওখান থেকে কিছু লক্ষ্যিত করে মৌসুমি ফ্যামিলি থেকে বাড়ি কোথায় এসে এটা সেটা যাই হোক। তো আমি আমার বাসায় আমার আম্মাকে বলি যে আম্মা আমি তো ছবি দেখাই মৌসুমি এরকম বিয়ে করে ফেলছি, আমার অনেক কান্নাকাটি করছে অনেক অনেক মনে আছে আমার এখনো। পরে আমি বলছি তুমি তো আব্বারে বুঝাও, পরে আমি পারবো না। আমার ছোট বোন আমার এই এক বছরের ছোট ওর সাথে আবার এই ফ্রিলি সব কথাবার্তা বলতাম আর কি, ওরে নিয়ে আবার আমি এরকম ছবিগুলা দেখায় বলি যে আমি তো এই বিয়ে করে ফেলছি মেরে এখন সমস্যা হইতেছে ওরে আইনা দিয়ে। ও অনেক কান্নাকাটি করে যে একটা ভাই এটা কি হইলো, তখনকার পরিস্থিতিতে বুঝে যাইতেছিল আর কি এরকম কান্নাকাটি দেখে। পরে আপনার যাই হোক ফ্যামিলি থেকে এটা আমার ফ্যামিলি থেকে মেনে নেয় যে এক পর্যায়ে ওরে নিয়ে আসবে। তবে আমার ছোট বোন আমাকে এখানে একটা শর্ত দিয়েছিল যে হয় তুই বিদেশ আর নয়তো মৌসুমি কোনটা চাস দুইটার একটা। আমি বলছি সেফ মৌসুমি আমার বিদেশ আমি যেতাম না, ক্যান্সেল করে দিলাম। পরে আব্বারে জানানো হয়, আব্বা যোগাযোগ করে মৌসুমির আব্বুর সাথে যোগাযোগ করলে উনি বলে ঠিক আছে আমি মৌসুমির আম্মুর সাথে কথা বললা জানাবো, বইলা উনি আর আমাদের সাথে কোন রকম যোগাযোগ করে নাই। এবং ঠিক বিয়ের 15 দিন পর আমার বাসায় রেজিস্ট্রেশন করা আমার নামে একটা চিঠি আসে, তো সিগনেচার করে এই চিঠিটা খুলে দেখি ডিভোর্স লেটার।
ওকে, একটু থামাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে যে এখানে পারিবারিক দ্বন্দ্বটা কি ছিল কিংবা যেহেতু পারিবারিকভাবে উদ্যোগটা নেওয়া হলো আপনাদের মধ্যে একটা মিউচুয়াল করে দেওয়ার জন্য, মেয়েকে তুলে নিয়ে আসবার জন্য আপনাদের বাড়িতে, তারপরেও এরকম ডিভোর্স লেটার কেন হলো সেটা আমরা জানবো ঘটনার প্রাসঙ্গিকতায়, সেটা একেবারেই পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা জানার চেষ্টা করব। তার আগে আমি আপনার কাছে বলি, সেটা হচ্ছে ডিভোর্স লেটার কি মুহূর্তে আপনার কাছে রয়েছে?
না, ছিঁড়ে ফেলে দিয়েছি ভাই।
ওটা দেখার পরপরে আপনি ছিঁড়ে ফেলে দিয়েছেন। ওকে, প্রিয় শ্রোতা, আমি সবাইকে বলছি যে আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। ফেসবুকে আমরা একটু পরেই আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন জনি, তার ছবি সহ তার যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলোর ছবি দিয়ে দিব। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ওকে, আপনি একটু বলবেন যে 15 দিন পরে এই ঘটনাটা কেন ঘটলো, যেহেতু পরিবার থেকে কোনো বাধা দেওয়া হয়নি?
আমার পরিবার থেকে সমস্যা হয় নাই, খুব পছন্দ করে ভাই কি বলে মানে বলে না যে ছেলে তো দুষ্টই হোক, সম্ভবত একটা ছেলে যার থাকে অনেক আদরের হয় এবং সেই ছেলেই আমি আজকে এখানে বসা। তা আমার আসলে গর্ব করে বলতেছি যেহেতু আমার আব্বা আমার অনেক আদর করে, অনেক যা বলছি জীবনে তাই মেনে নিছে। মুন্নির কথা বলি, ওরে নিয়ে আসছি ঠিক আছে এটাই রাইট, তারপরে যে এই মৌসুমি যে ব্যাপারটা এটাও রাইট। তো এটা হয় মৌসুমির মা যে ছেলের সাথে এঙ্গেজ হয় ওই পরিবারের সাথে সম্ভবত টাকা পয়সার একটা লেনদেন আমি পরে জানতে পারি যে মৌসুমির মার হয় বিয়ের আগেই মৌসুমির শ্বশুরের সাথে। এই জন্য নাকি ওরা আমার একটা মানে নেয় নাই, আমাকে ডিভোর্স দিয়ে ওই ছেলের কাছে বিয়ে দিয়ে দিয়েছে।
ওকে, আপনি একটু আগে যে বিষয়টা বলছিলেন যে অনেক আদর পেয়েছি পরিবারের কাছ থেকে, পরিবারের একটা ছেলে হলে এই ধরনের আদর যেটা হয় আর কি, বেশ কয়েকটা ব্যাপার এখানে জড়িত। একটা হচ্ছে মুন্নির ব্যাপারটা জানতো, তারপরে পরিবার তেমন একটা শাসন করেনি, মৌসুমির ব্যাপারটাও মেনে নেবার চেষ্টা করলো, ক্লাস এইটে আপনি পড়াশোনা ছেড়ে দিলেন সেটাও মেনে নিয়েছে। এই যে একতরফা আদর, এই যে একটা সন্তান বলে আপনার উপরে একটা বিশেষ দৃষ্টি রাখা, আপনার কি মনে হয় যে আপনার যে আপনি যে নষ্ট হয়ে গেলেন বা আপনার যে অপরাধগুলো জীবনে একের পর এক আসছে, এই আদরটা বেশি না হয়ে যদি কম হতো, যদি শাসনটা থাকতো, তাহলে আজকে আপনি এই জায়গাটা থাকতেন না? আপনার কি মনে হয়, এটা ব্যক্তিগত ভাবে এটা মনে হয়?
না,
কখনো মনে হয় না। আপনি মনে করেন যে আদরটা ঠিকই ছিল? ওকে, ঠিক আছে, বড় অনেক সময় দেখা যায় শাসন করলে আরো হিতে বিপরীত হতে পারতো। ওকে, তারপর কি করলেন আপনি?
পরে আসলে আমার আর বিদেশে যাওয়া হয় না, কারণ বাসায় যখন ডিভোর্স লেটার আসে তখন আমি বিদেশে যাওয়ার জন্য আমি আবার সবার হাতে পায়ে ধরা শুরু করি, কান্নাকাটি শুরু করি।
এটা কেন করলো পরিবার যে আপনাকে আইডা বিয়ে করে এখানে থাকতে হবে অথবা বিদেশে? আপনি তো বিয়ে করার পরে বিদেশে চলে যেতে পারতেন যদি ফ্যামিলি থেকে মেনে নিত।
ঠিক আছে, কিন্তু আমার বোন কেন যে এটা করলো ভাই আমি এখনো জানি না,
ইগো থেকে বা অনেক ধরনের রাগ থেকে
হয়তো হইতে পারে।
আপনার বড় বোন
ছোট, তো আমি খুব কান্নাকাটি করতাম যে আমার পাঠাও বিদেশ, তো আমি ঠিক থাকতে পারবো না, আমার অবস্থা খুব খারাপ হবে, আমার প্লিজ আমার বিদেশে পাঠাও। অনেক রিকোয়েস্ট করছি, অনেক কান্নাকাটি করছি, নামাজ পড়ছি, কিন্তু কবুল হয় নাই আমার বিদেশ যাওয়াটা। ওই ভিসায় আমার আব্বা সৌদিতে যাই, যিনি এখনো ওই ভিসায় সৌদিতে আছে।
ওকে,
তো থাকি এরকম ভাবেই, দোকানের চাকরি টাকরি ছেড়ে দিয়েছিলাম বিদেশের আশায়। এক পর্যায়ে খারাপদের সাথে চলা শুরু করি, আমার এক ফ্রেন্ড ঘনিষ্ঠ বন্ধু বলা যায় ছুটুক থেকেই চলাফেরা, কিন্তু তার লাইন হয়ে যায় তার আমার একটা, যেরকম আমি দোকানদারি করি ও ঘুরে গেড়ে খায় টুকটাক মাস্তানি টাস্তানি করে ছোট থেকে এরকম আর কি, দেখলে হাই হ্যালো ভালো হ্যাঁ এটা তো। তো আমি ওর সাথে মিশার চেষ্টা করি এবং এক পর্যায়ে খুব মিশি, যে আমি খুব খারাপ হবো, খুব খারাপ
একদম প্ল্যান করে।
হ্যাঁ একবার খুব খারাপ হবো এবং এই খারাপ এই জন্য যে মুন্নি, বিশেষ করে মুন্নি যে সে বুঝুক যে তার কারণে আজকে আমার এই অবস্থা, মৌসুমি জানুক না জানুক সেটা আমার কোনো জানার দরকার না, এবং ফ্যামিলি বুঝুক যে এই বিদেশ না পাঠানোর কারণে এখন বুঝে এরা সত্য ভাইয়া না পাঠানোর কারণে ও এরকম পরিস্থিতিতে এই অবস্থা এখন আছে। যাক পরে এই তালেবের সাথে থাইকা এক
পর্যায়ে আমার
আমার বাসার কাপড় টপড় যত কিছু আছে জিনিসপত্র আমি নিয়ে তালেবের বাসায় থাকি, ওর সাথে চব্বিশ ঘন্টা থাকি এবং ওর একটা দাপট হয়েছে ছোট সময় থেকেই, মানে যে বেসটা ছিল আমাদের 2008 ঘটনা, তো ওই রকম সময়ে তালেবের বেসটা ছিল আপনার একটু দাপট,
তালেবের ব্যাচ মানে আলটিমেটলি তালেবের সাথে যারা ঘুরতো তালেবের ফ্রেন্ডস খুব দাপটের সঙ্গে চলতো। কোন এলাকা এটা?
এটা আপনার নরসিংদী রাঙ্গামাটিতে।
আমি জানি অগণিত শ্রোতা আছেন এখানে, লাখো শ্রোতা আছেন নরসিংদীর, এবং তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন 2008 সালে তালেব নামের এক ভদ্রলোক তার সাঙ্গ পাঙ্গ মিলে প্রচন্ড দাপটের সঙ্গে তিনি থাকেন ওখানে। তারপর
দাপটটা হয় ওর এই কারণে, ওর মামা ওয়াদুদ উনিও এক রকম ক্যাডারি ছিলেন,
ওকে
ওনাকে সন্ত্রাসীরা বা কাছের লোকজন একসময় মার্ডার করে তালেবের মামারে, এই থেকে তালেব মনে করেন যে খারাপের দিকে চলে যায় ওর লাইফ স্টাইল আরেকটা। তো আমি ওর সাথে মিশি যে তালেবের সাথে মিশা আমি যারা এর মামারে মারছে এইরকম হেল্প করব এবং নিজে অনেক খারাপ হয়ে যাব। পরে খারাপ হব এরকম চিন্তা ভাবনা নিয়ে দেখা গেছে যে এরকম হয়েছে, তালেবের কাছে তালেবের অন্য আরেক এলাকার খুব কাছের এক বন্ধু বিচার দিছে যে অন্য আরেকটা এলাকার ছেলের কারণে ওর সমস্যা হইতেছে, এমন ওরে তালেব দিয়া বা তালেব সিন্ডিকেট দিয়ে একটা এই সমস্যা করতে হবে। তো তালেব আমার সাথে এই ব্যাপারটা শেয়ার করে যে একটা এই ছেলেও আছে নিয়ে আসবো, ট্রেনিং এইভাবে নিয়ে আসবো, আসার পরে তর্ক তর্ক করতে করিস। তো ঠিকই ওরে নিয়ে আসছে, নিয়ে আসার পরে স্ট্যাম্প দিয়া ওরে দুইটা পা ভেঙে দিয়েছি আমি, আমি এবং যে নিয়ে আসছে ও আর একটা ছোট ভাই ছিল।
আপনাদের আপনার জীবনের প্রথম শিকার, এটা প্রথম ভয়াবহ রকমের অপরাধ বলা যেতে পারে।
তো এরকম দুই পা ভেঙে ফেলছি, ভেঙে চলে আসছে এখান থেকে, মামলা হয়েছিল। তো এটা তালেবের মাধ্যমে মনে করেন বড় কাউকে দিয়ে আমাকে নাম কাটাইছে, তালেবের মামলা বসছিল ওর নামও কাটাইছে। এরপরে আপনার মোটামুটি বিভিন্ন কারণে মানুষ মারতামারকি যে আমার ভয় পায়, ভয় পাই তৈব এরকম কোনো ছোটখাটো একটা অপরাধ করছে মারছি, থাপ্পর দিছি, হত বাইরেছি, বিভিন্ন রকমের। তো এক পর্যায়ে তালেব আমাদেরকে নিয়ে মোটামুটি প্ল্যান করে যে ওর মামারে ধারা মারছে, তাদের কাউ কিছু একটা করতে পারলে মানে এই তালেবের মামারে যে মারছে ওই ফর্মটা ওদের থাকবে না, ওদের একটা ক্ষতি করতে পারলে এটা তালেবের পক্ষে চলে আসবে।
ওকে, তার আগে আপনি আমাকে একটু বলবেন যে হাত পা ভাঙার যে ব্যাপারটা, আপনি লোকজনের হাত পা ভাঙতেন কারণে এবং অকারণে, আপনাদের মতো করে কতজন লোকের এরকম ক্ষতি করেছেন আপনারা?
মিনিমাম 10-15 জন,
10-15 জন লোকের এভাবে হাত পা ভেঙে দিয়েছেন মিলিয়ে। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গিয়েছে, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি সংবাদে, বুঝতেই পারছেন 4-5 মিনিটের বিরতি। বিরতির পর আমরা জনির জীবনের অপ্রিয় সত্যগুলোর মুখোমুখি আরো একবার হব, যাহা বলিব সত্য বলিবতে। এবার যে আপনাদের সবাইকে বলছি, জনির একটি ছবি ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে জনিকে দেখতে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradioFM89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আরো একবার মনে করিয়ে দিই, আজকে জনির জীবনের অপ্রিয় কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছেন, যিনি আমাদের এক্সপার্ট প্যানেলের মেম্বার। এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। আমরা ছোট্ট একটা সংবাদের বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরে আসছি, এবিসি রেডিওর সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, প্র প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন জনির জীবনের অপ্রিয় সত্যগুলো। জনির জীবনের অপ্রিয় সত্যগুলোর মুখোমুখি আমরা আরো একবার হব, তবে তার আগে বলতে চাই, আপনি যদি আমাদের অনুষ্ঠানে আসতে চান, আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে স্বীকার করতে চান আপনার বিবেকের তাড়না বোধ থেকে, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের অনুষ্ঠানে আসার জন্য নিয়ম হচ্ছে, আপনি প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB, যেটা আমাদের অনুষ্ঠানের শর্ট কোড, স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বর, অর্থাৎ 2221 নম্বরে। ওকে, আর আরেকটি কথা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে জনির ছবিটা আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি। আপনারা যদি জনিকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। ঠিকানা আরো একবার বলে দিচ্ছি, www.facebook.com/ABC Radio FM 89.2। আবারও বলছি, www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব, এবং একই সাথে এবিসি রেডিওর যাবতীয় অনুষ্ঠানের আপনি মেম্বার হয়ে যাবেন। আমরা চলে যেতে চাই জনির কাছে। জনি, তারপর কি হলো?
তারপর এরকমই চলাফেরা করতে থাকি।
প্ল্যান তো করলেন যে আপনার ওই তালেবের যিনি আত্মীয়কে যিনি মেরে ফেলেছিলেন তাদের, তাকে আপনারা কোনো না কোনো ভাবে সাহায্য করবেন, সে প্ল্যানিং তো চলছিল।
হ্যাঁ চলছিল, কিন্তু ওই রকম আর হয়ে উঠে নাই, সুযোগ সুযোগ পাই নাই আমরা।
জি,
এর মধ্যে আবার আরেকটা ঘটনা চলে আসে, মুন্নি আবার আমার সাথে যোগাযোগ করে বিয়ের পর।
ওকে,
এই অবস্থায়, খারাপ থাকাকালীন অবস্থায় যোগাযোগ করে ও বলে ওর হাজবেন্ডের কাছে থাকবে না, আমার কাছে চলে আসবে। তা আমি ওরে মেনে নিই, ঠিক আছে তুমি আসো, আমি এখন আসি তোমার জন্য। তো ও আর আসে না, আবার ঠেকা দেয় আমাকে, আসে না। যাই হোক, পরে চিন্তা করি যে অবস্থায় আছি এখন, আমার নামটা আরেকটু ছড়াবো, বড় ধরনের কিছু করবো, যে এই মাস্তান হিসেবে আমার চিনবে মানুষজন। পরে এই সুযোগ খুঁজতে থাকি যে খুব খারাপ কিছু একটা করার জন্য, মোটামুটি নুরশুদ্দিন সদর মধ্যে পচার হোক, যে ধোনি এরকম একটা কিছু করছে মানে খুব খারাপ। তো এরকম সুযোগ পাইতেছি না, হঠাৎ করে কাউকে তো শুধু শুধু ভর্তি করতে পারি না, তাই না? পরে কিছুদিন পর, সম্ভবত 6-7 মাস বা 8 মাস পর, আমাদের এক বড় ভাই, ওনারে তারেক নামে একটা ছেলে এবং তারেকের সাথে আরো কিছু ছেলে পেলে ওর ফ্রেন্ডরা কুপাইছে। তো এটা শুনি, শুনে আসলে আমার মধ্যে কোনো হিট আসে না, বড় ভাই কুপাইছে কি, কিন্তু আমি চিন্তা করি যে এখন যে যারা কুপাইছে ও এরকম মোটামুটি সন্ত্রাস টাইপের ছিল, এখন ওর ফর্মটা যারা কুপাইছে ওর ফর্মটা বর্তমানে তার পেয়ে গেছে যে ইমুকরে হ্যাঁ কুপাইছি, রুবেল নামে মামা ব্যক্তাম আর কি, উনারে কুপাইছে। তো কেটা কুপাইছে যে তারা হ্যাঁ একটা নাম চলছে মোটামুটি। তো চিন্তা করলাম যে হ্যাঁ একটা ক্ষতি আমি করবো,
তাহলে তারাকের যে নাম সে নামটা আপনি পেয়ে যাবেন। তারপর
পরে এই কুপানের ব্যাপারটা সম্ভবত এরা পারিবারিক ভাবে, এই যে রুবেল মামল দেশে ওনারা বা এই যে তারেকের ফ্যামিলি আরো মিলা এটা মিট করে রয়েছে, মামলা টামলা আর হয় নাই বা হয়েছিল কিনা আমি জানি না আরকি। যাই হোক, এখন আমি তালেব রেখেছি যে ভাই আমাদের একটা সুযোগ ওই এলাকার এমন এমন তো হয়েছে, এমন হ্যাঁ যদি আমি একটা কিছু করি তাইলে আমার ফর্মটা হইব ভাই। হ্যাঁ কই তোর ইচ্ছে, মানে সায় দেয়া বলে আর কি এটারে। পরে কোনো প্ল্যান না, হঠাৎ করে একদিন দুপুরবেলা আমি ঘুমাইতেছিলাম, ঘুম থেকে উঠে উইটা চিন্তা করি যে আজকে একটা দুর্ঘটনা ঘটাবো। তো উইটা আমি একটা রিক্সা নিয়া তারেকের বাড়ির সামনে যাই, যাইয়া একটা লোক দিয়ে তারেককে ডাকাই আনি ওর বাসার সামনে রাস্তার মধ্যে। আমি বলি যে তোমার সাথে আমার জরুরি কথা আছে, চলো আমার সাথে। তো আমার ধনী নামে চিনতো বা মোটামুটি নাম টাম শুনছি এরকম, কিন্তু কোনো রিয়াজু বা কোনো ধরনের সম্পর্ক তার সাথে আমার ছিল না আর কি, বা রাস্তায় দেখে গেলে হ্যাঁ কেমন আছো ভালো এতটুক। তো কি কথা ভাই তাহলে কবে না কব, আমি এখানে না তুমি চলো খুব জরুরি তোমার লাভ হইব। তো আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করো, 20 টাকা দিছি ওরে, দুইটা গাজানো নিচে, পরে রিক্সাত উঠবো এমন সময় কইতেছে ভাই আমি যেতাম না, এখন তখন সন্ধ্যা হবে হবে একটা ভাব আর কি। আমি কই তো তোমার জন্য এগুলো নিলাম, তুমি তো যাইতাম না, আমারও খুব দরকার কথাগুলি তোমার বলা দরকার, তোমার লাভ হইব ভাই। আচ্ছা ঠিক আছে, রিক্সা দিয়ে আমি আমার এই কি বলে যে আয়ত্তে নিই আর কি, আমার নিয়া ওরে আমার সামনে বসাইয়া আমি ফোন দিই, একটু বাইরে যে খুব সেরকম দেখে দাঁড়ালো, দুইটা তাপাটি নিয়ে আসো। পরে আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসতেছি কোন জায়গায়, আমি বলছি অমুক জায়গায় আসি, আসো।
তারা বুঝতে পারেনি যে কি হতে যাচ্ছে।
হ্যাঁ প্রশ্ন করছে তো ফোনকার বারে কেন ভাই চাপাটি কে লেগে আছে, আসলে দেখো তোমার লোকে তো আমার চলাফেরা তেমন নাই, তবে শুনছো যে আমি কেমন। যাই হোক এখন ঘটনা হয়েছে, একটা লোক 50,000 টাকা নিয়া এদিক দিয়ে যাবে, মোটামুটি একটা ইনফরমেশন পাইছি, এখন এই লোকের কাছ থেকে টাকাগুলি রেখে দিব, ওইখানে যদি দরকার হয় ওই লোককে কোপাবো। এখন তুমি কি থাকবা নাকি হেল্প করবা নাকি? আরে ভাই কোন কি, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই থাকবো আমি। তো ঠিক আছে, তো এই ছোট ভাইটা চাপাতি নিয়ে আসছে, আসার পরে ও এইগুলা বানাইতে থাকে গাঁজাগুলা তার নিজের হাতে। পরে আপনার ওই যে ছোট ভাইটা ওরে বলি যে আমি হ্যাঁ দিদা আপকে গেলাম ওখানে, তুমি আমার একটু হেল্প করো। পরে বলে যে ভাই কালকে সবে ওরাত, আজকে আমি বাইরে পারতাম না, কারণ এমন এক এই দিনে এমন সবরাতের আগের দিন আমারও কোনো এক শত্রুরা নিয়ে মাইরা লওয়ার মোটামুটি পুরা প্ল্যান করে ফেলছে, যে বস্তার মধ্যে ঘুরে লাগছিল। তো কোনো এক ব্যক্তি সহযোগিতার কথা স্মরণ করা দেওয়ার কারণে আমার ওইখান থেকে ছেড়ে দিচ্ছি, মৃত্যুর হাত থেকে আমি বাইকে আসছি, আমি এটা করতে পারবো না। তো ও কি সত্য বলছে না মিথ্যে বলছে আমি জানি না, হতে পারে। তো ঠিক আছে দাও তুমি চলে যাও, আমি মোটামুটি কাছের আমার পছন্দ করে এরকম 4-5টা ছোট ভাই এদেরকে ফোন দেয় যে আসো। তো এরা আসে, আসলে আমি বলি তো তার একে তো বসে গেছে, এ তো বুঝতে পারছি। পরে বলি যে এর তো করবো এরকম এরকম, তোমরা আমার একটু হেল্প করবা। তো এরাও এর প্রতি মনে করেন যে একটু আক্রোশ যে কিছু করতে পারলে ভালো হয়। তো আমাকে বলছি ঠিক আছে, তো ওই যে এই ছেলেটা আমার বলছে যে সবে ওরাত, এই ব্যাপারটা আমার ভিতরে একটু নাড়া দিল যে আসলে তো ঠিক, এটা কেমন দেখ। তা আমি এটাকে একটা সাধারণ একটা নাটকের মতো বানাইলাম, গুলিয়ে বসছি সবাই। তো ফার্স্টে তার একটু প্রশ্ন করছি যে যার কাছ থেকে আমরা টাকা রাখবো ওনাকে টাকা রাখার জন্য এই যে তাপাতে আনা হয়েছে কুপাইতে হইতে পারে, আর এই কারণে এই লোকটা কালকে নামাজ পড়তে পারবে না। তো এই ব্যাপারে তারেক তুমি কি কও? কাই নামাজ পড়তে বললে পড়তে পারবো, না পড়তে পারলে নাই, আমগো ভাইটি আর দরকার, এদের লেগাইছি কাজকর্ম কাজ করে যাম। তো আমার মধ্যে মোটামুটি জিদ তৈরি হয়েছে তাকে খারাপ কিছু করার। তো আমি প্রশ্ন করি যে তুমি নামাজ পড়বো না? কদায় আমি ঈদের নামাজই করি না, এটা তো সবার। তো পুরা জিদ চলে আসছে যে তৈলে তো রাইট আমার করার আসতে, নামাজ যেহেতু পড়ে না সহবরাতের চিন্তা আমি করতাম না। পরে সাথে তোমরা কি কো? তারা কইতেছে ভাই আপনি যে এইটা ভালো মনে করি এটা তো জানি। তো হঠাৎ করে আমি তারা কইতেছি আর মুখটা বান্ধ দাম সবাই। পরে হাই কইতেছে তারা কি কইতেছে ভাই আমার কি মেরে লেবা? আমি তো আর মারতাম না, তো পিতা আমি অনেক চালাই না। পরে কইতেছে তৈলে এটা করো না আমার একবার মেরে লাও ভাই, এটা আমার করো না আমার একবার মেরে লাও, রিকোয়েস্ট করছি। আমি তোর একবার মেরে কি করবো, তোর মতো লোকের গামছা দিয়ে মুখ বাচ্ছে বাঁধার পরে অন্ধকার সাড়ে আটটার মতো বাজে। হ্যাঁ আমি কুপাই হাতে, এক হাতে আমি আর এক হাতে এই মুনি, দুইটা হাত কেটে ফেলছি। এখন ওরে ফালাইয়া চলে আসবো এমন সময় উঠে আবার বসে রয়েছে, হাত গুলো ঝুলতেছে এরকম কোনোই নিচে থেকে দুইটা হাত। পরে একটা বলতেছে যে ভাই এর হাত তো এমন পুরো কাটা হয় নাই, এই যে ঝুলে রয়েছে। আরেকজন বলতেছে ভাই মেরে লান একবারে, আমি না মারার দরকার নাই। পরে আবার রিপিট যাইয়া মানে একবার পুরো আলাদা করা হয় ওর হাত দুইটা, যে এখন শিওর যে ওর দুই হাত নাই। তো ওইখান থেকে চলে আসি আইসা।
আপনি কাজটি করার আগে কোনো ড্রাগ নিয়েছিলেন?
ওই যে গাঁজা,
গাঁজাটা খেয়েছেন?
পরে
ওই মুহূর্তে ওর পরিস্থিতিটা কি, ও সেন্সে ছিল?
হ্যাঁ। পরে আপনার ওইখান থেকে চলে আসি এবং আমার শরীর রক্তে ভরা থাকে মুখে,
ওকে ফেলে রেখে চলে আসলেন?
হ্যাঁ।
ও যদি ওভাবে মারা যেত যদি কেউ টেন না পেত?
কিছু করার নেই, কারণ আমরা তো করছি, এখন তো আবার ওর মেডিকেল নিয়ে যেতে পারবো না। তখন তো মন মানসিকতা ছিল এরকম। যাই হোক, পরে ফ্রেশ হই এবং ছোটবাদেরকে বলি আমার সাথে পরে যোগাযোগ করো, মানে কিছু খরচ টরচ দেওয়ার জন্য যেতে আমার একটা মামলা নিশ্চিত নাই,
মামলা হবে না।
হ্যাঁ, পরে আমি নিজে নিয়ে আসছি না, তো বুঝলি, আর মামলা না খেলে তো ফ্লাশ না হলে তো আমি কে মাস্তে নিলাম।
আপনি যাচ্ছিলেন এটা সুপরিকল্পিত ভাবে? ওকে ওকে।
পরে ইসমাইল নামে আমার কয়েক ফ্রেন্ড, ও আবার শুনছে যে আমি তারেক রোর বাড়ি থেকে নিয়ে আসছি, তো বিভিন্ন জায়গায় খুঁজে সম্ভবত আমরা ঘটনা করার চার পাঁচ মিনিট পরে আমরা চলে আসছি এক রাস্তা দিয়ে, ইসমাইল ওই ঘটনার জায়গায় যায় আরেক রাস্তা দিয়ে, পরে জানি আর কি ব্যাপারটা। তো যায় দেখে যে তারেক কুকরাইতে আসছে, কান্নাকাটি সম্ভবত করতেছে, তো ইসমাইল বলে এখানে কে? তো তারেক বলে যে ভাই আমার তো কুবাইছে, আমার ভাই মেডিকেল লয়ে যাও।
তো মুখ বাঁধা ছিল না তখন?
মুখ ওই যে ওই দস্তাদস্তির সময় খুলে গেছিল আর কি, কাটার সময় মানে নর্মালি বাঁধা হয়েছিল। পরে ইসমাইল ওরে উত্তর দেয় যে তুই মর, বকা দিয়া বলে আসছে যে তুই মর, ইসমাইল স্বীকার করছে পরে আমার সাথে কথাটা। তো এই কথা বইলে এসে ইসমাইল নিজে আবার তারেকের বাইরে ফোন দিস যে আপনার বাইরে কে জানি কুবাইছে, ইমুক জায়গাতে আছে গিয়া নিয়ে আসে। এই কথা বলার কারণে ইসমাইল মামলা খায়, সবার নামে মামলা হয়। এই ঘটনার আগে ওই মুন্নির একটা বিষয় আপনাকে বলতে চাচ্ছিলাম, যে মুন্নি আমার সাথে আবার যোগাযোগ করে, নাম চন্দনা, ওর ফোন থেকে মুন্নি আমার সাথে কথা বলে। তো কথা বইলা এই চন্দনার ফোন থেকে নাম্বারটা ডিলেট করে ফেলতো, আর চন্দনা জানতো না যে আমি কথা বলি, কিন্তু চন্দনা আমার সামনে আসতেছে যাইতেছে, হ্যাঁ এলাকার বড় ভাই হিসাবে জানে, ও এলাকায় ভাড়াই থাকে। এরপর যে আমি চন্দনাকে একদিন ফোন দিই যে কি খবর কেমন আছো, তো বলে কে? পরে আমি নাম না বইলা বলি যে আমি মুন্নির লাভার ছিলাম এক সময়। তো এইসব ব্যাপারগুলো কারোর কাছে বললে ভাইয়া মানে মনে হইতো যে একটু হালকা মনে হইতো আর কি। তো ওরে আমি ফোন দিয়ে প্রায় সময় এগুলা বলতাম, তো এক সময় আমার বলে যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে, দেখা করবে। আমি আমার সাথে দেখা করো? আমার দেখলো তুমি ভয় বাবা, আমার সাথে রিলেশনে রাখবো না, তখন ফোনেই কথা কও। ও না, আমি আপনার সাথে দেখা করব। ঠিক আছে, তো দেখা করি। দেখা করলে ও আমার সত্যি সত্যি দেখা দৌড়ায় বাড়িতে চলে যায়। পরে ফোন দিয়ে
চিনতো
চিনতো, কিন্তু চিনে যে জানে যে,
কিন্তু ফোনে তো আর ওভাবে জানতো না যে আপনি ছিল
না।
দেখা দেখার পরে দৌড়াদৌড়ি করে বাড়ি চলে গেছে, মানে আপনি যে ওইখানকার কি বলা যায় কুখ্যাত সন্ত্রাসী হয়ে গেছেন সেটা তো সেই মুহূর্তে এস্টাবলিশড, এবং সেটা সে জানতো। তারপরে সে জানার পরে সে বাড়ি চলে গেল, তারপরে কি হলো?
ফোন দেই ও রিসিভ করে না, একবার এসএমএস পাঠাই, অনেক ফোন দিতে পরে রিসিভ করে। তোর সাথে আমার ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়ে যায় কোথাও যাইতে মনে চাই, এটা হচ্ছে আপনার তারেকের ঘটনার আগে, কিছুদিন আগে
তারেকের হাত কাটার আগের ঘটনা।
পরে আপনার এই ঘুরতে যাই, মুন্নির সকল ব্যাপার সুখ দুঃখের কাছে বলি, ওরও বিভিন্ন মোটামুটি টুকদের সাথে রিলেশন করছিল, ও এটা এটা সেটা বলে, মানে ভালো লাগে আর কি। তো যাই হোক, পরে আমি এই মেয়েটা আবার আমার জন্য মানে পুরা দেওয়ানো হয়ে যায় যে ও আমি যে খারাপ হয়েছি এজন্য যথাসাধ্য চেষ্টা করে আমাকে ভালো করার জন্য, এটা তার উদ্দেশ্য ছিল পরে জানি আর কি। তো ও এক পর্যায়ে বাসা থেকে বেরিয়ে আসে আমার জন্য, কাপড় টাপড় নিয়ে অলরেডি চলে আসে যে আমাকে বিয়ে করবে। তো আসলে আমার কাছে আসলে এখন আমি তো এই অবস্থায় করতে পারতাছি না, আমি ওরে আরেকটা বাসায় এক ছোট ভাইয়ের বাসায় পাঠাই, পাঠায়া ওর মা আবার আমার কাছে বিচার দেয় অনেক চেষ্টা করছি তারাইবার জন্য, পারি নাই। পরে বিয়ে করে ফেলি এই হিন্দু মেয়েকে, আমি বিয়ে করে ফেলি। তো এই মেয়েকে আমি আলাদা একটা বাসায় রাখি ভাড়া করে, যেটা আমার ফ্যামিলিও জানে না, আমার এলাকার কেউ জানে না, শুধু ও আর আমি জানি, আর কেউ না। তো এক পর্যায়ে আমি তারেকের ঘটনা দেখতেছি, এবার করে আমি ওর বাসায় যেখানে বাসা রাখছিলাম ওইখানে যাই, যাইলে ও কাপড় টাপড় দিয়ে দেয় এবং বলি যে এরকম এরকম করে আসছে।
তার মানে এই মেয়েটিকে বিয়ে করার পরে গিয়ে আপনি কাজটি করলেন, এবং এই মেয়েটির সাথে আপনি একটা শেয়ারিং এ ছিলেন, মানে আপনার জীবনের কষ্টগুলো অনুভূতিগুলো তার সাথে শেয়ার করতেন, এবং এই মেয়েটিকে আপনার ভালো লেগেছিল, নইলে আপনি এত বড় রিস্ক নিতেন না। এরকম ঘটনা ঘটার পরেও, মেয়েদের সাথে একটা বন্ডেজ থাকার পরেও, একটা ভালো সম্পর্ক থাকার পরেও আপনি এই ধরনের দুর্ধর্ষ একটা কাজটা করলেন, গিয়ে আপনি বললেন যে কাপড় চোপড় গুলো দিয়ে দিতে। চন্দনা কি আপনাকে চেষ্টা করতো না ভালো পথে নিয়ে আসার জন্য?
মানে চেষ্টা করলো, যদি কিছু বলতে তাই তো মনে হয়, কিন্তু আমার যে এরকম ভয় পাইতো যে যদি চিন্তা ওর সম্ভবত চিন্তা ছিল যে ও যদি এখন আমার হঠাৎ করে কিছু বলে যে তুমি এটা থেকে সরে আসো আমি তোমাকে দেখবো এসে, তখন দেখা যেত যে আমি ওরে মাইনাস করতাম।
এই ভয়ে সে এই কাজটি করেনি এবং এগুলো জেনে শুনে আপনার আপনার মতো ওই সময় আপনি যে জনি সেই জনিকে সে বিয়ে করলো। একে তো ধর্মের একটা ব্যাপার থাকে, সেখানে অনেক বড় একটা সে অনেক বড় একটা রিস্ক নিয়েছে, তারপরেও সে আপনার মতো একটা মানুষকে বিয়ে করেছিল। প্রিয় শ্রোতা দেখুন, এগুলো সবই জীবনের ঘটনা এবং একের পর এক কত ধরনের অপরাধ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যুক্ত হতে পারে একটা ভুলকে কেন্দ্র করে, সেটাই আমরা দেখাবার চেষ্টা করছি আজকে যাহা বলিব সত্য বলিব। হ্যাঁ, তারপর আপনি গেলেন চন্দনার কাছে আপনার রক্তাক্ত পোশাক নিয়ে, তারপর
পরে আমার কাছে সেই মুহূর্তে টাকা ছিল না, একটা পেন্সিল খাইতে খুব ইচ্ছা করতেছিল, আমি চন্দনার ফোন নিয়ে নিই যে তোমার মোবাইলটা আমাকে দিয়ে দাও।
ও জিজ্ঞেস করেনি তুমি কোথা থেকে এসছো, এগুলো কি
বলছি আমি তাকে।
ওকে, তারপর সে কি বললো?
ভয়ে কথা বলার সাহস পাইনি, আমার মন টন তখন খুব খারাপ ছিল, মোটামুটি বলা যায় যে এরকম ফাস্ট করছি তো মানে একটা অস্বস্তি বোধ করতেছিল।
আপনার নিজের কাছে খারাপ লাগছিল?
হ্যাঁ, খারাপ লাগতেছিল যে আসলে এটা কি করে গেলাম। যাক, পরে ওর ফোন দিয়ে আমি এক ফেন্সিলের লোকের কাছে দিয়ে একটা ফেন্সিল খাই এবং ওর কাছ থেকে আমি চলে আসি, এবং ফোনটা এই জন্য ওর কাছ থেকে আমার নেওয়া যে তার সাথে আমি আর কোনো যোগাযোগ করব না এবং বিচ্ছিন্ন, ওর মতো থাকবে আর আমি দেখি আমার লাইফ কই কোন জায়গায় দাঁড়ায়।
চন্দনাকে আপনি বাদ দিয়ে দিলেন ওই সময়টাতে?
হ্যাঁ, কিন্তু ও জানতো না, ওর আমি বলছি তোমার বাসা ভাড়া দিব, তুমি ঠিকঠাক মতো থাকো, খরচ খরচ দেবো, যোগাযোগ করবো। কিন্তু আমি ওই বাসা থেকে বেরিয়ে এবং ফোন নিয়ে নিই, সিম ভাঙা বেরিয়ে আমার নাম্বার চেঞ্জ করি, মানে আমি আবার পরিবর্তন হইতে দিতেছি আর কি। কেন এরকম একটা চিন্তা আসলো মনে হচ্ছে ভাইয়া জানি না,
এসছি করে ফেলি এরকম একটা ব্যাপার।
হ্যাঁ হ্যাঁ,
এবং
মন চাই জিন্দিগি যে যারে বলে আর কি,
মন যেদিকে চায় আপনি সেদিকে চলে যাচ্ছেন, যা ইচ্ছা মন চাইছে করছেন। একবারও চিন্তা হয়নি যে এই মেয়েটি যে নিজের ধর্ম সবকিছু ত্যাগ করে আপনার কাছে ফিরে আসলো, এই মেয়েটির ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে, এটাও আপনার একবারের জন্য চিন্তা হয়নি?
না, হয় নাই তখন, হয় নাই।
ওকে, তারপর
পরে মামলা হয় আমার নামে, মামলা হইলে তো আমি,
কত সালে মামলা হলো?
2010।
এই এই ঘটনাটা ঘটলো কবে? 2010
কি
কোন মাসে ঘটনাটা ঘটেছিল মনে আছে? প্রাসঙ্গিকভাবে এই মামলাটির কাগজপত্র যদি আপনাদেরকে দেখানোর ব্যাপারটা যুক্তিযুক্ত হয় তাহলে আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিব। আমাদের ফেসবুকের ঠিকানা আমি আবারও বলছি, www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। তারপর
পরে ফেরারি হই, পালাতক আসে আমি যারে বলে ভাই, এর মধ্যে শুনি যে অলরেডি দুইটা কেস পার্টনার অ্যারেস্ট, এবং মোটামুটি আমার এই ব্যাপারটা নুসিন্দিতে ভালো আলোচনা হইয়া গেছে যে নেটে পর্যন্ত দুইটা হাত কাটা অবস্থায় বুলের মধ্যে করে ছবি ছেড়ে দেওয়া হয়েছিল, মানে খুব আলোড়ন হয়ে গেছিল সেই সময় নুসিন্দিতে।
নেটে ছেড়ে দেওয়া হয়েছিল মানে আপনি
এই ওই ছেলের যে হাত গুলা কাটছিলাম
ওই হাত গুলা নেটে এগুলোতে
ওই বুলের মধ্যে নিয়ে ছবি তুলা,
বুল মানে বল,
হ্যাঁ
মানে প্লেট বা বল এগুলো,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোর মধ্যে নিয়ে পরে ছবিটা ছেড়ে দিয়েছিল, এরকম আলোড়ন হয়েছিল। তো ফেরারি অবস্থায় তো বাড়িতে তো সবাই অসন্তুষ্ট, কি করলাম, আমার থেকে কখনো এরকমের আশা করে নাই যে আমি জনি কখনো এরকম করতে পারবো, এই যে টুকটাক মারামারি যখন করতাম মারতাম এটা বাসা জানতো না যে না আমি ঠিক আছে বাইরে থাকি কিন্তু এতটা খারাপ হয়নি। যাই হোক, পরে ফেরারি অবস্থায় মনে করেন বড় ভাই পরিচিত দোকানদার, হোটেল ব্যবসায়ী, গাড়ির স্ট্যান্ড ব্যবসায়ী, এরা আমাকে মোটামুটি একটা টাকা পাঠাইতো, তাইলে ফোন দিলেই যে ভাই সমস্যা 5,000, 2,000, 1,000 এইরকম যে আমাকে এরা হেল্প করতেছে, এখন আমি বিপদের মধ্যে আছি, হ্যাঁ আমি যেহেতু এলাকায় নাই আমাকে ওনারা হেল্প করতেছে, এটাই চাঁদা হয়তো ওনারা ভাবছে কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন নুসিন দিতে নাই, আমার দেখবা না আমি তুমগো গাড়ির কোনো ঝামেলা হইলে গেছি, হোটেলের কোনো সমস্যা হইলে আমি গেছি,
ওদের হয়ে আপনি কাজ করে দিয়েছি
করছি, হ্যাঁ বা বিভিন্ন দায় ঝামেলার মধ্যে আসছিলাম থাকছি, তো এখন আমার সমস্যা আমরা দেখবো না, এই চিন্তা ভাবনা করে তাইতাম দিত। আর দেওয়ার কারণ এটাই যে চিন্তা করতে হবে যখন ফ্রেশ ভাবে আবার অনুষ্ঠানে এসে বসবে তখন তার থেকে ফায়দা অবশ্যই উঠানো যাবে।
ওকে,
পরে এরকম ভাবে চলতে থাকি, হঠাৎ আমার টাকার মোটামুটি একটা প্রবলেমের মধ্যে পড়ে যাই। বেশ আমার হাত বড় আর কি, হ্যাঁ, মনে করেন দামি মোবাইল ব্যবহার করা একটা শখ, শপিং করা দামি দামি কাপড় চাপড় পরা শখ, ঘুরে বেড়ানো, আর নেশা তো ছিল ফেন্সি ডিল। তখন একটা ফেন্সি ডিলের দাম আমি সর্বোচ্চ 1800 টাকা দিয়ে একটা ফেন্সি ডিল আমি একদিন খেয়েছিলাম, সেই সময় অনেক দাম বেড়ে গিয়েছিল। হ্যাঁ, যাই হোক, পরে আমি চিন্তা করি যে একটা আরেকটা দুর্ঘটনা ঘটাবে।
ওই সময়ে যখন আপনি ফেরারি আসবেন তখন আপনার চিন্তা মাথায় কাজ করে আপনি আরো একটা দুর্ঘটনা ঘটাবেন?
হ্যাঁ,
এগুলো কেউ কি আপনাকে উৎসাহ দিত নাকি আপনি নিজে থেকে?
নিজে থেকে বললাম, মন চাই জিন্দগি।
মন চাই জিন্দগি মানে এটা
এটা হইতেছে কি আমার মন আমার যেদিকে নিতেছে আমার জীবনটা ওইদিকেই নিয়ে যেতেছে আর কি।
ওকে, এটাকে বলে মন চাই জিন্দগি।
হ্যাঁ,
ওকে, হোয়াট এভার ইট ইজ, নরসিংদীর ভাষা নাকি আপনার ভাষা? এটা
এটা আমার,
এটা আপনার নিজের মন চাই জিন্দগি। ওকে, ঠিক আছে। তারপর
পরে এই আমি প্ল্যান করি যে একটা কিডন্যাপ করব। তো অনেক চিন্তা ভাবনা কইরা রেজাল্ট পাই যে আমাদেরই আত্মীয়, একসাথে আগে ছিলাম বাসা ভাড়া, টাকা পয়সাওয়ালা একটা পিছু মেয়ে, আমি ওর কিডন্যাপ করবো। তো যাই হোক, করে আমি ওদের বাসায় যাই প্ল্যান মোতাবেক, দুইটা ছেলেকে বাইরে দাঁড়া করাইয়া যাইয়া আমি বাসায় গেলে আমার মামা ডাকতো। তো পিচ্ছি মেয়েটার ভাইয়া আমার জন্য সিগারেট আনার জন্য পিচ্ছিটাকে দোকানে পাঠায়, পাঠাইলে আমি আপনার ওই ফোনে এমনি শুধু শুধু, হ্যাঁ হ্যালো, আচ্ছা ঠিক আছে, কোথায় বেলনা কর, হ্যাঁ একটা জায়গার নাম বলে আমি জরুরি ভাবে ভিড় হয়ে চলে আসি। তো পিচ্ছিটাকে দোকান থেকে নিয়ে আমি বলছি চলো তোমার এক জায়গায় নিয়ে যাবো, নিয়ে যাই সাথে, আমার সাথে যায় তিনি। তো সাথে আরো দুইটা ফ্রেন্ড ছিল, তাদের কিনে ওটুক করে আমি এই একটা জায়গায় যাই। এর মধ্যে এই মেয়ের ভাই আমার ফোন দেয় যে মামা আপনি চলে গেছেন, তো ওরে তো দোকানে পাঠাইছিলাম, এখন ও তো আসে নাই, কই? আমি জানি কি কই, আপনি বলুন কই, দেখেন খুঁজে দেখেন, আমি কেমনি কোন দেখেন আশেপাশে হয়তো আছে। তো আমি কি করছি যে ওই আমরা আগে একটা জায়গা ঠিক করছিলাম যে এখানে মেয়েটাকে রাখবো এবং টাকা পয়সা খাবো, এরকম ওই জায়গায় মেয়েটাকে দিয়া পাঠাই দিই, দুইটা ছেলে আর পিছিটাকে যে তুমি ওদের সাথে যাও, মামাই লাগে, আমি আমি আমার ব্যাগে এই মেয়েদের বাসায় আসি, না আমাকে কোনো রকম সন্দেহ করতে না পারে। আসার পরে আপনার এরা বলে আমি তো জানি না, দেখেন কি লোক হয়ে গেল, স্কুল স্কুলে নাকি কেমনি কি, তা আমি তারা আমার তো নতুন সমস্যা জানেন, চলে যাই কথা বলে আমি চলে আসছি। পরে এরা আমার ফোন দিতে আসে, আমার মামা ডাকতো দুইটা ছেলে, মামা সমস্যা হয়েছে তাড়াতাড়ি আসেন, কি হয়েছে আপনি আসেন? পরে বলতেছে যাওয়ার বলতেছে যে মামা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? যে মেয়ে মেয়ের বাড়িতে ফোন দিছে, আমি যে বাসায় রাখছি আর মানে ছেলেটা মামার বাড়িতে রাখছিল, মামানির ফোন থেকে ফোন দিছে যে এখানে, তো ওরা তো বাড়িতে না শিউরি হইলো। তা আমি ওই বাসায় যাই, বাড়িতে যাই দূর কাটাইতেছি, আমার ভাগ্নিকে আমি নিয়ে আসছি ঘুরতে, দিয়ে দেন আমি নিয়ে চলে যাই, দেন না কেন, কয় না এ ফোন দিছে আর গার্জিয়ান আসলে বলছে দেওয়ার জন্য, আমরা দিব না, তুমি যেমন মামাই হও। তো ওইখানের পরিস্থিতিটা একটু কেমন জানি লাগে, গ্রাম পরিবেশ যে এখানে সম্ভবত আটকায় ফেলবে এরকম একটা পরিস্থিতি।
আমি একটু কনফিউশনে পড়ে গিয়েছি, মেয়েটাকে তো আপনারাই নিয়ে গেলেন এক ধরনের প্ল্যান করে, তো তাহলে মেয়েটা কিভাবে গ্রামবাসীর হাতে চলে গেল?
ওই যে ছেলেটা দিয়া যার বাড়িতে রাখছিলাম ওই বাড়িতে যায় কান্নাকাটি করে আর কি, পরে পিছিয়ে ফোন দেয়
ওই বাড়ি থেকে, ওই বাড়ি থেকে ফোনটা দেয়।
হ্যাঁ, ফোন দিলে পরে ওই ওর মা বলে যে এরকম আমার মেয়ের বাড়িতে আসি না।
ওকে, তখন ওই এলাকার লোকজন আলটিমেটলি মেয়েটাকে সহ আপনাদের লোকজন সহ ক্রক করে নাকি?
ক্রক করে নাই মানে করবে এরকম একটা ভাব হয় আর কি, এর মধ্যে আমি তো বলি দিয়ে দেন কিন্তু ওনারা দেয় না, আমি বুঝতে পারি ওইখান থেকে ওদেরকে ওই দুইটা ফ্রেন্ডে ওদেরকে নিয়ে চলে আসি। আসার পরে পরে জানতে পারি যে এই মেয়েকে পুলিশ ফ্যামিলির মানে ওর গার্জিয়ানরা দেয়া নিয়ে আসছে। তো তাই আল্লাহর রহমত ভাই আমার উপরে যে ফ্যামিলিগত ভাবে ব্যাপারটা মিট হয় এবং এটা আমার কোন মামলা হয় না।
ওই মেয়েটা আসলে আপনার কি ছিল সম্পর্কে বা মেয়ের পরিবারটা আপনার সম্পর্কে কি হতো?
দুঃসম্পর্কের ভাগ্নি,
দুঃসম্পর্কের ভাগ্নি হতো, আপনি আত্মীয়ের মধ্যে কাজটা করলেন। মেয়েটার বয়সটা কত ছিল?
6-7।
তার মানে মেয়েটা স্পষ্ট ভাবে বলতে পারে মেয়েটার মেমোরিতে সবকিছু আছে, কে ওখান থেকে নিয়েছে, কিভাবে নিয়েছে, ডিটেল নিয়েছে। আপনার মাথার মধ্যে কখন থেকে কাজ করেছে যে আপনি টাকাটা হাসিল করে যদি মেয়েটাকে ফিরিয়েও দেন, ফিরিয়ে দেওয়ার প্ল্যান ছিল মেয়েটাকে আপনি ফিরিয়ে দেন, যদি ফিরিয়েও দেন তাহলে তো পরিবার বুঝে যাবে যে আপনি টাকাটা খেয়েছেন,
জানতো কিন্তু কি করবো, আমার তো পরিবার চিন্তা তন করছি না, দেখো লাগবে আমার আজকে অবস্থা।
ওই মোমেন্টে আপনার দুনিয়াবি কারোর জন্য কোনো দরকার নেই। ওকে, তারপর?
এরপরে মোটামুটি এক বছর মতো হয়ে যায় ফেরারি।
কোথায় থাকতেন ওই সময়টাতে?
আমি দুই তিন জায়গায় থাকছি, শেষের দিকে আমি নতুন সদেরই আমাদের এলাকা থেকে 10 টাকার সেবার লাগে, এতটুক দূরে একটা বাসা নেই আমার, ওই যে এই চন্দনা ওর নাম দেওয়া হয় বাসা থেকে, আমার আম্মা সুমাইয়া নাম দিছে এখন, সুমাইয়া যে ওর সাথে আবার আবার যোগাযোগ হয় আমার, কারণ শুনি লোকজনের কাছে যে তোর লেগা ফাগুল হয়ে গেছে গা, ওখানে যায় এনে যায়, মেয়েরা অনেক কষ্ট করতেছে, বাড়ি তো যাইতে পারতেছে না, মানে এই ফ্লেক্সিলোডের দোকানে একটা চাকরি নিয়েছে, তোর লাগে মেয়েটার লাইফ এরকম শুনিয়া আসলে যাইছে। পরে পরে দিয়ে বাসা ঠিক করে ওর সাথে আমি একসাথে থাকি সারাক্ষণ বাসার মধ্যে, ঘরের মধ্যে, এবং সন্ধ্যার পরে মাঝে মধ্যে বের হইতাম এইরকম আর কি। তো যাই হোক, এক বছর চলে যায়, এর মধ্যে আম্মা বলে যে তাবলিকে যাওয়ার জন্য, তো তাবলিকে যা, বিদেশের ব্যবস্থা করতেছি, তুই বিদেশ চলে যাবি। তো আমি ঠিক আছে রাজি হয়েছি যে আর ভালো লাগতেছে না এই ফেরারি লাইফ। মনে করেন ভাই আমার একটা স্মরণীয় ঘটনা, এটা হইতেছে একদিন, মনে করেন আজকে রাত্রে আমি খানা খেয়েছি, খাওয়ার পর এরপর দিন ঘুম থেকে উঠছি 3:30 সময়, উইঠা বাইরে বের হইয়া মানে কোনো কিছু খাওয়ার ইচ্ছা হইতেছিল না, মানে হোটেলে যাইতে হইতো, তখন যে বাসায় থাকতাম ওইখানে হোটেলে যায় খাই আসতে, তো আমি না খাইয়ে যে রাতে খাবো এরকম চিন্তা ভাবনা নিয়ে রাত আবার ঘুমাই। পরে 10:30 মতো বেজে যায়, আমার সাথে আরো দুইটা ছেলে থাকে ওইখানে, এমন কি লাগছে আমার টাকা ছিল সাথে কিন্তু খাবার আনার মতো কোনো ব্যবস্থা আমি করতে পারিনি। এক পর্যায়ে নিজে যেতে চাইছিলাম যে আমি এত খিদা লাগছে যে আমি থানা নিয়ে আসবো দেয়া, তো এরা কইছে যে মামা আপনি এত রাতে যাইবেন, মনে করেন পুলিশের সমস্যা হইতে পারে রাস্তার মধ্যে, যদি সন্দেহজনক আপনি নিয়ে যায় আপনার সমস্যা না ফেরারি, যেহেতু এই জন্য আর আমি যাই নাই। লাস্টে পরে একটা কাঁচা পেঁপে আমাকে আইনে দেওয়া হয়, আমি কাঁচা পেঁপে রাতে খাইয়া অনেক খিদা লাগছে ভাই, জীবনে তো কখনো এরকম খিদা লাগে, আমি শুধু কাঁচা একটা পেঁপে খাইয়া থাকি। এই জিনিসগুলো আমার খুব কষ্ট দিতে থাকে, ফেরারি লাইফটা আসলে ভালো লাগতেছে না, মুসলিমদের মানুষজন দেখে না, ফ্রি ভাবে চলতে পারতেছি না, পুলিশের জন্য বাসা থেকে বের হইতে পারতেছি না, এটা কি হইলো নাকি?
আপনাকে যে আপনি যার হাতটা কাটলেন তারেক, ওরাও তো সন্ত্রাসী ছিল, একটা গ্রুপ ছিল, তো ওই গ্রুপ থেকে আপনাকে কোনোভাবেই ধরার চেষ্টা করা হয়নি?
না, সম্ভব না তো এটা, কারণ কেমনে এটা সম্ভব, পুলিশে বাইতেছেন ওরা ভাবে কিভাবে, ফেরারি যারা থাকে আমি মনে করি আমি যে এরকম ভাবে ছিলাম, যে পুলিশ খুঁজলে যদি ভালোভাবে খুঁজতো আমার পাইতো, যেহেতু আমি নুসুমি সদরেই ছিলাম, তা আমাকে আম্মা বলে তাবলিকে যাওয়ার জন্য আমি সুমাইয়াকে বলি ঠিক আছে তুমি এখানে থাকো, আমি দেখি তোমার কি ব্যবস্থা করা যায়।
সুমাইয়া কি নিজ ইচ্ছায় ধর্মান্তরিত হয়েছিল নাকি আপনি জোর করে তাকে?
না, সে নিজ ইচ্ছায় হয়েছে।
ওর পরিবার থেকে কোনো ধরনের বাধা আসেনি? কেন বাধা দেয়নি?
ওই যে আমার একটা প্রভাব,
এই প্রভাবের কারণে ওর পরিবার থেকে কোনো বাধা আসেনি?
না, পারে না।
আপনার কি মনে হয় কাজটা আপনি ঠিক করেছেন?
আমি আসলে মেয়েটা আমার আমার প্রতি যেই দুর্বল হয়েছে, যে
সুমাইয়ার বয়স তখন কত ছিল?
ক্লাস 8 পড়ে।
যাই হোক, আমরা এই ঘটনাগুলো আপনাদের সামনে রিয়েলিস্টিক ওয়েতে তুলে ধরছি, কিন্তু বিশ্লেষণের ব্যাপারটি যারা আজকে শুনছেন লাখো শ্রোতা তারা নিশ্চয়ই তাদের জায়গাটা থেকে জাজমেন্ট করবেন। তারপর কি হলো?
পরে ওরে আমি ভাড়া বাসায় রেখে আমি কাকরালি চলে আসি, কাকরালি এসে আমার মন পরিবর্তন হয়, আমি 40 দিনের জন্য এসে আমি নিয়ত করি যে 3 কিল্লা দিব, অর্থাৎ 4 মাস আল্লাহর রাস্তায় থাকবো আমি, আল্লাহ তাআলা আমার মনকে ভাইয়া পরিবর্তন করে দেয়, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় দেয় আলহামদুলিল্লাহ। পরে 60 দিনের জন্য জামাত বন্দি হয়েছি আমি, হইয়া আমাদের সফর হয়েছে নেত্রকোনা, তো রোজার মধ্যে এই সফরটা চলতেছে আমার, রোজার ঈদে আমি ঈদগায় নামাজ পড়ার পর দোয়ায় এমন কান্নাকাটি করছি, মানে অনেক কান্নাকাটি করছি যে পিছনের এই ঘটনাগুলি নিয়ে যে আমি কি করে আসলাম এগুলি, এটা তো
This track was downloaded from FusionBD.com.
দুনিয়ার মধ্যে সবচেয়ে গুণাগার নিকৃষ্ট যদি কোনো বান্দা থেকে থাকে, হে আল্লাহ এটা আমি জানি, আল্লাহ তাআলা আমার এই জ্ঞানটা দেয়। এবং এই ব্যাপারগুলা বিশেষ করে তারেকের ব্যাপারটা নিয়া যে অভিশাপ এটা নিয়া মনে করে আমি অনেক কান্নাকাটি করি নামাজের পরে। ঈদগার প্রত্যেকটা মানুষ আমার দেখছে যে আমি কেমনে কানছি, যে অনেকে জিজ্ঞেস করছে এই লোক এমনি কান্নাকাটি কেন করতে পারে, তো কেউ তো আর এটার উত্তর জানি না। আমার এই তবলিকের আমির সাহেব উনি আমার বুকে ধরাইছে, ওনার কেউ ধরে আমি অনেক কান্নাকাটি করছি যে ভাই আমি জীবনে যে গুনাহ করছি আল্লাহ তো ভাই আমাকে মাফ করবে না ভাই। পরে এর মধ্যে আর কারোর সাথে আমি যোগাযোগ করি না নুসিন্দি, শুধু আমার মা, আমার এই বিবি, আমার এই বিবি যে সুমাইয়া ওর সাথে যোগাযোগ করার পর যে ওই বাসায় ও একা থাকে। আমার মধ্যে এটা অন্যরকম একটা কাজ করতেছে যে একটা মেয়ে কম বয়সী একা থাকে, কখন কি হয়ে যায় ঠিক না, যেহেতু বিয়ে করছি আমিও যেহেতু পরিবর্তন হয়েছি, ও যেহেতু আমার জন্য সবকিছু ছেড়ে আসছে, ওর একটা কুল আমি করি। পরে আমি আমার মারে বলি এখন ওরে মা তুমি নিয়ে আসো, ওরে আমি বিয়ে করে ফেলছি মেনে নেই নিয়া। তারপরে ঠিকঠাক মতো ওকে আমি আমার ফোনে কথা বলে আমাদের বাসায় আবার রোড মাঝে মাঝে যাওয়া আসা থাকতো, বাসায় জানতো যে আমার সাথে ওর একটা যোগাযোগ আছে। এরপর এমন অবস্থা একদিন শুক্রবার দিন আমি মাগরিব নামাজের পরে ফোন দিই, ফোন দিলে শুনি যে আমার কেস পার্টনার ইসমাইলকে এই তারেক এর গ্রুপ তারেক সহ মানে বিভৎস ভাবে তারে বলে আমি পরে ছবিটা দেখছিলাম কুপাইয়া জবাই কইরা মেরে ফেলছে। পরে আমার কাছে এই বিষয়টা আরো খারাপ লাগে যে হায় আল্লাহ এটা কি হইলো, ইসমাইল যে ঘটনা আসিল না,
ইসমাইল যে আলটিমেটলি ফোন ওই মোমেন্টে দেখতে গিয়েছিল বলেছিল তুই মর, ফোন করে খবর দিয়েছিল।
তো এর এখন যে এটা হইলো এর জন্য তো আল্লাহ আমি দেই, কারণ তারেক জানত যে ইসমাইল আমাকে দিয়ে কাজটা করাইছে, কিন্তু রিয়েল ভাবে ইসমাইল আমাকে বলে নাই যে জনি তুমি এটা করো না, আমার সে বলেনি। তো আমি নিজের দায়ী করলাম যে আমার জন্য ছেলেটা আজকে কুপায় আমার মেরে ফেলছে, আমি কত বড় গুণাগার, আমি আমার কি অবস্থা হইব। ওইখান থেকে আইসা আবার এই কাকরাইলে চলে আসি 60 দিন পর, কাকরাইল থেকে আবার 40 দিনের জন্য পাঠায় আমাকে রাজশাহীতে তবলিকে। পরে আপনার রাজশাহী থেকে কাকরাইলে আবার আসি, পরে এই
তখন আপনি ফেরারি আসামি রাই।
হ্যাঁ,
আপনি এখানে যাওয়ার পরে কি আপনার বেশভূষায় আপনি কোনো পরিবর্তন করেছিলেন? আপনার আপনার মানে আপনাকে আগে দেখতে একরকম লাগতো, তারপরে এখানে যাওয়ার পরে আপনি আরেক রকম হয়ে গেলেন,
পুরো পরিবর্তন। এখন যে অবস্থায় আছি,
আপনার মুখে দাড়ি আছে,
দাড়ি, তারপরে পাগড়ি পরি, আমি সব আমার পছন্দ করে একটা পাগড়িও গিফট করছিল। বাড়িতে আসি, আমাদের বাসায় আসি, আসলে পুরো এক মাস আমি বাসার মধ্যে থাকি, আমার বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থাই করা হয় নাই। তো এর মধ্যে আবার দুবাইয়ের বিষয় ঠিক করে যে আমি দুবাই যাব, তো এই জন্য তখন এই সময়টাতে আপনার পাসপোর্ট ডিজিটাল করা লাগবে, কারণ পাসপোর্ট ডিজিটাল করতে গেলে আমাকে পাসপোর্ট অফিসে যেতে হবে, ভ্যালিডেশনের জন্য হয়তো থানাতেও এটা নিয়ে ঘাটাঘাটি হইতে পারে সমস্যা। তো আমার মামা বলে ক্যালেন্ডার কর 15-20 দিনের মধ্যে বেরিয়ে যাবি। পরে
কে বলছে এটা?
এটা আমার মামা।
তারপর কি হলো?
এরপর আমি মামার কথায় ক্যালেন্ডার করি যে আমার পাসপোর্টটা করা লাগে এবং আমি বাইরে চলে যাব। তো ক্যালেন্ডার করি কইরা আমি জেলখানার ভিতরে যাই, এর মধ্যে পুরো এক মাস আমার বাসার মধ্যে কাটে। জেলখানার মধ্যে যাইয়া যখন ওয়েটের ভিতরে যাই, তো তখন আবার আমার কাছে মনে হইতেছে যে আমি আবার ওই পুরনো জীবনের সন্ত্রাসী লাইফে ঢুকে গেছি।
কিরকম
মনে হইতেছে? সবাই যারা যারা পরিচিত আমার দেখা কেউ সালাম দিতেছে, ভাই কেমন আছে, এ কেউ এটা খাওয়াইতেছে, এ কেউ কইয়াছিলেন এতদিন, মানে খুব উৎসাহ দিতেছে আমারে। হ্যাঁ, আমি অনেক কিছু, তা আমি ভাই আল্লাহ মাফ করে আমি আমার দাড়ি গুলো ফালাই দিয়েছিলাম।
ওই সময়টাতে আপনি আবার সেই পূর্বের জায়গাতে চলে আসলেন?
হ্যাঁ, আমি সেই পূর্বে এসেছি। তো এক মাস হয়ে যায় আমার জামিন হয় না, 2 মাস হয় আমার জামিন হয় না। তো এরপর যখনই যে যাইতো আমার ওয়াইফ সপ্তাহে আপনার 3-4 বার যাইতো, এবং এই যেখানে দেখা করে ওইটাকে আপনার এই ইন্টাররুম বলে, হ্যাঁ, ওইখানে আমি 1:30 থেকে খুলে দিত, সকালে একবার সিরিয়াল থাকতো, কিন্তু আমি প্রায় 1:30 দিকে যাইতাম 4:00 পর্যন্ত ওর সাথে। মনে করেন যে এই জেলখানার ভিতরে কিছু টাকা দিলে কথা বলা যেত, কিন্তু রিয়েল টাইম 20 মিনিট। আর এটা ভাই বলা ভালো যে জেলখানার যে পরিবেশ এটা মোটামুটি মুরব্বীদের কাছ থেকে আমি শুনছি যে এটা দুনিয়ার মধ্যে একটা জাহান্নামের টুকরার মতো। তো ঠিক সেম অবস্থা, এই নির্দোষ মানুষ এরকম আপনার জেল খাটতেছে। যেমন এই ছোট একটা ঘটনা বলি, এক লোক আপনার এই অনেক ডায়াবেটিক্স, 27-28 বয়স হবে, তো উনি একদিন খুব কান্নাকাটি করতেছে, ভাই কি হয়েছে? বলে যে আমি ভাই তো বিশাল এক মুসিবত। কি মুসিবত? যে আমি এক হোটেলে চাকরি করতাম, ওই হোটেলের মালিক নসিমি মনোহরদিতে বিয়ে করে সম্ভবত ওনার ওয়াইফকে মেরে ফেলছিল, মার্ডার করছিল। তো মামলা হইলে ওই মালিক মালিক এই কর্মচারীকে বলে যে তুমি আমার নাম দিয়ে সিলিন্ডার করবা এবং আমি তোমাকে বের করে আনবো, যত রকম যা সহযোগিতা লাগে করবো, তুমি করো। তো ওই লোকটা বোকা টাইপের, হ্যাঁ, কর্মচারীটা হোটেলের সালাউদ্দিন নাম ছিল, ও আপনার এই সিলিন্ডার করে। করার পরে ওই ফ্যামিলি থেকে কেউ আর ওর ব্যাপার কোন রকম যোগাযোগ আর করে না। শেষ পর্যন্ত ছেলেটার ভিতরে এই ডালখানার ভিতরে বিভিন্ন ধরনের বাসি পচা খাবার খাইয়া ওর মনে করেন যে এই লিভার নষ্ট, তারপর আপনার এই ডায়াবেটিস হয়েছিল, শুধু রুটি খাইতেছে। তো এক পর্যায়ে ভাইয়া ওই লোকটা মারা যায় ভিতরে। তো আমার মধ্যে
আপনি যখন সারেন্ডার করলেন ছেলে, সেই মুহূর্তে আপনি কি বলে সারেন্ডার করেছিলেন?
কোর্টে আমি সিলিন্ডার এরকম যে করছি, আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ানো করা হয়েছে, আমি হাত এরকম করে দাঁড়ায় আছি। পরে এই উকিল, আমার উকিল যে উনি বলছে যে স্বইচ্ছা সিলিন্ডার নাকি, আমি বলছি ঠিকই এতটুকু।
কিন্তু ওখানে কি আপনি স্বীকারোক্তি দিয়েছেন যে আপনি এখন পর্যন্ত আপনি স্বীকারোক্তি দেন?
না না না।
প্রিয় শ্রোতা, দিস ইজ এ ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। আপনি আজকে অনুষ্ঠানে যেটা করলেন এটা হচ্ছে আপনার এক ধরনের বড় স্বীকারোক্তি, এবং এটাই কিন্তু অনেক বড় একটা এভিডেন্স। এবং এই এভিডেন্সের প্রেক্ষাপটে আপনার জন্য যে সাজা হয় আইন অনুযায়ী সেই সাজা হতে পারে, আপনি কি সেই সাজা মেনে নেবেন?
ভাগ্যে থাকলে অবশ্যই মেনে নেব, যেহেতু আমি একদম গুণাগার ভাই, সত্য এটা। যদি আমার ভাগ্যে সাজা থাকে, হ্যাঁ, আমি মেনে নেওয়া লাগবে, কারণ আমি মানে দুনিয়া থেকে এই গুনার মাফ পাবো কিনা জানি না, যেন আল্লাহ তাআলা হয়তো সাজার কারণে হয়তো আমার আখেরাত আমাকে মাফ করতে পারে, তাই না? দুনিয়ার জিন্দিগি তো অল্প সময়ের।
ওকে, প্রিয় শ্রোতা, ও কিন্তু স্বীকার করেছে যে ও এখন পর্যন্ত স্বীকারোক্তি দেয়নি, ও সারেন্ডার করেছে আদালতে, কিন্তু এখানে এসে ও যেগুলো বলল সেগুলোর কারণে ওর কিন্তু একেবারে সাজা হয়ে যেতে পারে, এবং ভয়াবহ রকমের সাজা হতে পারে। নিয়ম নীতি অনুযায়ী যে সাজা হয় সেটা যদি এটাকে এভিডেন্স হিসেবে ব্যবহার করে রাষ্ট্র ওকে সাজা দেয়, সে সাজা ও মেনে নেবে এবং সেটা মেনে নিতেও প্রস্তুত। এই জায়গাটিতে আমরা ওকে, এই উপলব্ধির জায়গাটিতে আমরা ওকে স্যালুট করতে পারি। আপনি তারপর কি করলেন? যে সারেন্ডার করলেন, এক মাস হচ্ছে, দুই মাস হচ্ছে, তিন মাস হচ্ছে, আপনাকে জামিন দেয় না, তারপর কি হলো?
দুই মাসের পর আমি, আমার মধ্যে আবার এমন একটা চিন্তা আসে যে আমি এগুলি আবার কি করতে, নামাজ পুরো ছেড়ে দিচ্ছি, দাড়ি ফালাই দিচ্ছি, কি করলাম এগুলি, কি করতেছি আমি, আবার কি করতেছি, আবার নিজে নিজে ইচ্ছায় আবার দাঁড়িয়ে রাখি। জেলখানার ভিতরেই যেহেতু এরকম হয়েছে যে যত চোখ দাঁড়িয়ে বড় হয়েছিল, এরকম অবস্থা হইলে মনে আল্লাহ তাল্লা আমার জামিন কবুল করবেন, আমি এরকম একটা চিন্তা নিয়ে আমি দাঁড়িয়ে রাখি, নামাজ পড়ি, নিজেও একদিন ইমামতি করে জেলখানার লোকজন নিয়ে নামাজ পড়ি আসামিদেরকে নিয়ে, এবং নামাজের জন্য দাওয়াত দিই সবাইকে। যাই হোক, এর মধ্যে তারেক এবং তারেকের তিনটা বা চারটা ভাই ইসমাইল মার্ডার কেসের মামলায় সিলিন্ডার করে,
তারেকও সিলিন্ডার করে,
তারেক সহ সিলিন্ডার হয়। তো হইলে আমি এখানে বড় একটা সুযোগ পাই যে আমি যদি বাইরে বের হই বা ও যদি বাইরে থাকে, যদি আমি তারেককে বলি যে তারেক তুমি আমার সাথে একটু দেখা করো, আমি কথা বলবো, তখন সে আর আমাকে বিশ্বাস করবে না, যে একবার বিশ্বাস করি তার এই অবস্থা। তো আমি একটা সুযোগ পাই যে ওর কাছে আমি মাফ চাইবো। তো জেলখানার মোটামুটি কিছু বড় ভাইদেরকে নিয়ে আমি তারেকের যে ওয়ার্ডে থাকতো, আমি থাকতাম এক ওয়ার্ডে, ও থাকতো আরেক ওয়ার্ডে, যাইয়া বসছি। বৈশা যে ভাই তোমার আজকের এই পরিস্থিতির জন্য আমি দায়ী, তো আমার যদি এখন সম্ভব হইতো, হ্যাঁ, যে সত্য ভাই আমার দুইটা হাত যদি দিয়ে তোমার এই মানে এই তোমার হাত থাকলে যে আশাগুলো পূর্ণ হতো, আমার হাত তোমার দিয়ে দিতাম, কিন্তু পারতেছি না। দেখো আজকে তোমার যে অবস্থা, তোমার কেউ দেখলে যে খারাপটা তার মধ্যে আসে, সেই অভিশাপটা আমার মধ্যে আসতেছে। তো এইগুলি ভাই আমি আগে বুঝি নাই, যে এখন বলতেছি আবার যে আমি লিখে দেয় আমার এই পরিবর্তন আসছে। তো ভাই আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে এবার মাফ করে দাও, আমি তোমার এরকম বসেছিল তো পায়ে হাত রেখে দেয় ভাই আমার, প্লিজ তুমি মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি ভাই আমার, তুমি মাফ করে দাও। পরে বলে যে ভাই আমি তোমার মাফ করে দিচ্ছি, তুমি আল্লাহর কাছে মাফ করো। এরপর বলি যে ভাই আসলে তোমার কাছে মাফ চাওয়ার উদ্দেশ্য জেলখানার মধ্যে এই জন্য যে তুমি যদি আমার বলো যে জনি আসো বাসায় আসো কথা বললে, আমিও তোমার বাসায় যাবো না। কারণ আমি এটা তোমার সাথে একটা খারাপ করছি, এখন যদি আমি দিলে আমার কিছু করবো, এই জন্য আমিও যাবো না। জেলখানায় বললার এটাই কারণ যে তুমি যেন
বিশ্বাস করতে পারো ব্যাপারটা কিরকম,
বিশ্বাস করতে পারো। আর এইরকম মনে করো না যে আমার জামিনের জন্য তোমার কাছে কোন রকম মিনতি করতেছি, আমি সত্যি সত্যি তোমার কাছে মাফ চাইতেছি যে তোমার এটা আমার জীবনে মস্ত বড় একটা অভিশাপ ভাই। তো ও আমাকে বলে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, পরে আমি বলি ঠিক আছে এমন ভাই, এখান থেকে তো কিছু করতে পারতেছি না, বের হও, বের হইলে মীমাংসা করো না করো, আমার যতটুকু সম্ভব আমি যতটুকু পারি তোমার আমি জীবিত থাকাকালীন অবস্থা আমি তোমাকে হেল্প করেই যাব। হ্যাঁ, যেভাবে তুমি চলতে পারো, আর যদি মীমাংসার একটা ইয়া হয় আমার কেস পার্টনার যারা আছে তাদেরকে নিয়ে আমি তোমার এটা পূরণ করব। হয়তো হাত দিতে পারবো না ভাই, কিন্তু তুমি যাতে বই শেখাইতে পারো, হ্যাঁ একটা কথা কথা একটা মুদি দোকান হইলে তুমি বসে একটা খেলে নিয়ে চলতে পারবা, তাই না? বা তোমাকে পাঁচটা রিক্সা কিনা দিলে তুমি ভাড়া দিয়ে চলতে পারবা, এরকম কিছু একটা করবো। তা আমাকে তুমি ভাই প্লিজ ভাই মাফ করে দাও, মাফ করে দাও, অনেক বলছি তো বসে যাবে, এমনি আর মাফ করার দরকার নাই, মাফ করে দিছি তোমার। তো নিজে নিজে একটু ভালো লাগে, যাক
আমরা এই জায়গাটা আপনাকে থামাচ্ছি, তার আগে সাথে কি আমরা সরাসরি যোগাযোগ করতে পারবো এই মুহূর্তে?
পারবেন।
ওকে প্রিয় শ্রোতা, আমরা ও যেটা বললো যে তারেক ওকে মাফ করে দিয়েছে এবং ও তারেকের কাছে সবকিছু স্বীকার করার পরে আসলে অবস্থাটা কি, আমরা এই মুহূর্তে ফোনে তারেকের সাথে যোগাযোগ করব। ফোনে আমরা তারেককে কানেক্ট করছি। তারেক কি আদৌ ওকে মাফ করেছে নাকি মাফ করেনি? চলুন আমরা তারেকের সাথে ফোনে কথা বলি।
ভাই তোমার সাথে তো অনেকদিন পর যোগাযোগ করতেছি, আসলে যোগাযোগ অভিষেকটা করতে পারতেছি না বিভিন্ন সমস্যা থাকার কারণে, আমার পরিস্থিতি তো জানোই তুমি, ঠিক না? তো আজকে ভাই হঠাৎ করে মনটা অনেক খারাপ লাগতেছে আর কি, যে আবার ইচ্ছা করতেছে তোমার কাছে নতুন করে আমি মাফ চাওয়ার লাগবে ভাই। যে আসলে তোমার যে কাজটা আমি করছি, অন্তত জেলখানার মধ্যে তোমার বলছি যে অভিশপ্ত একটা কাজ আমি করছি, এখন তোমার কাছে আমি ভাই আবারও যে আল্লাহর ওয়াস্তে তুমি আমার মাফ করে দাও ভাই, আমি খুবই ভাই মানে বিভিন্ন সমস্যার মধ্যে আছি শুধু তোমার তোমাকে এরকম করার কারণে, এখন ভাই তুমি কি আমার মাফ করে দিবা? ভাই মাফ তো অবশ্যই করবা, আর আল্লাহর কাছে আমার লাগে একটু দোয়াও করো। আর আমি তো তোমার ওই যে জেলখানার মধ্যে বলছি যে আমার দুইটা হাত যদি দেওয়া সম্ভব হইতো আমি তোমারে হেল্প করলাম বলে। তো যাই হোক, এমন ভাই এই মীমাংসার একটা ব্যাপার হইতেছে, হ্যাঁ তো এটা কি ভাই, যদি মীমাংসার মামলাটা কি তুলে নিবা না?
আমি তো ইটালিয়া, হ্যাঁ
জেলখানা জিনিসটা তুমিও আছিলা 10-15 দিন, অনেক খারাপ লাগছে তাই না? বলা যায় যে দুনিয়ার মধ্যে জাহান নামে একটা টুকরা। তো আমি ভাই আর জেল খাতে যাইতেছি না, দেখো আমার এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, আমি কোনো খারাপেও যাইতেছি না, কিন্তু তোমার কাছে আমি বারবার ভাই মাফ চাইবো, আমার তুমি মাফ করো। আর এমনও বলি যে আল্লাহ তাআলা আমার তৌফিক দিলে মানে যতদিন তুমি আমি এই দুনিয়াতে থাকবো আমি যেভাবে পারি ভাই তোমার আমি অল্প অল্প করেও হেল্প করবো। আর মীমাংসাটা হওয়ার জন্য ভাই তোমরা একটু সামনের দিকে আগাইলে ভালো হয়, আমরা কিন্তু চাইতেছি এটা মীমাংসা হোক।
আমি তো এটা আগেই করছি,
আচ্ছা তো আমি আমার গাইডকে বলতেছি যে মীমাংসা যেভাবে করা যায় যেভাবে হইলে তোমার মন থেকে আমার জন্য দোয়া ওইভাবে যেন করতে পারে। হ্যাঁ, আর আরেকটা কথা, হ্যালো তারে, আমার এক বড় ভাই, হ্যাঁ তোমার সাথে একটু কথা বলবে না, বলো।
তারেক বলতেছেন?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এই যে ওনার কাছ থেকে আমি আসলে পুরো ঘটনাটা শুনলাম, হ্যাঁ, এবং শোনার পরে কি বলবো, আসলে ভাষা হারাই ফেলছি। আপনার সাথে যে অত্যাচারটা সে করেছে, এবং এটা তো আসলে মানুষের মধ্যেই পশু থাকে, মানুষের মধ্যেই ভালো মানুষ থাকে। তো ও এখন এরকম একটা রেডিও অনুষ্ঠান, মানে ধরেন অনেক লাখ লাখ মানুষ শুনে, ওইরকম একটা অনুষ্ঠানে এসে নিজের জীবনের অনেক ভুলগুলো সে স্বীকার করছে। তো ওইখানে সে বলছে যে এই তারেকের সাথে আমি কিভাবে অন্যায় করছি, কিভাবে ওর হাতটা আমি কেটে নিছি। তো আমরা ওরে বললাম যে তাহলে আমরা তারেকের সাথে কথা বলে দেখি যে তারেক আদৌ আপনাকে মাফ করতে পারবে কিনা। তো আপনি এখন কি মানে কিভাবে মানে ওকে কি মাফ করা মানে এটাকে আপনি মন থেকে পারেন মাফ করতে?
যে তো এটা ওয়ে গেছে, এটা তো আর ইয়া করলে আইছে না, যে তো যা সব আল্লাহর ইচ্ছা হয়ে গেছে।
কতদিন আগে এই কাজটা করেছিল আপনার সাথে, কত সালে মনে আছে?
তিন বছর
আগে। তারপরে আপনার তো এখন দুইটা হাতই নাই না, কিভাবে চলে সংসার? কষ্ট হয় না এই যে দুইটা হাতের জন্য সারা কোনো কাজ করতে পারেন না
ঠিক মতো?
বিয়েশাদি করেছেন আপনি?
হ্যাঁ হ্যাঁ।
হাত কি কাটা অবস্থায় বিয়ে করেছিলেন নাকি হাত থাকা অবস্থায়?
হাত থাকা অবস্থায়।
তো এই যে মানে এখন তো কোনো কাজই ঠিক মতো করতে পারেন না, করতে পারেন কি মানে সংসারের যে কাজগুলো প্রয়োজন হয় এগুলো কি করতে পারেন
না?
এগুলোর জন্য আপনার কষ্ট হয় না মনের মধ্যে? আপনি কি তখন পারেন এই এই বিয়েকে মাফ করে দিতে, আমাদের যে জনিকে মাফ করে দিতে পারেন মন থেকে? তখন কি মন থেকে মাফ আসে?
মাফ না করে উপায় আছে যে তো আর লুছিল সব মেন মানি গেল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার হুকুমই রয়ে গেছে, মাফ না করে উপায় নেই।
ঠিক আছে। ও আপনি এখন একটা রেডিও অনুষ্ঠানে ছিলেন, যাহা বলিবো সত্য বলিবো, লাখ লাখ মানুষ আপনাদের কথা শুনলো এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। ঠিক আছে তারেক, ভালো থাকবেন।
ওকে প্রিয় শ্রোতা, আমরা ফোন থেকে ফিরে আসলাম। আচ্ছা জনি, তারেক তো আপনাকে এক অর্থে এরকম ভাবে মাফ করে দিল, কিন্তু আমি ঠিক জানি না মানে নিজেকে নিজে কি মাফ করা যায়, মানে এটা যখন এই চিত্রগুলো আপনার চোখের সামনে ভেসে ওঠে, আপনি কি পারেন নিজেকে নিজে মাফ করতে?
না, সম্ভব না ভাই, সম্ভব না। করছে কিন্তু ও যে বলছে আমার কাছে হ্যাঁ মাফ করে দিছি, কিন্তু আমার মধ্যে এখন এটা আছে যে এটা মাফ ক্ষমা করার মতো বিষয় না। হয়তো আমি যে ওর সাথে জেলখানার ভিতরে কথা বলছি, আমার এই এইরকম এই কথা শুনে আমার ও আবার ভালোবাসছে, হ্যাঁ এই জন্য ও আমার নিজে এমন বললো যে আল্লাহ তাল্লার হুকুমে ই হয়েছে আমি মাফ করে দিচ্ছি। কিন্তু ঠিক আছে ও বলছে, আমার কাছে ব্যাপারটা নিজের কাছে মনে হয়েছে যে একটু পাতলা এরকম আর কি। হ্যাঁ, তো এখন সবচেয়ে বড় বিষয় আমি 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 আমার নিজেকে ক্ষমা করতে পারতেছি না ব্যাপার।
বিরতির ঘন্টা আরো একবার বেঁচে গেছে প্রিয় শ্রোতা, আমরা আরেকটি বিরতি নেব এবং বিরতির পর আমরা ফিরে এসে জনির জীবনের অপ্রিয় সত্যগুলোর মুখোমুখি আরো একবার হব, কারণ ঘটনা কিন্তু এখনই শেষ হয়নি। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 90.2 এ। আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে আরজি কিবরিয়া টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। প্রিয় শ্রোতা, লাখো শ্রোতা এই মুহূর্তে কান পেতে আছেন এবিসি রেডিওতে। আপনারা যদি জনিকে দেখতে চান, জনির যাবতীয় ডকুমেন্টস গুলোর ছবি চান, তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবার সঙ্গে সঙ্গে আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। যে প্রসঙ্গে আমরা ছিলাম যে জনিকে মাফ করে দিয়েছে তারেক, ফোনের ভাষ্য অনুযায়ী অন্তর থেকে মাফ করতে পেরেছে কিনা অন্তরওয়ালা জানেন, এবং একই সাথে আমরা জনিকে প্রশ্ন করেছি যে আপনি নিজেকে মাফ করতে পেরেছেন কিনা। ও বলে যে নিজের বিবেক আমাকে কখনো মাফ করে না। প্রিয় শ্রোতা, প্রশ্ন করতে চাই আপনাকে, এই ঘটনার প্রেক্ষাপটে জনিকে কি আসলেই মন থেকে মাফ করা যায়? আপনার কাছে এসএমএস পোলে আমরা বিষয়টি দিতে চাই, আমরা দেখতে চাই কত শতাংশ মানুষ মনে করেন যে এটাকে মাফ করা যায় এবং কত শতাংশ মানুষ এটা মনে করেন যে না আসলেই মাফ করা যায় না, এই গর্হিত অপরাধকে মাফ করা যায় না, বিবেকের তাড়না বোধ থেকে আসলে মাফ করা যায় না। প্রিয় শ্রোতা, আপনারা যদি মনে করেন যেটা মাফ করা যায় তাহলে আপনারা লিখবেন ইয়েস, যদি মনে করেন যে না মাফ করা যায় না তাহলে আপনারা লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 221 নম্বরে। তবে নিয়মটা হচ্ছে প্রথমে লিখতে হবে ABC, আমাদের স্টেশনের নাম প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে, 8920 নম্বরে নয় কিন্তু প্রিয় শ্রোতা, পাঠাতে হবে 221 নম্বরে, অর্থাৎ ABC স্পেস ইয়েস অথবা নো লিখে পাঠিয়ে দিতে হবে 221 নম্বরে। আপনারা পাঠাতে থাকুন, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে জানিয়ে দেব SMS পোলের রেজাল্ট। যাহা বলিব সত্য বলিব, প্রিয় শ্রোতা, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আর জিকে প্রিয়াকে শুনছেন আপনি, শুনছেন জনিকে, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে আজকে সে লাখো শ্রোতার মুখোমুখি হয়েছে। সার্বিক সহযোগিতায় রয়েছে হ্যালো 8920 টিম এবং আমাদের JBSB টিমে রয়েছে আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। প্রিয় শ্রোতা, SMS পোলের রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি একটু আগে। আমরা প্রসঙ্গক্রমে আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে মাফ করা যায় কিনা এরকম গর্হিত অপরাধ মন থেকে আজকের এই অতিথি জনিকে। আমরা SMS পোলের রেজাল্ট পেয়ে গিয়েছি, এতক্ষণ এস এম এস পোল নিয়ে কাজ করেছে আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। চলুন আমরা এস এম এস পোলের রেজাল্ট একটু জেনে আসি।
Yes, 25%. No, 65%. No comments, 10%.
প্রিয় শ্রোতা, আমরা এস এম এস পোলের রেজাল্টে দেখলাম 65% লোক বলছে নো, 65% মানে 65% মানুষ এটাকে অন্তর থেকে মাফ করতে পারেনি, 25% বলছে ইয়েস, যেহেতু তারেক নিজে এটাকে মাফ করে দিয়েছে সুতরাং তারা নিজেরাও এটাকে মাফ করতে পেরেছে 25%, এবং বাকি 10% হচ্ছে নো কমেন্টস। যাই হোক, আমরা পরবর্তী জায়গাতে যেতে চাই। এ পর্যায়ে আপনাদের সবাইকে বলছি আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবার বলি www.facebook.com/abcradiofm89.2, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ওকে, এই বিষয়টা নিয়ে কিছু বলার আছে যে এই যে 25% মানুষ যারা আপনাকে মাফ করতে পারলো কিন্তু 65% মেজরিটি তারা আপনাকে পারছে না মন্থলি মাফ করতে, মানে আমি নিজে হলেও আমার মনে হয় না আমি পারতাম মাফ করতে, এটা আপনার কাছে কেন?
এই বিষয়টা আমার কাছে এমন যে এটা তো আসলে আমার সারা জীবনের একটা পাপ অভিশাপ, আর এটাই আমার এক ধরনের দুনিয়াতে একটা শাস্তি, তো এই জন্য হয়তো শ্রোতা আমাকে সেই ভাবে নিয়েছে আর কি।
এবং আপনি মনে থেকে মেনে নিয়েছেন যে শাস্তি আমাকে বই বানাতে হবে, শাস্তি আমার হোক।
যদি এরকম হইতো যে 99% মানুষ বলতো যে না ওর ক্ষমাটা ওর দিকে যায় না, আর শুধু 1% যে শুধু দুনিয়া রাইট যে মাফ চাওয়াটা রাইট আছে, তো আমি মনে করি যে সম্ভব না।
এটাই হচ্ছে বিবেক, প্রিয় শ্রোতা, আমরা এই জন্য বিবেকের কথাটা বলে থাকি যে পুরো দুনিয়া হয়তো আপনাকে মাফ করে দিয়েছে কিন্তু পুরো দুনিয়ার লোকজন হয়তো কেউ জানে না, আপনি কি নিজের বিবেকের কাছ থেকে ছাড় পাবেন? নিজের বিবেক যে আপনাকে ঘুমোতে দেয় না, নিজের বিবেক যে আপনাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে ধ্বংস করে দিচ্ছে আপনার এই পাপের জন্য, আপনার এই অপরাধের জন্য, সেই বিবেকের কাছ থেকে আপনি কিভাবে পালাবেন? একটা কথাই তো আছে, যে মানুষের মধ্যে বিবেক নেই সে মানুষ আবার কিসের মানুষ? সুতরাং এই বিবেকের জায়গাটা থেকে আমাদের যাহা বলিব সত্য বলিব, হয়তো সমাজ জানে না, হয়তো সংসার জানে না, হয়তো আত্মীয় জানে না, বন্ধু বান্ধব জানে না, আপনি তো জানেন যে আপনি কত বড় অপরাধ করেছেন এবং সেই শাস্তি আপনি নিজে থেকে যেটা পাচ্ছেন সেটার জন্য কি আদৌ কোনো মুক্তি আছে? শুধু একটা জায়গায় ছাড় আছে, সেটা হচ্ছে আপনি বলতে পারেন মানুষকে যে আমি ভুলটা করেছিলাম, আমার মতো ভুল তোমরা করো না, বিবেকের দংশন থেকে তুমি মুক্তি পাবে না। আমরা ফিরতে চাই, বলুন তারপর কি হলো?
তারপর তারেককে আমি বলি যে তো তোমাকে আমি হেল্প করতে চাই, তো বিদ্যালখানার ভিতরে একটা দোকানের মতো আছে, তো বাইরে থেকে আমাদের নামে যদি টাকা দিয়ে আসে আমাদেরকে একটা কার্ড দিয়ে দিছি বিদ্যালখানার ভিতরে, যে ওই কার্ডের মধ্যে টাকাটা উঠবে, ওই কার্ড নিয়ে দোকানে শুরু করলে যত টাকার মাল নেওয়া হয় ওই কার্ড থেকে কেটে দেয় আর কি, পিসি বলে। তো আমি বলি তোমার পিসির নাম্বারটা দাও, আমি মোটামুটি কিছু খরচের টাকা আনি, তুমি ভিতরে খরচ টরচ করলে আমার কাছে মনে হইব যে রিয়েল ভাবে আমার তুমি ক্ষমা করছো আর কি। হ্যাঁ ভাই, তো পিসির নাম্বার আমার দেয়, দিলে বাসায় আমি যোগাযোগ করে বলি তারেকের কাছে আমি মাফ চাইছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমার তারেক আমার মাফ করছে, তো আমি বলি যে ওরে কিছু হেল্প করবো, ওর পিসিতে টাকা লাগবে, কালকে পরশু আসলে কিছু টাকা সময়কে দিয়ে পাঠাও না তো নিয়ে আসো। এর দুদিন পর আমার জামিনের ডেট ছিল, ওইটা আমি জানতাম না, আমাকে ডেট গুলো শোনানো হইতো না, কারণ যদি ডেট দেওয়া হয় আর ওই ডেটের দিনটা এমন যায় যে মনে হইতেছে একটা বছর আমি এই সময়টা দিতেছে, অথচ 5-7 ঘন্টা বা 10 ঘন্টা ডিফারেন্স। তো একবার ওনারা আমি কান্নাকাটি করি, তো এই জন্য জামিনের ডেটের আমার শোনায় না, তো দুদিন পর আইসা বলে যে কালকে তো জামিনের ডেট গেছে, হয় নাই কেন যে জেলখানার ভিতর থেকে তারে কমপ্লেন পুরো বাংলাদেশ জেলখান, তো সম্ভবত আপনার এই মাসিক একটা এই বড় এই ম্যাজিস্ট্রেট জজ ওনারা যায় পরিদর্শন করে আর কি, তো উনাদেরকে তার এক নাকি এরকম দাঁড়ায় হাত তুলা বলছে যে আমার দুইটা হাত কেটে ফেলছে, ওনারা জামিনে চলে যাইতেছে স্যার এই টুটু দেখে। এই যে আমার জামিন এবং ভিতরে যে দুইটা ছিল ওরাও প্রায় 1.5 বছর ধরে জেল খাটতেছে, তাদেরকেও জামিন নিতেছে না, আগের গুলো থার হয়ে গেছে, তারেকের এই কথার কারণে জামিন হয় না, তো আমি খুব কষ্ট পাই যে এমন ভাবে ক্ষমা চাইলাম, তো তখন আবার নিজেই বুঝে নি তো খুবই মাফ করলো, মাফ তো করে নাই। আচ্ছা দাদা, পরে আমার মোটামুটি মামলা হাইকোর্টে যায়, এর মধ্যে আবার শুনি আমাদের আরেক কেস পার্টনার রুবেল মামা উনাকে মার্ডার করে ফেলছে, মার্ডার করছে এই তালেক সার্কেলের ছেলেবেলের আর কি। পরে ভিতর থেকে শুনে খারাপ লাগে যে কেমনে সম্ভব, উনার ঘনিষ্ঠ ফ্রেন্ড রুবেল, যে উনার ঘনিষ্ঠ ফ্রেন্ড ফোন দিয়ে নিচে নিয়ে তারপরে দুপুরের পরে জবাই টবাই কুপাই টুপাই মেরে ফেলেছে, তো জেলখানার অবস্থা দেখি যে আসলে পুরাটাই অভিশাপ, আমারও এরকমই হবে, আমি মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছেই যাই যে আমারও এরকমই হবে, যেহেতু আমি মেন নায়ক আর ওরা কিছুই জানতো না, ওদেরই যে অবস্থা আমার যেন আল্লাহ কি করে।
আমি এই পর্যায়ে আপনাকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, আপনি চিন্তা ভাবনা করে উত্তরটা দেবেন। আপনি এই কাজটা করেছিলেন যে হাতটা কেটেছিলেন, তখন আপনার যে উদ্দেশ্যটা ছিল যে আপনি হিরো হয়ে যাবেন, মাস্তান হয়ে যাবেন, পুরো এলাকাতে সন্ত্রাসী হয়ে যাবেন এবং লোকজন আপনাকে দেখলে ভয়ে তটস্থ থাকবে, আপনি যেটা হতে চেয়েছিলেন সেটা কি আপনি হতে পেরেছেন?
যেটা হতে চাইছিলাম আমি ক্যালেন্ডার করার পরে যদি এলাকায় সময় দিতাম হইতে পারতাম, কিন্তু জেলখানার এই পরিবেশে এবং যখন বুঝতে পারি যে যেই জায়গায় আমার মানে এক মাসের মধ্যে ড্রাইভিং 100% হয়ে যাওয়ার কথা, ওইখানে আজকে পর্যন্ত আমার 4.5 মাস হয়ে গেছে। আপনি যে প্রশ্নটা এখন করলেন তখনকার সময়ের কথা দিয়ে আমি বলতেছি, 4.5 মাস অলরেডি হয়ে গেছে, তো আমি কত বড় অপরাধী যে আল্লাহ তাআলা আমার এটা বিদ্যুৎ থেকে বের করতেছেন। তো আমি যে এই একটা অপরাধ করলাম, করার কারণে আমার এই অবস্থা, আমি যে বের হইয়া আরো কোনো খারাপ করি তো তো আল্লাহ তাআলা আমার সারা জীবনের জন্য জেল দিয়ে দিতে পারে, তো এই জন্য আমি আর
ওই হিরোইজম
না না না। তো এর মধ্যে তালেব ক্যালেন্ডার করছে, দুইটা মামলা নিয়ে ক্যালেন্ডার করছে, আমি দেখা করি, তা আমার বলে যে ক্যালেন্ডার করার আগে যোগাযোগ করি নি কেন এতদিন কইয়াছিলাম, পরে এর সব বিস্তারিত বলি যে এইরকম এরকম এসেই, তো এখন আমার বলে যে এই জেল থেকে দুজন একসাথে বেরোবে, সময় লাগবে ওর 15-20 দিন, সর্বোচ্চ 1 মাস। তা আমি বলি যে আমার হাইকোর্টে হয়ে যেতে পারে, তো ঠিক আছে তুই যেতে চাইতেছো আমি দরকার লাগে আমার নিজের নামে একটা মামলা লাগাই দিই, নর্মাল মামলা, চুরির মামলা হয়েছে সর্বনিম্ন মানে নিজের ইচ্ছায় বা চেস কাজ করি এরকম একটা মামলা রাখা তোর সাথে আমার রাখি একসাথে বেরোবো না। তো 1 মাস হয়ে যায় অলরেডি এই তালেবের নামে মিনিমাম আরো 7টা মামলা চলে আসে, টোটালি 7টা বা 8টা মামলা হয় ওর নামে। আমি বুঝতে পারি যে জামিন সম্ভব না, এই 1 মাসের মধ্যে আমার উকালতনামা আছে কয়েকটা, আমি সিগনেচার করি না নিজের ইচ্ছায় যে আমি জেলখানাতে থাকবো, আমি যাব না
তালেবের জন্য।
হ্যাঁ, পরে এক পর্যায়ে আমার হাইকোর্টে জামিন হয়ে যায় 5.5 মাস হইলে, তালেবের বুঝে দিয়া আমি বের হয়ে আসি। আসার পর আমি আবারও পুরা 15 দিন সারাক্ষণ বাসায়, কারণ জেলখানাটা আসলে কেমন আমি ভাইয়া বইলা বুঝাতে পারবো না, বাড়িতে যখন ভিতর থেকে বেরিয়েছি রাস্তা দিয়ে যখন আমি হাইটার রিক্সায় উঠবো মামার সাথে, তখন মনে হইতেছে যে আমার শরীরে রিক্সা উঠে দিতে আছে, আমার শরীরে গাড়ি উঠে দিতে আছে, এত লোকজন কেন বাইরে, মানে কেমন জানি পুরা বাইরের জগতের সিনসিনারি ভুলে যাইতে হয় ভাই, জেলখানা এমন একটা বিষয়। যাই হোক, তো এর মধ্যে তালেবের সাথে 2 বার ইন্টারভিউ যাই, ওর সাথে দেখা করি কেমন কি জানি। পরে আমাকে আমি নিজের ইচ্ছা আবার তবলিকে যাওয়ার ইচ্ছা পোষণ করি, পরে চেক টিলা করে বাড়িতে আসার পরে তালেবেশ এখানে যাই, চিন্তা করি যে হঠাৎ করে আমি আমার মার সাথে আবার ব্যবহার করে বলি যে এখন যদি আমি হঠাৎ করে ফেভারেট হয়ে যাই, হ্যাঁ যখন আমি ফেরার অবস্থায় ছিলাম তালেব আমাকে অনেক হেল্প করছে, টাকা পয়সা দিছে, তো সবগুলো ব্যাপার চিন্তা করি যে এখন যদি আমি মাইনাস হই আমার সমস্যা হইতে পারে, আমি তালেবের সাথে মোটামুটি একটা যোগাযোগ করি। ত্যাগ করলে তালেব জেলখানা থেকে বের হয়, বের হইয়া বলে যে তুমি বিজন্ডর সাথে থাকার জন্য, ওর সাথে এইরকম অবস্থায় থাকার সময় আমাকে এক সময় বলে যে তালেবদের এলাকায় বা আমাদের এলাকার এক বড় ভাইয়ের কাছে 49 এলাকার একটা ফ্রেন্ড 65,000 টাকা বানা, তালেব আমার বলে যে এই টাকাটা তুই আদায় কর এই বড় ভাইয়ের কাছ থেকে।
Now it's being difficult. This is a very crucial point, Priyo Shrota. O kintu nijeke shongshodhon korar jonno ekta rasta beche niyeche. Seta or jonno jeta best chilo religious tikwete seta o koreche. Ek. 2 number hocche holo o kintu ar kharap kaj korte chay na. O kintu attoglanite bhugche. Kintu 3 number je byapar ta eshe dariyeche seta hocche je or kintu talaber help ta dorkar ebong talaber sathe o somporko rakhi karone je bipoder kono ekta shomoye eshe kintu take prochondo rokomer support koreche. Ebar talib jeta korlo je oke diye ekta boro dhoroner kharap kaj korate chaacche. সবকিছুর মধ্যে চলে এসছে ভালো মানুষ সবকিছু বিবেক বোধ, এখনো কি সিদ্ধান্ত নাই সেটাই দেখার বিষয়। আপনাদের সবাইকে বলছি, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ জনি তার জীবনের অপ্রিয় সত্যগুলো আজকে এখানে প্রকাশ করছে, একজন মানুষকে আমরা উদ্ঘাটন করছি। এবং আমরা বিশ্বাস করি যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন তাদের মধ্যে এরকম অসংখ্য মানুষ আছেন যারা ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, প্রত্যেকটি মানুষের মধ্যে ভুল শুদ্ধ সবকিছু মিলিয়েই থাকেন। আপনারা যদি আপনার জীবনের সত্যগুলো, আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো বিবেকের তাড়না বোধ থেকে এখানে স্বীকার করতে চান, তাহলে নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC, যেটা আমাদের রেডিওর নাম, ABC স্পেস JBSB, JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। জনি, তারপর
ওই বড় ভাইকে ফোন দেই যে আপনার কাছে এমন একজন লোক নামে টাকা বানা, এত টাকা উনি স্বীকার করে। হ্যাঁ, ওই টাকাটা ছিল ইয়াবা খেয়েছে উনি, ইয়াবা ফেন্সিডিট।
টাকাটা পরিশোধ করেনি
না, বাকি খেয়েছে। তো ওই ব্যবসায়িক আবার মান্তি দেয় তালেবকে, পরে আমাকে বলার পরে ওনার প্রেশার দিই আমি যে ভাই টাকাটা আপনাকে দেয়া লাগবে, নয়তো বাসায় এটা জানবে আপনার ব্যক্তিগত সমস্যা হইতে পারে। হ্যাঁ, আপনি টাকাটা দেওয়ার জন্য প্রস্তুতি নেন, কিভাবে দিবেন কবে দিবেন আমাকে জানান নিশ্চয়ই। তো আমি আর এই ব্যাপারটা নিয়ে আর ইয়া করি না আর কি, মোটামুটি কয়েকদিন চলে যায়। পরে আবার একদিন আমার তাহলে ফোন দেখতেছে যে কিরে তোরে না কইছিলাম যে টিয়াটা লইতি বড় বাড়িতে লক্ষণে কেল লেগা। হ্যাঁ, আমার এমনি কইছে পরে আমি তো আমি কিন্তু খারাপ ব্যবহার করব কয় যে এমনি পারসলো। পরে আমি মনে করেন ওনারে ফোন দিয়া আজকের মধ্যে টাকা দিবেন নাইলে আপনার গাড়ির তালা লাগাম। উনি কয়েছে ঠিক আছে আমার দুইটা দিন সময় দেও আমি তোমার জানিয়ে দিই। পরে বলে যে ভাই আমি একটা বাসা নিছি ফ্ল্যাট পার্সোনালি থাকার জন্য, ওই বাসায় তোমার ফার্নিচার আছে এই সোফা সেট বক্স খাট ড্রেসিং টেবিল, হ্যাঁ এইগুলা প্রায় 1,25,000 টাকা, তুমি এইগুলা দিয়া দেখো সে মিট হয় কিনা। তা আমি ওই ছেলেটারে কল দিই যে টাকা পাও না, এর মধ্যে তালেব আর কোনো কিছু আমি ওরে জানাই না, যে ব্যাপারটা মিট করতে চাচ্ছি এরকম আর কি। তো বলে যে ঠিক আছে ভাই আপনি আমার এইগুলি নিয়ে দেন। তো উনিও মোটামুটি দেখ আপদ্দুর হয়েছে, তোমার এইগুলো দিয়ে সমস্যার সমাধান করলাম। দুই দিন পর তালেব আমার ফোন দেয়া পুরা খারাপ ব্যবহার আমার নুসুন দিবা সেম বলে আমার যেমনি কইছে, বেড়া কি হয়ে গেছে গা, আমরা জেল খাড়ি, হ্যাঁ ফেরারি থাই, আমার ঝামেলা তুই গিয়া বাঙ্গালাস তুই কি। তা হ্যাঁ এমনি কথা করার পরে আমার কাছে খারাপ লাগছে। তো আমিও কইছি যে তো তো তুই জামেলা কেমনি কথা কইতাছস, আমার কইস জামেলা মানতে বানছিস, কই তুই জানো সেই টাকাটা কে কই না কই টাকাটা 65,000 টাকা পানা 85,000 টাকাই বড় হয়ে থেকে আদায় করতে পারলে এই টাকাটা আমি রেখে দিতাম, ওর এর আমি দিতাম। আমি কই তো এইটা তো আমার তেয়ার বলস নাই যে এই টাকা আদায় করতে পারলে এটা তোর। তো হ্যাঁ আমার সাথে খুব রাগারাগি করে বিষয়টা নিয়ে আরো বিভিন্ন ধরনের ট্রেটমূলক কথাটা বলে। পরে আমি এক পর্যায়ে তালেবকে আবার ভয় পাইবে সত্য কথা, চলি একসাথে ঠিক আছে কিন্তু তার যে রূপ আমি তো জানি চলি কিন্তু আমার সাহস আছে ঠিক আছে, তালেবের চেয়ে বেশি সাহস আমার, আমি এখান থেকে বলতেছি ওর চেয়ে বেশি সাহস আমার, কিন্তু ওর যে চিন্তা ভাবনা নেগেটিভ চিন্তা ভাবনা গুলি ওইখানে আমার যাওয়ার মতো আমার ব্রেন নাই। পরে আমি আচ্ছা ঠিক আছে যাই হয়েছে ভাই আমার ভুল হয়েছে, এখন যেই লোকের কাছ থেকে আমি জিনিসপত্র নিয়ে দিয়েছি যার কাছ থেকে টাকা বানাছিল ওনার কাছ থেকে আমি তো একটা 20,000 টাকা নিয়ে দিতেছি, বুঝলি কি সম্ভব যে আমার ব্যাপারে তুই কোনো রাগ করবি না কয় জানি না যা ইচ্ছা কর। পরে বড় ফোন দিয়ে আমি বলি যে ভাই এখন আমার এই সমস্যা, আমি তো আসলে চাচ্ছিলাম যে আপনাদের এটা মিট হইলে শেষ, তা আমি তো আর জানি না এই টাকাটা তালেব পাইতো কেন ভাই, আল্লাহ তো আপনার টাকা অনেক দিছে আপনার এই টাকার জন্য ছোট ভাই তারা বেজ্জিতি করছে, তো আপনি 20,000 টাকা তাহলে কি দিয়ে দেন। তো কইছে যে জনি তুমি আমার উপকার করছো, তুমি বলার কারণে আমি 20,000 টাকা তাকে দিয়ে দিতে। তো এরকম আমি ওই বাসা থেকে বের হই কম, এর মধ্যে একটা ছেলে সুহাগ নাম, ও আমার সাথে মেশার জন্য অনেক চেষ্টা করে এবং এক পর্যায়ে সে আমার সাথে খুব আন্তরিকভাবে মিশে, বাসা থেকে বের হইলে বাসার গেট নিচে দাঁড়ায় থাকতো আমি যেখান যেতাম যাইতো। আমার এক ফ্রেন্ড খুব ঘনিষ্ঠ, ঘনিষ্ঠের মধ্যে আমি তালেব আর আরিফ, এখন যে নামটা হলাম আরিফ, আমরা তিনজন খুবই ক্লোজ ছোট থেকে খুব ক্লোজ, কিন্তু আরিফের ব্যবসা বাণিজ্যের কারণে ও একটু দূরে থাকতো, তা আমি তালেবের সাথে কন্টিনিউ ছিলাম। তো এই আরিফ আমাদের এক বন্ধুর সাথে টাকার একটা লেনদেন ছিল, এই কারণে তালেবের বড় ভাই আরিফকে মায়ের দূর করে, মায়ের দূর করলে আরিফ আমার ফোন দিয়া কাপ্তাছি কি হিসেবে ভাই কাপ্তাছি কে লেগে আমার মাস পরে গেলাম যায় যে গ্লাস পরে চশমা পরে চশমা ভাঙে ফেলছে চোখে নিচে দাগ হয়ে গেছে তারপর তারপর দিচ্ছে কান্নাকাটি করতাস, ওরে সান্ত্বনা দেওয়ার জন্য ওইখানে আমি আর ইয়ারিফ আর ওই যে সোহাগ যে হিন্দু একটা ছেলে ও যে আমার সাথে থাকে ও ছিল, তা আমি সান্ত্বনা আমি আমি আমার মন থেকে ভাবি যে একটু সান্ত্বনাই হবে বলি যে তাই বড় ভাই এই কাজটা কেমনি করলো যে ইয়ারিফ রে কে আজ পর্যন্ত একটা থাপ্পড় দিছে না, বাড়িফ ওই পর্যন্ত কাউরে একটা থাপ্পড় দেয় না, ইয়ারিফে উনি আজকে মারলো একটা বেজ্জিতি করলো, আজকে তালেবের ভাই না হইলে এটা অন্যরকম হইলে হইলে। আমি সোহাগের সেটা শেয়ার করতাম দেখে শোনায় মন একটা ঠান্ডা, যাই হোক আমি তালেবের বাসায় যাই আরিফের ব্যাপারটা বলার জন্য তালেবকে যে মার তো যাই দেখি ও খেতা মুড়ি দিয়ে মোবাইল অফ করে বন্ধু ঘুমাই গেছে শুয়ে দিচ্ছে। পরে আমি দায়িকা বলি যে ভাই মনি মন তোর বড় ভাই আরিফের মারছে, হ্যাঁ শুনে মনে করেন অবাক। কিন্তু আরিফ আমার স্বীকারোক্তি দেয় যখন তালেবের বড় ভাই আরিফকে যখন মারে, এর কিছুক্ষণ আগে তালেবকে ফোন দিছিল আরিফের সাথে আমার এরকম হয়েছে আরিফ মারব, এবং আরিফ এই ব্যাপারটা শিওর হয় যে তালেবের সাথে কথা হয়েছে এবং তালেবে বলছে যে মারেন। তারিফে আমার এই কথা বলার পর আমি তালেবের বাসে যে হ্যাঁ মোবাইল বন্ধ করে ঘুমাই নিচ্ছি, এবং শুনে এমন একটা অভিনয় জানি ভাই, জানি না আজকে সত্য যে এখান থেকে যাওয়ার পরে ঘটনা শুনলে আমি বাঁচবো কিনা, আমি কিন্তু এরকম পরিস্থিতিতে। যাই হোক, পরে শুইনা আফসোস করে দেখ গেলে বিষয় আর কোনো মিঠা না, এর মধ্যে সুয়া ওর পারিবারিক ব্যাপার বলে আমার কাছ থেকে 5,000 টাকা নেই ধার, আর এই টাকাগুলা অলরেডি ওই যে আমার আব্বা থাকে সুদ দিতে, বাসায় আমি একা টাকা পয়সা আমি কন্ট্রোল করতে পারি আর কি। হয় আসে পরে 5,000 টাকা দেই, এক সপ্তাহের কথা বলে নেয় নিয়ে আমাকে প্রায় 1.5 মাসের মতো হয়ে যায় টাকা দিতে পারে না। এক পর্যায়ে আমি জানি যে ওরা সমিতি থেকে টাকা তুলে আমার দেওয়ার কথা, কিন্তু সমিতি থেকে টাকা তুলছে কিন্তু আমার আর টাকাটা দিতেছে না। আমি সোহাগের সাথে এবং সোহাগের বোনের সাথে খুব খারাপ ব্যবহার করি, এখন আমার টাকা লাগবো আর নিলে সমস্যা, আমার টাকা এখন দিবেন, মোটামুটি খারাপ ব্যবহার হই এটার বলে করার পরে ওনারা আমাকে 5,000 টাকা দিয়ে দেয়। তো সোহাগ চিন্তা করে যে আমার লোকে থাকে কি ভাই লোহার বোনের অপমান করছি, টাকা দিয়ে দিতে বড়ি টুরি খাইছি ট্যাবলেট ট্যাবলেট খাই আয় আমার কাছে কান্দাকারি করতেছে, ভাই আমনের লাগে দু করলাম আমনের লাগে আমনের বাইতে চাইছিলাম এটা কি করলেন। পরে আমি কই থাকবা যেটা হয়েছে মনে কোনো কষ্ট রাখবো না আর আমার লোকের চলাফেরা ক্লোজ করে দেবো করল না। এর মধ্যে তালেবের কাছে আমি যে কোনো পর্যায়ে 3,500 টাকা পাওয়া হয়ে যাই, পাওনা হইলে ওরে আমি মোটামুটি হতে পারি যে আপনার টাকাটা দরকার হয়েছি তা দিন আসকানা কালকানা পরশু না তো। তো একদিন আমি দুষ্টামি করে ওরে বলছি যে আজকে টাকা না দিলে তো কাটতেলাম, এটা একটা আমার তখন একটা ভাষা হয়েছিল আর কি। পরে এই যে মাইন্ড করছে আমি বুঝি নাই, তো বাসাত আমি একদিন হঠাৎ করে ফোন দিয়ে কইতেছে তালেবে কই কি রে কাটতে না বেলে লাবি যন্ত্রপাতি ব্যবস্থা করে দিব নাকি। আমি কই ভাই আমি তোরে এমনি তো কইছিলাম দুষ্টামি করে একটা কথা কইলি, তো কবে কাটতে লাগবি কইস কইয়া করি। পর আমি আবার আরিফকে জানাই আরিফ তালেবের লোক ইমন ইমন ব্যবহার করছে কথার ইঙ্গিত দেবাই বাবা না। পরে আরিফ এটার ব্যাপারে একটু খাটাখাটনি করে জানতে পারে যে সোহাগ যে ছেলেটা ছিল ও আমার ব্যাপারে তালেবের কাছে তালেবের ভাইয়ের কাছে বলছে আমি তালেবের বড় ভাইকে মারার জন্য মোটামুটি প্ল্যান করছি, ওই সোহাগকে নিয়ে নাকি প্ল্যান করছি ওদেরকে মাইরা ফেলবো আমি একাই মাস্তানি করব। এই জন্য তালেব আমাকে এরকম এই খোঁচামূলক কথা বলতো আর কি। আরেকদিন এক মিটিং থেকে আসার পরে 4-5টা বন্ধু বন্ধু একসাথে, তো তালেব আমি বসে রয়েছি আমার শোনা আরেক বন্ধুর কইতেছে যে জঙ্গলের মধ্যে একটা ভাগ আর ওই ভাগের সামনে যদি একটা শিকারি পড়ে ওই শিকারীর অবস্থা তখন কেমন হয় আরেক ফ্রেন্ডের প্রশ্ন করতেছে। তো আমি বুঝতেছি যে কথাগুলি হ্যাঁ আমার কইতেছে কারণ ওই সোহাগ দিয়ে কথাগুলি বলার পরে মানে এর পরিবর্তন আসে আর কি। যাই হোক, এর মধ্যে তালেব বিদেশ চলে যাবে মালয়েশিয়া টুরিস্টে যাবে, মোটামুটি ঠিক করছে আমাকে সহ নিয়ে আইসা ঢাকা থেকে, মুসলিম পাসপোর্ট করতে পারে না ঢাকা আগারগাঁও থেকে পাসপোর্ট করায় ওই পাসপোর্ট আমি নিজে ওর সাথে আইসা নিয়ে যাই। বিদেশের ডেট হয় এবং যেদিন ডেট ওই দিন রাতে একটা আয়োজন করা হয়, আয়োজন হইতেছে আপনার এই দূরের 4-5টা ফ্রেন্ড আসতে কাছে আর আমি আরিফ তালেব আর এলাকার 4-5টা ছেলে পেলে আছে ফ্রেন্ডি। তো এই ওরা রাতে সবাই নেশা দ্রব্য জিনিস জিনিস খায়, আমি তো আর এগুলা খাই না। খাওয়ার পরে এক পর্যায়ে রাত্রে 2:30 বাজে যায় বাসায়, তখন আমি যাই না বাসা থেকে বলি যে আসতে তালেব কালকে চলে যাবে এই জন্য সময় দিতেছি। পরে আপনার ওই 2:30 সময় ও আমার সবাইকে বিদায় দিয়ে আমাকে ডাকে আর এলাকার যারা আছে আমি আরিফ তালেব আর 4-5টা এলাকার যারা বলছিলাম দূরের যারা চলে গেছে আমাকে জড়ায় ধরায় মানে কান্নাকাটি করতেছে যে আমিও অনেক কান্নাকাটি করতেছি যে ভাই সত্য আজকে আরেকটা সত্য কথা আমি এখানে বলতেছি যে আমি আমার জীবনে আজ পর্যন্ত এখন পর্যন্ত ওই দিন ওর জন্য যত কান্নাকাটি করছি যে একবার বলছিলাম ঈদগায় আমার কান্না দেখা মানুষ জড়ো হয়েছিল এরও অনেক গুণ বেশি কান্না আমি তারে জড়ায় ধরে করছিলাম
তালেবের জন্য,
তালেবের জন্য যে আমার কাছের একটা বন্ধু চলে যেতেছে আমার কি আমি কার সাথে সঙ্গে দিব। পরে যাক কান্নাকাটি অন্য যারা ছিল আমার আর হ্যাঁ এই বস্তু থেকে হ্যাঁ কান্নাকাটি করছে অনেক, ওরাও সবাই একটা কান্নার একটা রোল হয়ে গেছে এখানে। তো আমার পার্সোনালি বলে যে সকাল 7টার সময় তুই আসিস 9টায় ফ্লাইট মনে হয় যাই হোক তুই সকালে আসিস এসে আমাকে ঘুম থেকে উঠাইস এয়ারপোর্টে যাবি আমার সাথে ঠিক আছে। পরে আমি আসি, 8টার দিকে আসি, আইসে শুনি ওর ফ্লাইট ক্যান্সেল হয়েছে। আসলে কি ফ্লাইট ছিল নাকি ওই দিন আমি এখনো ওই ব্যাপারে শিউন না যে এটা কি একটা নাটকই নাকি। পরে হয় নাই ফ্লাইট, বলে যে চেঞ্জ হয়েছে, ডেট চেঞ্জ হয়েছে। তো যাক আমি আমার মতোই থাকি। তো ও প্রায় সময় ফোন দিয়া যে আয় এই লোকজন লাগবো। তা আমি এক সময় দেখা গেছে যে আমি তো দূরে সরি যে না ভাই আমি পারতাম না, আমার বাসার কাজ, আমায় বেরিতে দিতেছে না, সমস্যা এটা সেটা, মোমারা বকা টকা দিতেছে, আবার তোর লোক মিস্টার সেরা করিস না, বুঝাই টুজাই বলি। একবার যায় আপনার আমারে ওই যে 20,000 টাকা নিয়ে দিছিলাম, 65,000 টাকার এই মাল সামানে দিয়ে আমি মেনসা করছিলাম, ওই ব্যাপারটার মধ্যে যে রাখে। আর ওই যে সোহাগ যে বলছে যে আমি নাকি মারতে চাইতেছি, এইগুলা ওর মধ্যে থাকতেই থাকে। পরে আমার একদিন হঠাৎ ফোন দিয়ে হঠাৎ করে উল্টাপাল্টা কথা, মস্তানি শিখছস, মস্তান মস্তান হয়ে গেছস গা, তুই বললাম বাইতে পারিস না। আমি তো আমি তোর বাইতেই থাকুন, বাইতে পারিতাম না, আমি কি করছি তোর লগে, কি করলাম আমি, কি ভুলটা করলাম তোর সাথে ক। আমার ব্যাপারে হয়তো সেই সময় কেউ মানে খারাপ কোনো কিছু কাছে কইছে, এর লেগে হঠাৎ করে ফোন দিয়ে আমার এগুলো বললো। পরে আমি বলছি ঠিক আছে তুই, আমি বাইতে পারিতাম না, তুই ফেললে আমার কি করবি করিস, তুই মস্তান আমরা মস্তান না, আমি মস্তান না, তুই জানাস না আমি কেমন। আমিও মনে করেন যেটা গেছি কত যোগ্য করবো আর হ্যাঁ এটা হ্যাঁ ফোন কেটে দিচ্ছি। তখন আমি বাসার ছাদে ঘুরে উড়াইতেছি, পরে ফোন দিতে কই আমি তো বাসার, আমি তোর বাসি। পরে ও আমার বাসার থেকে ওর সাথে বের করে নিয়ে আস, নিয়ে আসে ওদের এলাকায় দুইটা চেয়ার নেয় নিয়ে সামনাসামনি আমার সামনাসামনি করছে বৈশা, জানতে চায় যে আমি এই পর্যন্ত এর এর তালেবের ব্যাপারে কার কাছে কি বলছি। তা আমার জানা মতে আমি বললাম যে এতটুকু। পরে কয় তো তুই এত আগের কথা কখনো মনে রাখছস, মনে রাখছি বলতে এটা তো আমি ভাই এই জন্য মনে রাখছি যে আমি তোর পছন্দ করি, আমার আব্বার এরকম একটা ক্ষতি কি করতে চাইছিলি, এরপরও আমি তোর সাথে মিশছি, দেখছস তোর সাথে কেমন চলাফেরা আমি করছি। তো অনেক বুঝাই সুজায়া আবার বাসায় চলে আসি, মিল হয় আমাদের একটা মোটামুটি। এর মধ্যে আমি শুনি যে তাহলে মালয়েশিয়াতে চলে গেছি বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন জুমার নামাজ আমি পড়ে তালেবের বাসায় যাই, যাইলে ওর বড় ভাইয়ের সাথে কথা হয় এবং তালেবের সাথে আমার ফোনে কথা হয় যে ও বিদেশে চলে গেছে, এবং তার সাথে যে আমার কথা হয় আগের যে একটা আন্তরিকতার একটা কথাবার্তা ওই রকম কথা সে আমার সাথে বলে না। যাই হোক, এরপর শনিবার দিন হৃদয় নামে এক ছোট ভাই, তালেবের খুব ছোট ভাই, আমারও খুব কাছের ছোট ভাই, ও আপনার এই ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে রাঙ্গামাটি একটা এলাকায় প্রাইমারি স্কুলের সামনে, ওইখান থেকে পুলিশ ওরে অ্যারেস্ট করে কিন্তু সাথে কোনো অবৈধ জিনিস পায় নাই। এরপর আপনার এই শনিবার দিন অ্যারেস্ট হয়, রবিবার দিন কোর্ট থেকে আমার এখানে খবর পাঠায় এক ছেলে এসে বেরোচ্ছে, ভাই এই হৃদয় তো আপনি কিছু কিছু খরচের টাকা দেওয়ার লাগে। পরে আমি এখন তো নাই, আচ্ছা আর কি দামি নেমে ব্যবস্থা হয়েছে নাকি, কোনো ছাড়া টার ব্যবস্থা হয়েছে নাকি, কয় ডির করতাম। তো এর মধ্যে রবিবার রাত্রে হৃদয় আমার ফোন দেয়, ফোন দেয় কয় যে ভাই আল্লাহ রকম দেখে করছি, আমি বুধ ভাই এসে ভালো আছি, তো ভাই আমার কিছু টাকা লাগবো খরচে, আইতে 5,000 টাকার মতো থানাতে খরচ হয়েছে। তো আমি কাছে ঠিক আছে আজকে না তুমি কালকে আমার সাথে দেখা করো। পরে ওই যে আরিফ ওর সাথে তালতলি একটা জায়গায় আমি ফুঙ্গার দিয়ে যাই, ওইখানে আরিফ জায়গা কিনে ওই জায়গার একটা ঝামেলার জন্য যাওয়া হয়, ঝামেলা বলতে নর্মালি পারিবারিক কথা। পরে ওইখান থেকে রাত্রে 10:30 আমি তালতলি থেকে নরসিংদীতে আসি আরিফ আর আমি। তো এই হৃদয় যে বাসায় থাকতো ওই বাসার সামনে আমাকে আরিফ নামাই দিয়া ও বলতেছে তুই এখানে নাম, হৃদয়ের সাথে দেখা কর, আর আমি বাসায় ফুন্ডারটা রেখে আসি। তো হৃদয় ফোন দি ভাই তুমি কই, পরে বলতেছে যে ভাই আমি আস্তে আস্তে আপনি দাঁড়ান। তো এর মধ্যে দুইটা ছোট ভাই সানি আর কানামাসুম এরা আমার সাথে দেখা করে, হৃদয়ের বন্ধু বান্ধব। দেখা করার পরে আমি টাকা দিই যে একটা পানির বোতল নিয়ে আসো, একটা পানির বোতল আর একটা টেস্টি স্যালাড নিয়ে আসো আমার জন্য। পরে খাইতে দিই আমি খাইতেছি, তো রাত্র তো ওই দিন আবার আপনার ওই হরতাল চলতেছে। পরে আমি বলি যে এখানে থাকা ঠিক হইতো না, হৃদয় তুমি তাড়াতাড়ি আসো, টাকা ভাই আপনি থাকেন আসতেছি। পরে সানি বলে যে ধনী ভাই এখানে সম্ভবত সমস্যা হতে পারে, আপনি জায়গা চেঞ্জ করে ফেলেন, রাত্র বেশি হয়ে গেছে আবার ছেলেপেলের দিকটা হরতাল চেঞ্জ করি। করার পরে হৃদয় আবার আমাকে ফোন দেয়, ফোন দেয় বলে ভাই কই আছেন, আমি বলি যে আমি নরসিংদীর আপনি রোলসন টাওয়ারের পিছনে আছি। তো আমি যেই জায়গাটায় ছিলাম মানে মেইন রোডের সাথে গেট, গেটের এখানে আলো আছে আর আমি একটু ভিতরে ছিলাম, এই গেট দেখে ঢুকতেছে দেখা যাইতেছে, কিন্তু আমাকে অন্ধকার দেখা যাইতেছে ভিতরের দিকে। পরে দেখি যে হৃদয় আসছে, সানি, সুজয়, মিদুল, সিয়াম, মাঝারুল, কানামাসুম আরো কয়েকজন ওরা আসে। তো আমি ওরা গেটের এখানে থাকে আসে না ভিতরে, আমি হৃদয়কে ফোন দিই কই আয় ভাই আমি দেখো চলে যাই তাড়াতাড়ি আসো, কবে এইখানে না আসেন সেটা দেখে আমি কই না এখানে আসো, আমি তুমি একটু দরকার একটু কথা বলে যাবো, আসো হ্যাঁ দাঁড়াইছো সমস্যা হইতে পারে। পরে এখানে প্রায় 20 মিনিটের মতো আমার এই জায়গায় দাঁড়া করাইয়া ওই গেটের এখানে থাকে, ফোনে জানি কার সাথে কথা বলে। তারপর যা আসে, আসলে হৃদয় আমার সামনে দাঁড়ায়, আমার বাম পাশে সুজয় ছেলেটা দাঁড়ায় এবং সানি ছেলেটা আসে, তিনজন আসে। সানি ছেলেটা ওইদিকে পিছনে একটা মাঠ ছিলাম যেখানে দাঁড়াইছি ওইখানে ঘোরাঘুরি করে সম্ভবত দেখে লোকজন আসে কিনা, তখন আমি বুঝতে পারিনি এটা। আর বাকি যারা ছিল তারা এই গেটের এখানে মহারা টাইপ এরকম। তো আমার সাথে এক ছোট ভাইকে খবর দিয়ে 3,500 টাকা আমি আনেছি, পাওনা ছিলাম এক জায়গায়, ওইখান থেকে আনানোর পরে আমি 2,000 টাকা হৃদয়কে দেই এবং সেই ছোট ভাই আমার জন্য বাইরে অপেক্ষা করতে থাকে, আমাকে বাসায় দিয়ে আসবে। পরে আমাকে আরিফ ফোন দেয়, হ্যালো আব্বু বলছে তোর একটু বাসায় আসার জন্য, বাসায় আসার জন্য আচ্ছা ঠিক আছে আসতে আসতে। আমি হৃদয়ের টাকাটা দিয়া আমি বলি যে ভাই তো আমি যাই, আসলে চলো বেরোই। কয় ভাই বারমু আর একটা কথা, তালেব ভাই গেছে গা, আমনও চেঞ্জ হয়ে গেছেন, আমরা কেমনে চলবো কি এই সে অনেক কথা কথা বলো। তা আমি বলছি যে ইটা বাদ দাও, তালেবে গেছে গা আর ভবিষ্যৎ সুন্দর হইব, আমি আল্লাহ রাস্তা গেছি গা, আমি আমার চিন্তা করতেছি, তোমরাও এইরকম একটা চিন্তা ভাবনা করো যে এই রাস্তা কিভাবে সারা যায়। পরে আমি করতে ঠিক আছে আল্লাহ হাফেজ, দেখো সম্ভবত 4 থেকে 5 কদম হাঁটছি, এর মধ্যে দম করে মনে করেন এক শব্দ, সম্ভবত 10-15 সেকেন্ড আমি বুঝতাম পারতাছি না যে আমি এই জায়গায় কেন আসছি, ওই চেঞ্জটা আমার নাই, এই জায়গায় আমি কেন আসছি, শব্দ হইল কিসের, আমার মাথা তো ভারী লাগতা সেকেন্ড, ধোয়া কিসের আমি বুঝতেছি। তখন এই পরে রক্তটা মনে হয় বের হয়, রক্ত বের হইলে আমি বুঝি যে আমাকে গুলি করা হয়েছে।
কোথায় গুলি করা হয়েছে আপনাকে?
আমাকে গুলি করা হয়েছে আমার পিছন দিক থেকে, হ্যাঁ পিছন দিক থেকে আপনার বাম কানের একটু 2 আঙ্গুল ডিফারেন্স একটু দূরে, অর্থাৎ মাথার মাথ মাথার পিছন দিকে গুলি করা হয়েছে, ফুটাটা এখনো আছে। পিছন দিয়ে গুলিটা ঢুকে আমার এই যে নাকের এখানে চলে আসে,
ও মাই গড,
আমার বাম চোখের নিচে গুলিটা এসে আটকে থাকে। তো আমি এখানে চাপ দিয়ে ধরা দেখি কেউ নাই, আর এখানে ধোয়া উঠতেছে আর আমার কানের মধ্যে এখনো ভাইয়া সেই শব্দটা এখন আমার কানে অলরেডি এখনো আছে, জিম একটা শব্দ, হ্যাঁ এটা সাধারণত যে মাইকে ডিস্টার্ব ডিস্টার্ব দিলে একটা কেমন একটা শব্দ থাকে না,
হ্যাঁ শব্দ হয় ওই শব্দ,
সেই শব্দটা এখন আমার এই কানে অলরেডি আছে। দেখেন এই যে আমি চোখ বন্ধ করলাম, আমার এই চোখটা পুরো মিলতেছে না, অপারেশনের কারণে আমার এই চোখটা ফাঁকা হয়ে গেছে এবং আমার এই যে মুখটা
মুখটা বাঁকা
বাঁকা হয়ে গেছে। পরে আমাকে গুলি করছে, আমি এখানে ধরে রাখছি, আমি কোনোভাবে আমার ফোনটা নিয়ে আমি আরিফকে ফোন দিই যে ভাই আমার গুলি করছে, আমার বাসা আমার মেডিকেল নিয়ে যা। পরে ও তো আমার নামাজ দিয়ে আসছে আরেক জায়গায় যেখানে আছে, এখান থেকে 5 মিনিটের রাস্তা, ওইখানে যায় খুঁজে এখানে যায় খুঁজে, যে গুলিতে পড়ে রয়েছে আমি এখানে তো ওই যে বিদ্যুৎ ওই রাস্তা থেকে দেখা যাইতেছে অন্ধকারের মধ্যে, এখন ও আমার ডাকতেছে জনি জনি, আমি তো মনে করেন আর কথা বলতে পারতেছি না, আমি বৈশা হাতে মাটিটা এইভাবে চাইপা ধরে রাখছি যে যত কিছু আমি শুভ না। একটা চিন্তা আমার মধ্যে তখন কাজ করছে যে যদি শুয়ে আমি যদি মরে যাই, আমি আমি তো মনে এখনই আমার দুনিয়াটা দেখা শেষ, আমার যত দুয়া সুরা আমি যতটুক দাঁড়িয়ে আসতে পার কালে বা শক্তি আমি পড়ি পড়িয়া মোটামুটি আমি রেডি যে আমি এই দুনিয়া থেকে বিদায় নেব। পরে আইসা আমাকে মেডিকেলে নিয়ে যায়, আমার মামাদেরকে আমি বলি যে ফোন নাম্বার এইভাবে এইভাবে আমার ফোন থেকে ফোন দেওয়া বলে জুনি তো বলি। আবার আম্মা ওই দিন বাড়িতে ছিল না, আমাকে সদর হাসপাতালে নেওয়ার পর আমার বোন বোনের হাজব্যান্ড মামা দুইটা মামা বড় মামা ছোট মামা আমার বিবি যায় এবং আমার ছোট বোন অনেক কান্নাকাটি করে আবার এ বছর দেখে আমার পুরা শরীর রক্তে মনে করে দেখে মানে কি করে যে এত রক্ত মানে আমার শরীরে ছিল না যে এত রক্ত কুইত থেকে আসছে, লুঙ্গি পরাছিলাম পাঞ্জাবি টুপি এগুলো সব মনে করে যে রক্তে বিতে গেছে। পরে ডাক্তাররা সমস্ত একটা ইঞ্জেকশন দিছে রক্ত বন্ধ করার জন্য, তুলা টুলা দেয়া এমন কথা যে এই রোগীর যে অবস্থা বসাতে পারবেন না, সম্ভব না। যদি চেষ্টা করেন, আপনারা চেষ্টা করবেন তাহলে দেখতে পারেন, ঢাকায় যদি এক ঘন্টার মধ্যে সম্ভব হয় আপনি এরা নিয়ে যেতে পারেন। তো এখানে অ্যাম্বুলেন্স নিয়ে আমাকে অ্যাম্বুলেন্সে অক্সিজেন লাগানো অবস্থায় আমার মামা বড় মামা ওনার ফোন থেকে রেকর্ড করে, তোর ভাবি না তোর কে কে মারছে ক করে আমি ডাব গুলি টুকটুক বলি আমার গুলি করছে, আমি তো আর মনে করছি না আমি আর বাঁচতাম না। আমি আমার ওই আরিফ যে ওরে প্রশ্ন করছিলাম ভাই আমি কে বাঁচতাম না, আমার কোনো কিছু কয় না, অ্যাম্বুলেন্সের মধ্যে আমি আমার মা জিজ্ঞেস করতেছি মামা আমি কে বাঁচতাম না, পরে কোনো কিছু বলে না ওনার আমার। যাই হোক, মেডিকেল কলেজ হসপিটালে আমাকে কয়টা সময় নেওয়া হয় আমি আর জানি না, কিন্তু অচেতন হয় নাই। মামা শুধু বলতেছে বাগিনা আল্লাহর ডাক, আল্লাহ ছাড়া এই পরিস্থিতিতে কেউ রক্ষা করার মতো কারো কোনো ক্ষমতা নেই। পরে যাক আমি আমার ইচ্ছা মতো জিকির করতেছি মনে মনে, হ্যাঁ চেঞ্জ আছে। পরে আমাকে মেডিকেল কলেজ হসপিটাল নিলেও মেডিকেলের সমস্যা বিভিন্ন ধরনের, ওনারা ওই বিভিন্ন ধরনের চেক আপ টেক আপ এটা সেটা কইরা তারপরে রুগী ধরে ফেলার মতো। আমার এই এক্সরে করা হয়, মাথা সিটি স্ক্যান করানো হয়, সকল রকম পরীক্ষা নিরীক্ষা করে রক্ত ব্লাড পরীক্ষা করে কইরা তারপর আমার অপারেশন হয়। আর এই অপারেশন হওয়াকালীন সময় তালেব ফোন দেয় আরিফকে, আরিফ যায় মেডিকেল কলেজ হসপিটালে, তাহলে আরিফের সাথে কন্টিনিউ কথাই কইতে আছে আমার কি অবস্থা আমি কেমন আছি, মানে হ্যাঁ নিশ্চিত একটা খবর পাইতে চাইতেছে যে আমি কি মরছি নাকি নাই ওনার জন্য কি শুনছি যে অপারেশন সাকসেস পাচ্ছে এগুলো আমি পরে জানি। পরে আমাকে চোখটা ছাড়াই এই সাইডে পুরোটা ব্যান্ডেজ করানো হয়েছে এবং এত বড় বড় এই নলের মতো হ্যাঁ একটা নাক দিয়ে ঢুকানো হয়েছে, আর এই যে ফুটাটা হয়েছে এদিক দিয়ে সম্ভবত এই পর্যন্ত আনা।
প্রিয় শ্রোতা, আমরা এই ছবিটি এখন আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি ঘটনার প্রাসঙ্গিকতায়। যেভাবে ওকে গুলি করা হয়েছিল পিছন দিক থেকে শুরু করে নাকের এ পাশ দিয়ে বের হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওর মুখটি আমরা প্রকাশ করিনি কিন্তু ওর সেই গুলির যে অংশটুকু সেটুকু আমরা প্রকাশ করবো। আপনারা চলে আসুন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio.fm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradio.fm89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। তারপর
অপারেশন হয়, তো ওই দিন মেডিকেলেই থাকি, তো এর মধ্যে এলাকার মানুষ লোকজন আত্মীয় স্বজন সবাই আস্তে আস্তে যায়,
পুলিশ এসেছিল,
পুলিশ মেডিকেল কলেজ হসপিটালেও দেয় না। আমার সাথে সম্ভবত আমার খেয়াল হয় যে র‍্যাব আমার সাথে ফোনে একবার কথা বলে কি কেন হয়েছে কে করছে, আমি এতটুকু বলি যে আমাকে গুলি করছে হৃদয় এসে। কিন্তু এরপর আজ পর্যন্ত আমার সাথে কোনো র‍্যাব বা কোনো প্রশাসনিক এই ব্যাপারটা নিয়ে যোগাযোগ করে নাই আসতেছে সে প্রসঙ্গে। তো যাই হোক, পরে আল্লাহ তাআলা বাঁচাইছেন আমাকে, শুধু তখন স্যালাইন দেওয়া হইতো, আর স্যালাইন শেষ হওয়ার পরে দৈনিক 35-33-32 সম্ভবত এরকম, মানে 30-35 মতো ইঞ্জেকশন দেয়তো দুই হাতে, দুনো হাতে ক্যানুলা লাগাই দিচ্ছে, ক্যানুলা লাগাই লাগাই ওনারা এই 3 ঘন্টা পর পর এসে আমাকে খালি ইঞ্জেকশন দিতে থাকতো। এমন করে প্রায় 1 সপ্তাহ আমাকে শুধু ইঞ্জেকশন দিয়ে রাখতো। এর মধ্যে হঠাৎ করে শুনছি যে তালেব চলে আসছে বিদেশ থেকে। কেন চলে আসছে? যে তোর এই ঘটনা, এক লোক ফোন দেওয়ার করতেছে, তোর এই ঘটনা শুনি না তালেব বিদেশ থেকে চলে আসছে যে এটার একটা বিহিত করবো। হ্যাঁ তালেবে গেছে গে দেখে তোর এই অবস্থা হয়েছিল গায়ে শুই না, আমার মধ্যে একটা শক্তি কাজ করে, হ্যাঁ হ্যাঁ কেমন বন্ধু দেখছো বিদেশ ত্যাগ করে, হ্যাঁ আমার লাগে গায়ে পড়ছি আমার এই কথা শুন না খুব ভালো লাগে। তো একদিন দুদিন তিন দিন তাই তালেবার আমার এখানে আসে না, তো ওর নাম্বার আমি ফোন দিয়ে রিসিভ করে না করে না করে না, এর মধ্যে একবার রিসিভ করে কেমন মনে হয় সেই সে কয়েকবার ব্যস্ততার কারণে আইতাছি না, এই মুখ আমি ধরে কেমনি দেয় মুখ, হ্যাঁ এই সে। পরে প্রায় 550 কল আমি আমার ফোন থেকে ক্যারে দিই, 550 কল আমি জমাইছিলাম যে আসলে দেখামু যে আমি এর কতটুকু ভালোবাসি। তো এর মধ্যে যেদিন মেডিকেল থেকে আমাকে আপনার এই রিলিজ দেবে এর আগের দিন ফোন দিয়া লাস্টে আমি রিকোয়েস্ট করতেছি যে ভাই আমার তুই দেখতে এসেছিস না, মনে কর অনেকে জিজ্ঞেস করতেছে তালে ভাই ছিল কিনা, তালে তোমার ব্যাপারে কোনো খবর নিতে আসে কিনা, এখন যদি এদেরকে বলি আমার তো ওই লজ্জা হইতেছে যে একসাথে চললাম না, তো তুই আসিস না, তো দেখে পরে তাহলে যাই মেডিকেলে, পরে যাই আমার সাথে দেখা টাকা করে মোটামুটি একটা সান্ত্বনে চলে আসি। এরপরে আমি বাসায় আসি, বাসায় আসলে আমি জানি যে এই যারা আমাকে গুলি করছে তারা কন্টিনিউ তালেবের সাথে চলাফেরা এলাকায় আছে, এরকম অবস্থা। মূল ঘটনা হইলো যে আমাকে এটা করানো হয়েছে, ওই যে মাজারুল একটা নাম বলছিলাম আমি, ও হচ্ছে নুসুনি একজন প্রতাপশালী ব্যক্তির ছেলে, ওকে তালেবের কথা আমি একবার থাপ্পড় দিছিলাম, মারছিলাম, যে ব্যাপারটা তালেব মিট করছিল। মিট করার পরে এই মাজারুল আমার, আমিও জানতাম যে নুসিন দিয়ে আমার যদি কেউ কোনো ক্ষতি করে মাজারুল করবে, পরে মাজারুল ওই যে তারেক তাদেরকে দিয়ে চাইছে আমাকে একটা ক্ষতি করানোর জন্য, আর বিভিন্ন এলাকা প্লাবিন আমার ক্ষতি করানোর জন্য চাই কিন্তু পারে না কেউ। শেষ পর্যায়ে এই তালেবের আশ্রয় নিয়ে হৃদয়ে দেয়া আমার এই ঘটনা ঘটানো হয়।
এটা কত সালে?
এই তো আজকে পাঁচ মাস,
পাঁচ মাস যাবৎ। তার মানে আপনার জীবনের সম্প্রতি একেবারে রিসেন্ট এই ঘটনাটা ঘটেছে। আমি এতটুকু শুনে, থার্ড পার্টটা শুনে আমি যতটুকু বুঝেছি, ইটস আ লট অফ কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি ইন আ সেন্স যে আপনার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে, আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তালেব এবং তালেবের ছাত্র ছাই আপনি এই জগতে আত্মপ্রকাশ করেন এবং এক পর্যায়ে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব তৈরি হওয়ার ক্ষেত্রে বিভিন্ন ফ্রেন্ডস যাদেরকে আপনারা আপনাদের জীবনে কাজে লাগিয়েছেন তারা বিভিন্নভাবে আপনাদের মধ্যে কটু কথা ছড়িয়েছে, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়েছে এবং শেষ পর্যন্ত আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। নাও কাম টু দা পয়েন্ট, একেবারে প্রেজেন্ট সিচুয়েশন, আপনি বর্তমানে কি করছেন?
বর্তমানে আমি 24 ঘন্টা বাসায় কাটতেছে, বাইরে বেরোতে পারতেছি না, আমাকে মারার জন্য এখনো বাসার নিচ দিয়ে লোকজন ঘুরে।
আপনি পুলিশের কাছে গিয়েছেন, মামলা করেছেন?
মামলা করছি, করার পরে মনে করেন যে একটা আসামি অ্যারেস্ট হয়েছে, তাও আমার আসামি হিসাবে ওকে অ্যারেস্ট করেন। একটা বাসায় রেড দিছে, দিয়ে পাইছে, এবার সানি নাম বলছে, বলার পরে মারধর করতে পারে, সে আমার কথা বলে দিছে যে হাওদুনির এই ঘটনা আমি ছিলাম। তো এখন পর্যন্ত আমি জানি না যে সেই মামলার কাগজ থেকে কার কার নাম কে কে কেটে নিয়েছে, কার নাম আছে।
এক দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনি নিজেও এখন পর্যন্ত একটা মামলার আসামি, যে মামলার আসামির প্রেক্ষাপটে আমরা কথা বলেছি একটু একটু আগে তারেকের সঙ্গে, যে তারেক আপনাকে আদৌ মাফ করবে কিনা, সে মামলা তো এখন পর্যন্ত কোনোভাবে মীমাংসা হয়নি, এটারও আপনি একটা স্বীকারোক্তি আজকে এখানে দিলেন। দুই নম্বর হচ্ছে যে আপনার প্রতি যে আচরণটা করা হয়েছিল সেখানে আপনি উপরওয়ালার প্রতি বিশ্বাস করেন, আপনার যে গুলিটা লেগেছিল পেছনে এটা যদি আরেকটু উপরে লাগতো তাহলে আপনি ওখানে স্পট ডেড হয়ে যেতেন, তো সেই জায়গাটা থেকেও এক ধরনের মিরাকল বলা যেতে পারে। এখন আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, লট অফ শঙ্কা, আমরা বলতে পারি যে কোনো মুহূর্তেই আপনি অনেক বড় একটা আশঙ্কার মধ্যে রয়েছেন, আবার একইভাবে আপনি যেই রাস্তায় চলা শুরু করেছেন আপনার বিলিভ আপনার বিশ্বাস, সেই জায়গাটা থেকে আপনার প্রতিদিনের যে রুটিন বা কাজকর্ম সেটা আপনাকে নতুন জীবনে বাঁচতে শেখায়, প্রতি মুহূর্তেই বাঁচতে শেখায়। একটু আগে আপনি হাউমাউ করে কাঁদছিলেন বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার যে আকুতি সেটার জন্য। আপনি কখনো মানুষ খুন করেছেন?
না,
মানুষ খুন করেননি। আপনি বুঝতে পেরেছেন যে একটা মানুষ একটা জীবন যখন নষ্ট হয়ে যায়, একটা জীবন যখন ঝরে যায় কারো অন্যায়ের কারণে, তখন তার আত্মকষ্টটা কতটা হতে পারে, কতটা প্রবল হতে পারে, গাঢ় হতে পারে? প্রিয় শ্রোতা, ও বুঝেছে এবং যারা বোঝার সম্ভাবনার মধ্যে রয়েছেন, যারা বোঝেন না তাদেরকে বোঝানোর জন্য এই অনুষ্ঠানটা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আজকে। হ্যাঁ, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আপনি কেন, আমি যে প্রথম যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটা আপনাকে আমি আবার রিপিট করতে চাই, আপনি কেন যাহা বলিব সত্য বলিবতে আসলেন?
তখন তো আমি পুরোভাবে বলতে পারি নাই, ফার্স্ট আসছি, একটু ওই জড়তা কাজ করতেছিল। আসার একটাই আমার উদ্দেশ্য, একটাই কথা, যে লাখো শ্রোতাদের বলা হইতেছে এই কথাটা, যে কেউ কোন বন্ধুকে বিশ্বাস করবেন না, কাছের মানুষ ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে না, করতে পারবেই না, কারণ একটা বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু সম্ভব যে একটা দুর্ঘটনা ঘটানো, আর আমার বেলায় সেটা হয়ে আসছে। যে তালেব আর আমি মনে করেন যে এক প্লেটে খাইছি, একসাথে ঘুমাইছি, এবং আল্লাহ মাফ করে যে কাপড় ছাড়া অবস্থায় দুজন তিন বছর আগে একটা বাথরুমে গোসল করছি, কতটুকু অন্তরঙ্গ ওই ফ্রেন্ডের সাথে আমি ছিলাম, যে আমার বাড়ি ঘর পর্যন্ত ছাইরা ওর বাড়িতে, আমি 24 ঘন্টা থাকতাম ওর সাথেই থাকতাম, সেই ফ্রেন্ড কিভাবে মানুষের কথা শুই না আমাকে মেরে ফেলতে চাইলো। এখন এটাই যারা আজকে শুনতেছেন আপনাদের কাছে আমার অনুরোধ, যে ফ্রেন্ডদেরকে বিশ্বাস করবেন না। আমি বিজ্ঞাপনে শুনি যে বন্ধু ছাড়া ইম্পসিবল, আসলে এই কথাটা ভাই ঠিক না, এখনকার বন্ধুরা মানে আপনার আমার ভালো চাবে না।
এটা আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে, উপলব্ধি থেকে বলছেন, এরকম বন্ধু অনেক আছে যে বন্ধুরা জীবন গড়ে দেন, কিন্তু আপনার ক্ষেত্রে এরকম হয়েছে। আপনি আপনার ওই জায়গাটা থেকে আপনি যদি কিছু বলার থাকে, যে আপনি যে জীবনে যে এত খারাপ কাজগুলো করেছেন এবং আপনি নিজেও ভিকটিম হয়েছেন, যারা আপনার মতো, আপনি তো একটা মেয়ের জন্য জীবনটাকে এভাবে নিয়ে আসলেন, মুন্নির জন্য, রাইট? মুন্নির কাছ থেকে যদি আপনি প্রতারিত না হতেন, মুন্নির কাছ থেকে যদি আপনি কষ্টটা না পেতেন, তাহলে আপনার জীবনটা আজকে অন্যরকম হতে পারত। আপনি শুধু এই জায়গাটাই বলেন যে আপনি এখন যে বয়সে দাঁড়িয়ে আছেন, আপনার বয়সটা কত এখন? সাতাশ বছর বয়স। আর 14 বছরে যখন ছিলেন মুন্নির সাথে প্রেম, 14 বছরের পরে 13 বছর চলে গেছে, আজকে 13 বছরে 27 বছরে যেখানে দাঁড়িয়ে আছেন আপনি, সেই জায়গাটা থেকে আপনার কি মনে হয় আপনি কত বড় ভুল করছেন?
আসলে পিছনে এগুলা যদি চিন্তা করি তো আমার এমন মনে হয় যে আল্লাহর কাছে আমি প্রথম থেকে আবার আমি আমার জীবনটা নিয়ে এসেছি, ওই রকম আর আমি করবো না, আমার ওই ঘুষটা এখন চলে আসতে। আমি
ঠিক একইভাবে যদি মুন্নি 14 বছর, আমি যদিও সম্ভব না তারপরেও আপনাকে এই কোশ্চেনটা আমি করছি যে 14 বছরের জীবন যদি উপরাল আপনাকে ফিরিয়ে দিত এবং একইভাবে মুন্নি যদি আপনার সাথে এই খারাপ আচরণটাই করতো, আপনি কি এই লাইফটি বেছে নিতেন?
না 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 না, আল্লাহ কি বলেন, একটা মেয়ে মানুষের কষ্ট দেওয়ার কারণে আজকে আমি কি পর্যায়ে চলে আসছি যে আমার মেরে মাইরা লাভ প্ল্যান হয়েছে, আমি একটা এই অভিশপ্ত একটা জীবন নিয়ে ঘুরতেছি একটা মেয়ের জন্য, সাধারণ একটা মেয়ের জন্য, কই আমি তাকে বিয়ে করছি, আমার মেয়ে আছে, কই আল্লাহ তো আমার অনেক সুখে রাখছে।
14 বছরে যারা আছো, যারা জনের মতো হতে পারতে, তারা আজকে এই গল্পটা থেকে, আজকের এই সত্য উদ্ঘাটন থেকে চরম শিক্ষাটা নিতে পারো। যারা জীবনে এরকম কোনো মানুষের কাছ থেকে বা কোনো ঘটনার প্রেক্ষাপটে চরম কষ্ট পাও, কষ্ট পেয়ে মাদকের দিকে হাত বাড়াও, কষ্ট পেয়ে সন্ত্রাস বনে যাও, তারা আজকে জনের কাছ থেকে শিক্ষা নিতে পারো। এটাই হচ্ছে যাহা বলিব সত্য বলিব মোটো। ভুল কেন হলো, কি ভুল হলো, কি দিল ভুল শেষ পর্যন্ত, সেই অ্যানালাইসিস গুলো আমরা একেবারে চাক্ষুষ প্রমাণ আজকে দেখিয়ে দিলাম জনের কাছ থেকে। আমরা শেষ করছি জনির পর্বটি, তবে তার আগে জনি খুব সংক্ষিপ্ত করে আপনার যদি কিছু বলার থাকে।
সবার কাছে দোয়া চা, তো আপনাদের কাছে আমি আজকে একটা দোয়া চাইতেছি যে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ একটা জীবন, সামাজিক একটা জীবন নিয়ে আল্লাহ তাআলা যতটুকু হায়াত আমাকে দান করছেন এর মধ্যে থাকতে পারি, আমার জন্য আপনারা এই দোয়াটা করবেন। আর এখনো আমাকে মেরে ফেলার জন্য মোটামুটি প্রস্তুতি থাকতেছে, এর কারণ হইতেছে যে যারা আমাকে এরকম করছে তো এরা জানে যে আমি একজন খারাপ মানুষ, তো আমি যে কোনো সময় ভয়ঙ্কর কোনো কিছু একটা আবার করতে পারি, কিন্তু তাদের মনে আমি এই কথাটা ঢুকাইতে চাই বা বলতে চাই যে আমার মধ্যে আর এই চিন্তাটা নাই। এর বড় কারণ হইল যে এই পর্যন্ত আপনারা যা শুনছেন যে আমার গুলি করছে, শুধু শুধু তো করেন নাই, আমার পাপের কারণে আমাকে গুলি করা হয়েছে, না তো একজন ভালো মানুষকে কেউ তো করে না গুলি, আমাকে কেন করলো? এই জন্যই যে আমি পাপ করছি, পাপের ফল আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে দিয়ে দিচ্ছেন, আল্লাহ আল্লাহ কি মাফ করছে কিনা এখনো আমি জানি না, আল্লাহর মর্জি সুমর্জি হয়। তো এটাই যে যে যাই করেন মানে আল্লাহ তাআলার কথা স্মরণ রেখে পরে করেন। আল্লাহ
প্রিয় শ্রোতা, জনির অপ্রিয় সত্য উদ্ঘাটন এখানে শেষ হচ্ছে। আমরা এই পর্যায়ে আমাদের এক্সপার্ট প্যানেলে যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা, তার সঙ্গে ফোনে কথা বলবো, আমরা সরাসরি কানেক্ট করছি তার কাছে। অনুরাগ চাকমা, আপনার কি বলার আছে? আপনি তো শুনলেন জনির জীবনের যে অপ্রিয় সত্যগুলো, আপনার জায়গা থেকে কি বলার আছে?
আচ্ছা, আমি প্রথমত হচ্ছে একাডেমিক জায়গা থেকে তাকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি যে জনিকে বিশেষ করে উদ্দেশ্য করে প্রথমে বলতে চাই যে জনি মানে আপনার জীবনে অতীতে ফেলে আসা দিনগুলো কতটা যে হতাশায় আচ্ছন্ন ছিল এবং কতটা যে জঘন্য ছিল এবং আপনি কতটা যে নীতি আদর্শ এবং ন্যায় অন্যায় বোধ থেকে ছিলেন, আপনার বক্তব্য থেকে বুঝতে অসুবিধা হলো না, এত কিছু পরেও আপনার যে বদলের হয়েছে আত্মোপলব্ধি হয়েছে যে আপনি অনেক পাপ করে ফেলেছেন এবং এই পথ থেকে ফিরে আসার প্রয়োজনীয়তা আপনি পরে উপলব্ধি করলেন, অনুভব করলেন, তার জন্য আমি আপনাকে ব্যক্তিগতভাবে সালাম জানাচ্ছি, কারণ আমরা জানি যে পাপীকে নয় পাপকে ঘৃণা করো। এবং দ্বিতীয়ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে দুটো কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছি, এই কারণে আপনারা জানেন সিগমন্ড ফ্রয়েড নামে একজন স্কলার আছে যিনি সাইকোলজিক্যাল স্কুল অফ থট নিয়ে বিশাল আলোচনা করেছেন এবং তিনি তার এই তথ্যে একটি জিনিস স্পষ্ট করে বলেছেন যে প্রত্যেক মানুষের দুটো ইনস্টিংক্ট, যেটাকে আমরা বাংলায় সহজাত প্রবৃত্তি বলি, এই দুটো সহজাত প্রবৃত্তি আছে। তার মতে মানুষ তখনই বিভৎস হয়ে ওঠে, খারাপ হতে পাওয়ারায়, যখন তার জীবনের নেতিবাচক দিকগুলো একটা মানুষকে বেশি প্রভাবিত করে আর একটা মানুষের নেতিবাচক চিন্তার উৎপত্তি হয়, আপনারা জানেন হতাশা এবং জীবনে কোনো কিছু না পাওয়ার অতৃপ্তি কিংবা কোনো কিছু হারানোর যন্ত্রণা থেকে। জনের যে জীবনের যে গল্পকে আমরা শুনলাম, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই গল্পটির সাথে সিগমন্ড ফ্রয়েডের দার্শনিক যে বিশ্লেষণ সেটি অনেক কিছু আমি মিল দেখতে পাচ্ছি। শেষে এটুকু বলতে চাই যে কোনো একটা অপরাধীকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমাদের সবার নিজের অবস্থান থেকে
অপরাধী কি তার সুন্দর এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার সার্বিক সহযোগিতা দিয়ে আসতে হবে। যে এখানে আমি পরিবার, বন্ধু বান্ধব এবং সমাজের ভূমিকাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি। তাই যারা ভুল পথে পা দিয়েছে আমরা তাদেরকে ঘৃণা না করে বরং বুকে টেনে নিই, যে আমাদের সাধারণ মানুষের মতো তাদেরকে সম্মান করতে শিখি, তাদেরকে আমরা বলি, তাদেরকে উপদেশ দিই, তাদেরকে আমরা বুঝাই যে আপনারা যে পথে পা দিয়েছেন আসলে সেটি ভুল পথ এবং সমাজের জন্য ক্ষতিকর, যে আপনারা আছেন আমাদের মতো সুস্থ সুন্দর জীবন যাপন করেন। এছাড়াও যারা এখনো অন্যায় কাজের সাথে লিপ্ত আছেন, বিশেষ করে যারা তাকে মানে গুলি করছে, তাদের উদ্দেশ্য আমি বলতে চাই যে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। তাই আপনারা লক্ষ্মীর মতো, জমির মতো চাইলে আপনারা ভালো হয়ে যাওয়ার জন্য যথেষ্ট এখনো স্কোপ আছে। তো আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সুযোগকে কাজে লাগিয়ে একদম সামাজিক জীব হিসেবে বেঁচে থাকার এই চেষ্টাটা করে যাওয়াই আমার কাছে মনে হয় সর্বোচ্চ
লেখাপড়া ছেড়ে দিল, পরিবারের কারো কথা শুনলো না, ও ধীরে ধীরে নিজেকে সন্ত্রাসের দিকে নিয়ে যেতে লাগলো। কমন একটা ফিচার আমরা দেখি বিশেষ করে বাঙালি ছেলে মেয়েদের মধ্যে, যে আইডার হয়তো মেয়েটার দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে কিংবা মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে এবং তারপরে হয় সিগারেট খাওয়া শুরু করেছে অথবা এক ধরনের নেশা করা শুরু করেছে, মাস্তান হওয়া শুরু করেছে। এটা এই এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য আপনি ইয়াংদেরকে কি অ্যাডভাইস করতে চান?
এক্ষেত্রে আমি বলবো মানুষের তো মানে অনেক কিছু না পাওয়ার অতৃপ্তি, বেদনা, যন্ত্রণা ইত্যাদি আমরা ব্যক্তি জীবনে মুখোমুখি হই এবং আমাদের সবসময় হচ্ছে নেতিবাচক ভালো হচ্ছে পরিত্যাগ করে ইতিবাচক আমাদের চিন্তা করতে হবে, যাতে আমরা সেই সমস্ত অন্যায় এবং সমাজ বিরোধী কর্মকাণ্ড নিজেকে না জড়াই।
জি, আমি একটু শেষে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে যাহা বলিব সত্য বলিব এই অনুষ্ঠানের আপনি এক্সপার্ট প্যানেলে আছেন এবং যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান সম্পর্কে আপনি জানেন যে মানুষ তার জীবনের ভুলগুলো কিংবা অপরাধগুলো এসে এখানে অকপটে স্বীকার করেন এবং তিনি বলেন যে আমি কেন ভুল করেছি, কি ভুল করেছি এবং সেটা শাস্তি আমি কি পাচ্ছি। অনুষ্ঠানের এই যে ক্যানভাস, এই ক্যানভাসটাকে আপনি কিভাবে দেখেন?
আমার মনে হয় যে এটি খুবই ইফেক্টিভ একটা প্রোগ্রাম, কারণ আপনারা জানেন যে সোশ্যাল কনসাসনেস এবং এটি আসতে পারে যারা অপরাধে জড়িত, তারা যদি এসে যদি কনফেস করে সত্যকে স্বীকার করে এবং তারা যদি তাদের জীবনে যে অন্যায়গুলো করেছেন সেগুলো যদি মানুষকে বুঝায়, যারা ইয়াং জেনারেশন যারা এখনো এই পথে আসেনি তাদেরকে যদি উপলব্ধি করতে সহযোগিতা করে যে আসলে আমরা যে পথে পা দিয়েছি সেটি ভুল, আপনারা এই পথে আসেন না। এবং এক্ষেত্রে আপনাদের আমি মনে করি এটা একটা ক্যাম্পেইন এবং অ্যাওয়ারনেস রেজিং একটা প্রোগ্রাম। তো আমি মনে করি এটি বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে, আপনারা তো জানেন দিন দিন হচ্ছে আমাদের সমাজে ক্রিমিনালদের পরিমাণ বেড়ে যাচ্ছে আর ক্রাইম যত্রতত্র মানে আমরা দেখতে পাচ্ছি এবং সেক্ষেত্রে হচ্ছে এই প্রোগ্রামটি খুবই ইফেক্টিভ এবং ক্রাইমকে কন্ট্রোল এবং প্রিভেনশন করার জন্য কাজে দেবে বলে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনুরাগ চাকমা আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাদের।
প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে ছিলেন আজকে যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি এবং সংঘর্ষ বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে এখানে যাহা বলিব সত্য বলিব আজকের মতো। আমরা একটু পরে আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিব অন্য সেগমেন্ট নিয়ে। তবে তার আগে আপনাকে বলতে চাই, লোমহর্ষক ছবিটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, আসতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। এখানেই শেষ হচ্ছে না, ফিরছি একটু পর।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.